exclusively on FusionBD.com.
ওয়েল ঠিক এই মুহূর্তে আপনি টিউন করে আছেন বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি আপনার সঙ্গে, কিন্তু সময়ের সাথে সাথে শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ। ওয়েল আপনি চাইলে কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন থ্রু SMS 16260 ইজ আওয়ার নাম্বার। অ্যান্ড বিসাইডস দিস আমাদের ফেসবুকে কিন্তু অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছি আমরা, আই লাভ ঢাকা এফএম ইজ আওয়ার ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ। সেখানে ভালোবাসা বাংলাদেশের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি আপনি যত বেশি শেয়ার করবেন ঠিক তত বেশি ভাবে কিন্তু আপনার চান্সেস চলে আসবে আমাদের গুরুর সঙ্গে অন্তত ফোনে কথা বলার, একটু লাইভ কথা বলার, তাই না কি? এনিওয়ে, এবং আরো একটি কথা বলতে চাই, যেমন হচ্ছে ঢাকা এফএম সম্পাদনা পরিষদের প্রথম বই ভালোবাসা বাংলাদেশ পার্ট 1, যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয়। প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। আমাদের ভালোবাসার বাংলাদেশে অনুষ্ঠানে প্রচারিত অসংখ্য গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম আপনাদের হাতে, আশা করি আপনাদের ভালো লাগবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ অমর একুশে বইমেলায় 2017-তে, বর্ণপ্রকাশের স্টল নম্বর 212। ঘরে বসে বইটি পেতে ডায়াল করুন 16297 অথবা 01840521797। ফার্ম গেটে UCC বুক হাউস ও নীলক্ষেত নাহার বুক হাউসেও বইটি পাওয়া যাচ্ছে। খুলনার বন্ধুদের জন্য রয়েছে সুখবর, খুলনা বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার 77-77। বন্ধুরা খুলনা বইমেলা থেকেও বইটি কিন্তু সংগ্রহ করতে পারবে। ওয়েল এখন আর কথা বাড়াচ্ছি না, শুনবো খুব সুন্দর একটা গান, ডিজে রাহাত ফিচারিং শিথির, শোনা বন্ধু ইটস আ ওয়ান্ডারফুল নাম্বার। সেই গানটা আপনি এনজয় করতে থাকুন, ফিরে আসছি আবারও। খুলিবে না মোহরে জীবন গেলে
গাইজা বুঝা তামার তামা
বুঝাছেন তো মাগার কি গুনতাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ছেড়ে
দিল দিয়া ফিল করেন
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং সাদে
কি নাতাশা নতুন স্কুটি হাতে আইসক্রিম কাহিনী কি
একেই বলে ফুর্তি বলার কোন আইসক্রিম কিনে তুইও পেতে পারিস স্কুটি
সিরিয়াসলি
আর প্রতিদিন গোল্ড কয়েন হ্যান্ডসেট মোবাইল রিচার্জ পোলার কোন আইসক্রিমের লিডের পিছনে ইউনিক কোডটি 6969 এ SMS করলে নিশ্চিত উপহার
দোস্ত তাহলে চল এখনই শুরু করি স্কুটি ফুর্তি
নীল ফামারি যেতে তো
7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার
ওকে বাট টিকিট
7টা বাসে 4টা 8টা বাসে 6টা সিট এখনো আছে
বাট ভয়াবহ ঠান্ডা
দিনে 26 রাতে 13 ডিগ্রি
তাই বলে এত ফাস্ট
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন চলো বহুদূর
হাতে ফোন ঝামেলা গন লাইফটা ইজি নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে
এখন মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd তৈরি করছি নম্বর ওয়ান নেটওয়ার্ক রবি
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং সাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
সপ্তাহে 5 দিন দৌড়ের প্রোডাক্ট তা কাম গাছে পেলা থেকে গরম হয় মাথাটা ছোট থেকে সুন্দর সময় চা যায় করা যা বিকাল হইতে হইতে ব্যাটারি যায় ফুরে যা পছন্দ গান শুনেন ঢাকা FM চালাইয়া নস্টালজিক হইয়া যান দিল যাবে জুড়ে যা নতুন নতুন মানুষ ইন স্পট লাইট এর আলোতে খুশির বাতি জ্বালাইয়া দেন অন্ধকার আলোতে
Yes, Evening Express নিয়ে আমি অদিতি থাকছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত only on Dhaka FM 90.4
ভালোবাসার বাংলাদেশ
ওয়েলকাম ব্যাক আপনি টিউন করে আছেন বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন আমি রয়েছি আপনারই সাথে এবং সময়ের সাথে সাথে কিন্তু চলছে ভালোবাসার বাংলাদেশ এবং আজকে এখন আজকে অন্তত মেঘলা আমাদের সাথে জয়েন করতে পারেনি তার কারণ হচ্ছে আজকে ছুটিতে রয়েছে তবে নেক্সট উইক থেকে আবারও কিন্তু ভালোবাসার বাংলাদেশে আপনারা মেঘলাকে খুঁজে পাবেন ওয়েল ঠিক এই মুহূর্তে বলতে চাই ঢাকা FM এর সম্পাদনা পরিষদের প্রথম বই বাংলাদেশ পার্ট 1 যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয় প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছে আমাদের ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে প্রচারিত অসংখ্য গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম আপনাদের হাতে আশা করি আপনাদের ভালো লাগবে আর বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ সমর 21 বইমেলা 2017 বর্ণপ্রকাশের স্টল নম্বর 212 ঘরে বসে বইটি পেতে ডায়াল করুন 16297 অথবা 01840521797 ফার্মগেটের ইউসিসি হাউস ও নীলক্ষেত নাহার বুক হাউসেও বইটি পাওয়া যাবে খুলনার বন্ধুদের জন্য সুখবর খুলনা ও বইমেলাতে অন্তত বর্ণ প্রকাশনের স্টল যে রয়েছে 77 সেখানেও পাওয়া যাবে বন্ধুরা খুলনা বইমেলা থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন আর এটাও বলতে চাই ভালোবাসা বাংলাদেশ নামে যে বইটি আমরা আপনাদের হাতে তুলে দিতে চাইছি আপনারা চাইলে কিন্তু quickbuy.com.bd মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনলাইনে এবং ফোনে অন্তত অর্ডার করতে পারবেন quickbuy অবশ্যই আপনাকে যথাসময়ে আপনার ঠিকানায় পৌঁছে দেবে সেই বইটি এবং ফোন নাম্বারটি হচ্ছে 09611444666 আর এই বই বিক্রয়ের লভ্যাংশটা পুরোটাই কিন্তু দান করা হবে আগামী ঈদে পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণে। ডেফিনেটলি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকছেন এইভাবে। আর পাশাপাশি এও বলতে চাচ্ছি আমাদের ভালোবাসার বাংলাদেশের যে পিএইচডি রয়েছে www.facebook.com/ilovedhakafm, এখানে অন্তত যাওয়ার পরে যে পিএইচডি দেখবেন 90.4 ঢাকা এফএম 90.4 পিএইচডি পেয়ে যাবেন এবং সেই পেজে আমাদের লাইক রয়েছে প্রায় দেখা যাচ্ছে 240K। সো এই লাইক সবচেয়ে বেশি লাইক 240K সেই পেজটাতে যেয়ে আপনি কিন্তু ইজিলি আমাদের পেজটাকে লাইক দিতে পারেন এবং যত বেশি আমাদের এই পোস্টটা যে রয়েছে, যেমন সেজ্যোতির নামে যে একটা পোস্ট রয়েছে, সেই পোস্টটাকে যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনার সম্ভাবনা গুরুর কাছে পৌঁছে যাওয়া এবং গুরুর সাথে একটু কথা বলার। আর বইমেলার কথা অন্তত বলতে চাই, যেহেতু চলছে এখনো বইমেলায়, যে কোনো দিনে গিয়ে কিন্তু পৌঁছে যেতে পারে না, দেখা হয়ে যেতে পারে আপনার গুরুর সঙ্গে। অলরাইট, বর্ণপ্রকাশনের স্টলে ডেফিনেটলি আপনি থাকবেন গুরুর সাথে দেখা করতে চাইলে। আর এই মুহূর্তে আমি শুনব অন্তত আপনার জন্য থাকছে আরো একটি চমৎকার গান, শুনতে থাকুন, সাথেই থাকুন, ফিরছি আবারও। তার সবই ভালো, কিছু ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। নীলাকাশি জ্যোৎস্না ভালো, সাদা মেঘের খেলা ভালো, নীলাকাশি জ্যোৎস্না ভালো। আমার ঘরে কইসে আলো, আমার ঘরে কইসে আলো, তাই ভালো ভালো লাগে না, যাতে কি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যাতে কি তার সবই ভালো। ধানের ক্ষেতের বাতাস ভালো, সে ধান পরের ক্ষেতে ঝলমল, ধানের ক্ষেতের বাতাস ভালো, সে ধান পরের ক্ষেতে ঝলমল। আমার ঘরে ভাঙা কুলো, আমার ঘরে ভাঙা কুলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো।
শুনছেন শুনছেন শুনছেন
শুনছেন সারাক্ষণ সারাবেলা
ঢাকা FM 90.4
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
Oh, হয় আমার রক্তে রাঙানো বর্ণমালায়। আমার পরিচয় লাল সবুজে আকাবাদ স্বাধীনতায়,
তুলে ধরতেই দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি জেটো সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে, আরও আছে রবি ও এয়ারটেলের বান্ডল অফার।
হাতে ফোন ঝামেলা গন, লাইফটা ইজি, নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে, ফেসবুক ভিডিও সব চলে তোমার জন্য বোনাস রেডি, রবিতে চলে আসো আজি।
Micromax Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট, 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
অসাধারণ ফ্লেক্সিবল কবজি দুর্দান্ত অফ স্পিনার মোতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক। সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000-এরও বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনই স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার। স্পিনার খুঁজুন, ভিডিও করুন, আপলোড করুন, তাই দেশের নাম্বার ওয়ান ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট, সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্ল্যাশ অফ ক্ল্যান। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছে নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ওই মুম্মা, চা দাও তো একটা।
এই এদিকে একটা ঠান্ডা।
হ্যাঁ দোস্ত, তোরা সারাদিন ক্যান্টিনে কি করিস?
এই তো আড্ডা, গান, ক্লাসের আগে একটু ফান।
এই চল ক্লাসে যাই।
না এখন যাবো না,
তুই যা ক্যান্টিনের আড্ডা শেষ করে যাবো।
সবাই বাংলাদেশ
কি করিস?
এই তো আড্ডা, গান, ক্লাসের আগে একটু ফান। সেম সেম।
Yes, listeners, I'm Labib. Catch me on my show, Canteen 90.4. Robi theke Brihospoti shokal 11:00 hobe adda, gaan ar beshi beshi fun.
Welcome back. আপনি টিউন করেছেন বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4 My City My Tier. এনি রেসি আপনারই সাথে এবং চলছে কিন্তু ভালোবাসার বাংলাদেশ। ওয়েল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুরু চলে আসবেন আমাদের মাঝে। তার আগে অন্তত আপনাকে জানিয়ে দিতে চাই, ঢাকা FM সম্পাদনা পরিষদের প্রথম বই ভালোবাসার বাংলাদেশ পার্ট ওয়ান, যার প্রতিটি গল্পই ছুঁয়ে যাবে আপনার হৃদয়। প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই এবং আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। আমাদের ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে প্রচারিত অসংখ্য গল্পের মধ্যে বাছাইকৃত সেরা 10টি গল্প তুলে দিলাম আপনার হাতে। আশা করি আপনার ভালো লাগবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। অমর একুশে বইমেলা 2017-তে বর্ণপ্রকাশের স্টল নম্বর 212। ঘরে বসে বইটি পেতে ডায়াল করুন 16292 অথবা 01840521797। ফার্মগেটের UCC বুক হাউস ও নীলক্ষেতে নাহার বুক হাউসেও কিন্তু বইটি পাওয়া যাবে। এবং খুলনার বন্ধুদের জন্য সুখবর, খুলনা বইমেলাতেও বর্ণপ্রকাশের স্টল নম্বর 77। বন্ধুরা খুলনা বইমেলা থেকেও বইটি সংগ্রহ করতে পারবে। এছাড়া ভালোবাসা বাংলাদেশ নামের এই বইটি আপনি চাইলে কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে quickbuy.com.bd মাধ্যমে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, এবং অর্ডার করলে quickbuy.com.bd আপনাকে যথাসময়ে পৌঁছে দিবে আপনার হাতে। এবং ফোন নম্বরটি হচ্ছে 09611444666। আর এই বই বিক্রয়ের লভ্যাংশ পুরোটাই কিন্তু দান করা হবে আগামী ঈদে পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণে। এবং আপনি চাইলে কিন্তু বইমেলা উপস্থিত থাকতে পারেন এবং যে কোনো দিনই কিন্তু আমাদের গুরুর সঙ্গে আপনার দেখা হয়ে যাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি গুরুর সঙ্গে দেখা করার আরো একটি ওয়ে আপনাকে আমি বলে দিতে পারি, আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে www.facebook.com/ilovedhakafm, সেখানে অন্তত সবচাইতে বেশি লাইক দেওয়া ঢাকা এফ এম 90.4 পেজটি, সেই পেজে আজকে কিন্তু আমরা পোস্ট দিয়েছি একটা, এবং আজকের পোস্টে আপনি যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু আপনি গুরুর কাছাকাছি পৌঁছে যাবেন এবং তার সাথে কথাবার্তা বলার একটা সুযোগ আপনার হয়ে যাবে। ওয়েল, আর দেরি করবো না, অনেকক্ষণ ধরেই আমি জানি আপনারা অস্থির হয়ে আছেন, তাই এখন অবশ্যই আমাদের সবার ভালোবাসা বাংলাদেশের এবং ভালোবাসার গুরুকে ওয়েলকাম জানাচ্ছি।
প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আজ সত্যি অনেক ভালো লাগার, বিকজ আমি পার্সোনালি যে মানুষটিকে অনেক বেশি পছন্দ করি আর যে অ্যানি, এবং ওকে পছন্দ করার একদম কিছু সিলেক্টিভ কারণ আছে আমার কাছে মনে হয়, যে শব্দের প্রক্ষেপণ, প্রনাউন্সিয়েশন এবং শব্দ চয়ন, কি বাংলা কি ইংরেজিতে যে কিছু, আর যে বাংলাদেশে খুব ভালোভাবে এই কাজটি করতে পারে অ্যানি তাদের একজন, আমার দৃষ্টিতে তাই মনে হয়। সো আমি রিয়েলি রিয়েলি অনার্ড, আমি খুব ইন্সপায়ার্ড, খুব ভালো লাগছে এইটা ভেবে যে অ্যানির সাথে আমি স্টুডিও শেয়ার করছি আজকে। থ্যাংক ইউ অ্যানি।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
আর একটু কষ্ট পাচ্ছি এটা চিন্তা করে যে মেঘলা আজকে নেই, মেঘলার সেই রিনিঝিনি হাসি যেটার মূল্য $1 মিলিয়ন, স্পেশালি ফেসবুকে বন্ধুরা সবসময় এই কথাটা বলে, তাকে মিস করছি। সো এই সবকিছু মিলে অনুষ্ঠান শুরু যখন করছি আমি, তখন আমার কাছে মনে হচ্ছে যে 21 ফেব্রুয়ারি পার করে এসে আজকে 23 থেকে 24 ফেব্রুয়ারিতে পড়লাম, কোন কারণবশত যখন 52 সালের সেই সময়টিতে পাকিস্তানি রেনিয়ার কণ্ঠে যখন উচ্চারিত হল উর্দু, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান, তখন সালাম বরকত রফিক তারা বুকের তাজা রক্ত ঢাকা রাজপথে ঢেলে দিয়েছিল। যদি ব্যাপারটি এরকম না হতো, যদি এরকম ভাবে ভাষার জন্য কেউ জীবনপণ নিজেকে সঁপে না দিত, তাহলে কি আমরা কিভাবে কথা বলতাম? এই যে অ্যানির প্রশংসা করতেছি, এই অ্যানির প্রশংসা কিভাবে করতাম আমি? ইংরেজিতে হয়তো কথা বলবার চেষ্টা করতাম, রাইট অ্যানি, বা হিন্দি বা উর্দুর সাহায্য নিতাম, মনের কথা কি মন পর্যন্ত পৌঁছাতে পারতাম? বা আমি যে কথাগুলো বলি, চলে এসো বন্ধু মাটির টানে, সেই কথাগুলো কিভাবে বলতাম? হিন্দিতে কি শোনায়, কেমন শোনায় আমি তো ঠিকভাবে জানিও না, জিন্দাগি আওয়াজ দে রাহে প্লিজ কাম অর সামথিং, হোয়াটএভার, আমি বা কিভাবে বলতাম আর আপনাদের মধ্যে কিভাবে বা অনুরণিত হতো? এখন যেমন মনের মাধুরী মিশিয়ে কত ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আমার এই প্রাণের কথাগুলো পৌঁছে দিই, যখন পৌঁছে দিই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি সেই মানুষগুলোর জন্য, যাদের আত্মাহুতির বিনিময়ে, যেসব শহীদের বিনিময়ে পাওয়া বহু সাধনার ফসল এই বাংলা। এবং সেই কথাগুলো আসলে এই সুধা মিশানোর কথাগুলো তখন বলতে মন চায়, প্রাণ খুলে বলতে মন চায়। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কি ডাকে এত রাতে, ভালোবাসার ফেরিওলা নাকি? চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এই কণ্ঠস্বর, এই কথা, এই আবহ, এই সুর, এই মাদকতা কিভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতাম আর কিভাবে আপনাদেরকে এগুলো ছুঁয়ে যেত, সবকিছুই সম্ভব হয়েছে বহু সাধনার ফসল এই বাংলায় কথা বলার এখতিয়ার, এই বাংলায় কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমরা কিছু ফিডব্যাক নিব, লিসেনাররা কি বলছে সে সম্বন্ধে একটু জানবো অ্যানির মাধ্যমে। ইনফ্যাক্ট অ্যানির কথা যত বেশি শোনা যায় সেই চেষ্টা আমার সবসময়ই থাকে, স্পেশালি যখন সে প্রোগ্রাম করে তখন আমি ফলো করি তাকে। আজকে যেহেতু আমার স্টুডিওতে পেয়েছি সেই সুযোগটা বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করব।
ওয়েল অলরেডি কিন্তু আমাদের সাথে জয়েন করেছে অনেকেই এবং প্রত্যেকেই খুব চমৎকার করে আমাকে ওয়েলকাম জানিয়েছে। আমি আসলে কি বলবো, আই এম ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলছে যে জুই আছেন আমাদের সঙ্গে এবং খুবই ভালো লাগছে বেশি করে আপনার আরো কথা। বাহ, মানে নিজের প্রশংসা পড়তে পারাটা আসলে গুরু, সাহসের ব্যাপার সেটা আমার নেই। ওয়েল অন দ্য আদার হ্যান্ড দেখতে পাচ্ছি আমি খুলনা থেকে রনি রয়েছেন আমাদের সঙ্গে আর বলছে প্রতি সপ্তাহে গুরু আমি অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য, কখন আসবে সেই সময়টি যখন আপনি অন্তত আমাদের সঙ্গে এভাবে ভালোবাসার টানে ভালোবাসায় শিক্ত হবেন। এছাড়াও আরো দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছে হচ্ছে ললিত রয়েছেন, ললিত মোহন আদিতমারি থেকে বলছে আই লাভ ইউ গুরু অ্যান্ড আপু আই মিস ইউ, মেঘলাপুকে ভীষণ রকম মিস করছে। ললিত, মন খারাপের কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে আগামী সপ্তাহ থেকে আবারও মেঘলা হাজির হয়ে যাবে এবং থাকবে আপনাদেরই মাঝে।
এক্স্যাক্টলি, এবং মেঘলা তো আসবে, আমি কয়েকবার বলেছি, বারবার বলতে মন চাচ্ছে, আমি আসলে যে কয়েকজন আর যে কে পছন্দ করি এফএম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, আমি অবশ্যই অ্যানির কথা শুনতে, অ্যানির সাথে স্টুডিও শেয়ার করতে সবসময় আমি পছন্দ করি এবং সবসময় এক্সপেক্ট করি এ ধরনের নহবত প্রায়ই আসুক। এবং ভালোবাসা বাংলাদেশ সম্বন্ধে কিছু ইনফরমেশন অলরেডি আমরা অ্যানির মাধ্যমে জেনেছি, লাইক আমরা তো জানি যে 212 নম্বর স্টল আমাদের 21শে বইমেলার বর্ণপ্রকাশের স্টল থেকে আমরা এই বইটি ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির হাতে পৌঁছে দিচ্ছি, কিন্তু ভালোবাসার যে ডেমনস্ট্রেশন আমি দেখেছি ব্যাক, তারিখ ছিল কত এটা, বারে আমরা যে বর্ণপ্রকাশের স্টলে গেলাম লাস্ট ফ্রাইডে, রাইট, ওকে, গত শুক্রবার সেখানে বিভিন্ন জায়গা থেকে আমার মানে কিভাবে এটা উপস্থাপন করব, মানুষের ভালোবাসার এই চমৎকার সম্মিলন, মানুষের ভালোবাসার এই দারুণ এই অভূতপূর্ব কেমিস্ট্রি যেটির কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে, সবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা যারা এসেছিলেন এবং অনেকেই আজকে আছেন যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সেদিনকার পরিস্থিতি যারা সামনে থেকে দেখেছেন। আমার পথকবি আছে, কি জানো কথাটা, পথকবি শুনি কথাটা, ধুলোমাখা কি জানো,
ধুলিমাখা মাটির মানুষ পথে পড়ে রই ধুলি থেকে তুলে নেবে এমন মানুষ কই,
তো গুরুর তো ধুলির সাথে জড়াজড়ি অবস্থা ছিল বইমেলার সেই অবস্থা,
সেই পরিস্থিতি দেখে
হাজারো মানুষ এবং যেভাবে ভালোবাসার সম্মেলন সেখানে হয়েছে, যেভাবে মানুষ পরস্পরকে ভালোবাসতে দেখেছে, এটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল যে আপনাকে আমি সব তখন দেখেছি। জি, এবং অনেকেই তারাও যে আপনারাও ছিলেন যারা আপনাদের অনেক, এবং স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই র্যাব, পুলিশ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা ছিলেন, যারা সাহায্য করেছিলেন আমাকে ওখান থেকে ভালোভাবে বের করে নিয়ে আসতে। কষ্ট জানাতে চাই তাদের প্রতি যারা অনেক দূর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছিলেন, তাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করারও সুযোগ আমার হয়নি, পরিস্থিতির কারণে সামাল দিতে গিয়ে এ ধরনের কিছু কথা হয়তো বলতে হয়েছিল। সো সব মিলিয়ে ভালোবাসার এই ডেমনস্ট্রেশন আমরা কাছ থেকে দেখেছি এবং আপনারা তখন ছিলেন সেই সময়।
এইগুলো দেখেছিলাম আমি, মানুষের একটা যে কি আবেগ মুখরী মানুষ এবং মানুষ মানুষকে যে কত ভালোবাসে আমি ওদিন কো দেখলাম মানুষের কাছের থেকে।
এক্স্যাক্টলি, আপনাদের সাথে কথা হবে, এভাবেই ভালোবাসুন, এভাবেই ভালোবাসতে থাকুন। আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কি নাম তোমার, চোখের পানিতে সবসময় টলমল করতেছে, কি নাম তোমার? শুধুই দেখতে আসছো না কোনো ব্যাপার আছে?
জি, একদম সমস্যা আছে।
কি সমস্যা, চোখে পানি কেন, সেটার এক প্রশ্ন শুনি, বলো। আচ্ছা, কারণ না বলো, কি কাঁদতেছো কেন সেটা আগে কও, অনিয়ারে বলা যাবে না। আচ্ছা, আমি তোমার নাম্বার রেখে যাও, আমি তোমার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? ওকে, আপাতত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি আমার মূল অনুষ্ঠানে আজকের অতিথিকে সাথে নিয়ে। আপনি আসছেন কোথেকে?
আমি এসেছি চিটাগং থেকে।
চিটাগং?
জি, চট্টগ্রাম।
কোথায় চিটাগং?
চট্টগ্রাম বদরা চৌধুরীপাড়া।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ সোহেল খান। আমি এসেছি আমার জীবনের 7 মাস বয়স থেকে আমার এ পর্যন্ত যতটুকু আমার সমস্যা এবং ভালো মন্দ দিক সবকিছু নিয়ে কিছু আপনার সাথে শেয়ার করতে, এবং কিছু আমার দেশের যারা এই এফ এম 90.4 এ যারা শোনে তাদেরকে একটু শোনাতে।
ওকে, কোন একদিন অবশ্যই আপনাকে সাথে নিয়ে
আমি যদি গুরু, এর মধ্যে আমি অনেক ক্রাইসিসও আছি, সেটা হচ্ছে আমার জীবনের মধ্যে যা সবকিছু ছেড়ে যাকে হাত ধরেছিলাম সে মানুষটাই আমাকে অনেক, এমনকি আমার মাকে পর্যন্ত অনেক খারাপ ধরনের গালিগালাজ করেছে। এমনকি এখন বর্তমানে আমি একজন আছি, অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু কাউকে লজ্জায় বলতে পারি না। তাই আমি আপনার কাছে আসছি, যদি আপনি কোনো আমাকে একটা প্ল্যাটফর্ম করে দেন আমি সেই এসে আপনাকে একটু বলার জন্য।
ওকে, আমি সময় দিব আলাদাভাবে আপনাদের সাথে, এবং স্পেশালি যারা এই ধরনের মানুষ, যারা এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, সবার উদ্দেশ্যেই বলি, সবার উদ্দেশ্যেই বলছি যে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনাদের সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে পুরো আকাশ আপনাদের জন্য ছড়িয়ে রাখা আছে, সে আকাশ ছুঁইতে হবে। খুব দারুণভাবে ফান করে একজন বলেছিল, সবাই যদি এভাবে আকাশ ছুঁইতে পারে তাহলে আকাশে তো ট্রাফিক সিগন্যালের প্রয়োজন পড়বে গুরু। এনিওয়ে, আমি চাই যে মানুষ আকাশ ছুঁয়ে যাক, মানুষের ভালোবাসা সত্যি সমস্ত কিছুকে বিদরণী করে আমরা পারস্পরিক একটা দারুণ ভালোবাসা। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আপনাদের সাথে ফোনে কমিউনিকেশন হবে সোহেল, এবং আপনি আপনার যাওয়ার সময় আপনাদের ফোন নাম্বারটা ড্রপ করে দিয়ে যান, রেখে যান, আমি ফোনে কমিউনিকেট করার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে, এবং মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অ্যানি, আর কিছুক্ষণ সময় কি থাকা যায় না, আর অনেকক্ষণ সময় কি আমার সাথে কন্টিনিউ করা যায় স্টুডিওতে? এনিওয়ে, ব্যাক টু ব্যাক প্রোগ্রাম করছে, অ্যানিকে বিদায় জানানো প্রয়োজন, সেই জন্যই বিদায় জানাতে হচ্ছে, বাট আমি আসলে মিস করব।
থ্যাংক ইউ গুরু। অন্তত অ্যানি যাওয়ার আগে একটা ছোট্ট ব্রেক নেই, ফিরে আসছি আবারও, এবং ফিরে এসে ডেফিনেটলি আপনাকে জানাচ্ছি বাকি কথাবার্তাগুলো। অলরাইট, কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন সব সময়।
অসাধারণ ফ্লেক্সিবল কবজি, দুর্দান্ত অফ স্পিনার মুতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক। সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000-এরও বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনই স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ, দ্য নাম্বার ওয়ান স্পিনার। স্পিনার খুঁজুন, ভিডিও করুন, আপলোড করুন, তাই দেশের নাম্বার ওয়ান ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট, সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্লাশ অফ ক্ল্যান্স। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
কি নাতাশা, নতুন স্কুটি, হাতে আইসক্রিম, কাহিনী কি?
একই বলে 40 বলে কোন আইসক্রিম কিনে তুইও পেতে পারিস স্কুটি।
সিরিয়াসলি?
হুম, আর প্রতিদিন গোল্ড কয়েন, হ্যান্ডসেট, মোবাইল রিচার্জ। পোলার কোন আইসক্রিমের লিডের পিছনে ইউনিক কোড T6969 SMS করলে নিশ্চিত উপহার।
দোস্ত, তাহলে চল এখনই শুরু করি স্কুটি ফুটি।
নীল ফামারি যেতে তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার।
ওকে, বাট টিকিট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে।
বাট ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি।
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন, চলো বহুদূর।
হাতে ফোন, ঝামেলা গন, লাইফটা ইজি, নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে, ফেসবুক ভিডিও সবই চলে তোমার জন্য, বোনাস রেডি, রবিতে চলে আসো আজি।
এখন মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট, 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে, এবং 90 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
অ্যাটেনশন, আরামে দাঁড়াও, লেফট রাইট, লেফট রাইট, হাত উপরে, কার কার মাথা নিচে।
ভাই কি হচ্ছে এখানে?
আবার শুরু হচ্ছে
সপ্তাহের শুরুতে দরকার একটা পারফেক্ট স্টার্টআপ। নিরাজ সামারি অফ লাস্ট উইক এন্ড এ ফোরকাস্ট অফ কামিং উইক। জয়েন স্যাটারডে স্টার্টআপ উইথ অদিতি টু নো এনিথিং এন্ড এভরিথিং অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং।
স্যাটারডে স্টার্টআপ শনিবার বিকেল 4টা থেকে রাত 8টা ঢাকা FM 90.4 এ।
ভালোবাসার বাংলাদেশ
আপনি টিউন করে আছেন বাংলাদেশের প্রিয়তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। হ্যাঁ, রয়েছি আপনার সাথে, একেবারে কনফিউজড হওয়ার কিছু নেই। ভালোবাসার বাংলাদেশ চলছে খুব সুন্দর করে। অলরেডি কিন্তু গুরু আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং তার সঙ্গে আপনাদের কথাবার্তা হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ অ্যানি আর সময় নিচ্ছি না, এই মুহূর্তে বলতে চাচ্ছি অন্তত আমাদের ফেসবুক অ্যাড্রেসটা, যে আপনার ফেসবুকের যে সার্চ বারটা রয়েছে ঢাকা এফএম 90.4, সেখানে লেখার পরে অন্তত যে পেজগুলো সাজেশনে আসবে সেখানে আপনি দেখবেন যে 2,40,000-এর বেশি অন্তত লাইক আছে যে পেজটাতে, সেটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেজ। সেই পেজটাতে আপনি জয়েন করবেন এবং সেখানে যে আমাদের ভালোবাসা বাংলাদেশের আজকের পোস্টার রয়েছে সেটা যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনার সুযোগ হয়ে যাবে গুরুর কাছাকাছি পৌঁছে যাওয়ার এবং গুরুর সঙ্গে একটুখানি কথা বলতে পারার সুযোগটা। ওয়েল, আরো বলতে চাই অন্তত ভালোবাসা বাংলাদেশ নামে যে বইটি বিক্রয় করা হচ্ছে আপনি চাইলে তা কিন্তু quickbuy.com.bd এর মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনলাইন করতে পারেন এবং অর্ডার করতে পারেন quickbuy.com.bd। যথাসময়ে আপনার কাছে পৌঁছে দিবে, আপনার হাতেই পৌঁছে দিবে সেই বইটি। এবং আরো ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে quickbuy.com.bd তে যদি আপনি বইটি অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের গুরুর একদম খুব চমৎকার করে অটোগ্রাফ সহ একটা বই। দ্যাটস অ্যামেজিং অপরচুনিটি। আমার মনে হয় না সেটা আপনারা কেউ অন্তত বৃথা যেতে দিবেন। এনিওয়ে, quickbuy.com.bd তে অন্তত অর্ডার করার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 09611444666। আবারও বলছি 09611444666। এই বই বিক্রয়ের লভ্যাংশ পুরোটাই দান করা হবে আগামী ঈদে পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণে। আমি চাইব এবং আমি জানি আপনারা যারা অন্তত ভালোবাসা বাংলাদেশের ফ্যান আছেন এবং বন্ধু রয়েছেন তারা প্রত্যেকেই চাইবেন যে এত চমৎকার একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য। ওয়েল, আমি আর খুব বেশি কথা বাড়াবো না, তার কারণ হচ্ছে গুরুর দিকে তাকিয়ে ভাবছি আমি কেন তার কথা শুনব না। এনির সাথে আজকের মতো বিদায়, বাট গুরু থাকছেন ঠিক আপনার সঙ্গে, সাথেই থাকুন।
থ্যাংক ইউ অ্যানির কথার রেশ এই শব্দের মতোই থেকে যাচ্ছে। বেটার কথা দিয়ে যাওয়া উচিত অ্যানি, যে আবার যেন আমরা স্টুডিও শেয়ার করতে পারি
ইনশাআল্লাহ। সেই সৌভাগ্য হলে আমি নিজেই
নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আই লাভ টু ওয়ার্ক
উইথ ইউ। ইয়া, সেম হিয়ার।
ওকে, আমরা যাচ্ছি আজকের আজকের অতিথি যার জন্য আমরা অপেক্ষায় থাকি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, ভালোবাসার ফেরিওয়ালা, ভালোবাসার যে মূর্ত পূজারীকে সাথে নিয়ে ভালোবাসার ডেমনস্ট্রেশন করতে পছন্দ করে দেশ এবং দেশের বাইরে, সেই মানুষটি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছে, তাকে সাথে নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। তার আগে জরুরি কিছু ইনফরমেশন। মেঘলা, তুই তো নাই, অ্যানি চলে গেল, বহু কিছু বহু তথ্য মাথার মধ্যে গিজগিজ করছে কিন্তু অনেক কিছু আমি রিকল করতে পারি না, আদৌতে আমি সঠিকভাবে সেগুলো ডেলিভার করতে পারবো কিনা সেটা। হ্যাঁ, অ্যানি অলরেডি অল দ্য বেস্ট বলছে, তার ফিঙ্গার রেজ করে, দেখা যাক আমি সেই কমিউনিকেশনগুলো প্রপারলি দিতে পারি কিনা আমার লিসেনারদেরকে। ফার্স্ট কমিউনিকেশন সেটা আপনারা অলরেডি শুনেছেন অ্যানির মাধ্যমে, সেটি হচ্ছে যে ভালোবাসার বাংলাদেশের বই যেটি আমরা পৌঁছে দিচ্ছি ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে। অলরেডি একুশের বইমেলা 212 নম্বর স্টল বর্ণপ্রকাশ, যেখান থেকে আমরা সেই বইগুলো ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমি ছিলাম গত শুক্রবার, সেখানে দেখেছি আপনাদের ভালোবাসার যে আবেগ, সেদিন দেখেছি কিভাবে ভালোবাসার কমিউনিটির মাধ্যমে আমরা কত কাছাকাছি এসেছি এবং আরো ভবিষ্যতে অনেক অনেক সুযোগ তৈরি হবে যেখানে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে চেষ্টা করব এবং সেই সাথে আপনারা quickbuy.com তার মাধ্যমেও কিন্তু আপনারা চাইলেই বইটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, যার জন্য আপনাদেরকে শুধু একটি ফোন নম্বরে ডায়াল করতে হবে 09611444666 এবং আপনি চাইলেই লগ ইন করতে পারেন quickbuy.com.bd এবং সেল নাম্বারটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি চাইব যে আমাদের সাথে কানেক্টেড থাকতে ঢাকা স্পেস FM স্পেস 90.4 এর সার্চ বারে গিয়ে এইটি টাইপ করুন এবং সাথে সাথে 240,000-এর উপরে যে লাইক সেখানে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং আমরা অলরেডি আমরা শেয়ার করছিলাম আপনাদের সাথে quickbuy.com.bd এই ওয়েব পেজের মাধ্যমে কিভাবে আপনারা বইটি সংগ্রহ করবেন, আমরা শেয়ার করেছি কিভাবে খুলনার বইমেলা থেকেও ভালোবাসার বাংলাদেশের বইটি সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে আরও একটি তথ্য দিয়ে রাখি বিভিন্ন জায়গা থেকেই ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমাদের কাছে বিভিন্ন রকমের কমিউনিকেশন আসছে। লাস্ট কমিউনিকেশন আসছে যে অলরেডি রাজশাহীতে ভালোবাসার বাংলাদেশ বইটি পাওয়া যাবে রাজশাহীর পদ্মার পাড়ে পদ্মা গার্ডেনে রাজশাহী কমেডি ক্লাব অমর একুশে বইমেলা লিখব যা বলতে চাই এই স্টলে মেলা চলছে আগামী 28 তারিখ পর্যন্ত এবং সেই স্টলে যে স্টলের নাম আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি লিখব যা বলতে চাই সেখান থেকেও কিন্তু আপনি চাইলে এই ভালোবাসার বাংলাদেশ বইটি সংগ্রহ করতে পারবেন। আমি আবারও একটু রিক্যাপ করি যে আমাদের ভালোবাসার বাংলাদেশের এই বইটি যারা যারা সংগ্রহ করতে চান রাজশাহী থেকে আপনারা জানেন যে অলরেডি সেখানে ভালোবাসার বাংলাদেশ এই বইটি পাওয়া যাচ্ছে যেখানে রাজশাহী কমেডি ক্লাব অমর একুশে বইমেলায় লিখব যা বলতে চাই স্টল থেকে আপনারা এই ভালোবাসার বাংলাদেশ বইটি সংগ্রহ করতে পারেন, সেটি হচ্ছে পদ্মা গার্ডেন। পদ্মা গার্ডেন তো আপনাদের সকলেরই চেনা পদ্মার পাড়ে যেখানে দারুণ বিকালের পর থেকে অন্যরকম এক আবহ সৃষ্টি হয় প্রায় রাত অবধি এবং সেখানে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। আমরা আজকে রেগুলার অনুষ্ঠানে যাচ্ছি, যাওয়ার আগে সবার সাথে একটা অটোমেটিক কানেকটিভিটি তৈরি হয় যে তথ্যগুলো দিয়ে সেই তথ্যগুলো আরেকবার বলেই আপনাদের কাছে ফিরে যেতে চাচ্ছি। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সবুজ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কি ডাকে এত রাতে, কার আওয়াজ শুনি, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সকলকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের জন্য, স্পেশালি মেলাতে যে ভালোবাসার এক এক অতি পার্থিব রূপ আমি দেখেছি, ভালোবাসার যে ডেমনস্ট্রেশন আমি কাছ থেকে দেখেছি সেই সেই অনুভূতিগুলো এখনো আমার মধ্যে অম্লান। গত শুক্রবার যেভাবে আপনাদেরকে আপনারা আমাকে ভালোবেসেছেন, যেভাবে আমার কাছে এসেছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে, যেভাবে জানান দিয়েছেন যে ভালোবাসার কমিউনিটি সত্যি আর পিছিয়ে নাই, ঢাকা FM 90.4 যে চমৎকারভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে সেটি খুব দারুণভাবে আপনারা জানান দিয়েছেন গত বইমেলায়, গত শুক্রবার বইমেলায় যখন আমি ছিলাম, যখন আপনারা আমাদের সাথে ছিলেন। আমি দুঃখিত যদি অনেক ভিড়ের কারণে, অসংখ্য ভিড়ের কারণে আমি সবার কাছে যেতে পারিনি, পৌঁছতে পারিনি, অনেককে হয়তো পরিস্থিতির কারণে, পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছু উচ্চকিত কথাবার্তা শুনতে হয়েছে, স্পেশালি ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা ছিলেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে পুরো ব্যাপারটাকে যেভাবে তারা সামাল দিয়েছেন। ফাইনালি আমাকে সমস্ত কার্যক্রম শেষ করবার আগেই ফিরে আসতে হয়েছে যেহেতু পরিস্থিতি আস্তে আস্তে অনেক বেশি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। অনেক অনেক ভালোবাসা, এমনও হয়েছে সীমান্তের ওই পার থেকেও এসেছেন, আমাকে কানে কানে বলেছেন গুরু আমি আসছি অমুক জায়গা থেকে, আমি হক ছুকিয়ে গেছি যে কিভাবে সম্ভব, সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। সত্যি ভালোবাসার সংস্কৃতি খুব বেশি দূরে নাই তৈরি হতে, যেখানে আমরা অল্প কিছু অল্প কিছু অবস্থার ভেতরেই পরস্পর কোএক্সিস্ট করতে পারবো, সহ অবস্থান তৈরি করতে পারবো, যেখানে ভালোবাসায় হবে আমাদের একমাত্র উপজীব্য। পরস্পরের হাতটাকে শক্ত করে ধরব আর পরস্পরের জন্য আমরা প্রার্থনা করব, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আর সময় না নিয়ে যাচ্ছি আজকের অতিথিবন্দি, যার জন্য আমরা অপেক্ষায় আছি, তাকে আনুষ্ঠানিকভাবে হট সিটে নিয়ে আসছি আপনাদেরকে সাথে নিয়ে। আসলে মেঘলা নাই, তার কাটতেছে মাঝে মাঝে। মেঘলা, মিস করি আমরা সবাই তোকে। আমি এই স্টুডিও, এই মাইক্রোফোন, হেডফোন, স্পেশালি টোটাল লিসনার্স কমিউনিটি সবাই মিস করে তোকে। ওকে, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। শো মাস্ট গো অন, রাইট? সো মেঘলা আসবে, চলে আসবে, সে তো বটেই, বাট শো মাস্ট গো অন। সো আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের ভালোবাসার বাংলাদেশে। কেমন অনুভূতি হচ্ছে ভালোবাসার তারুণ এই মঞ্চে এসে? জি, আপনার অনুভূতিটা আগে শুনি।
আসলে অনেক ভালো লাগছে, আমি তো লাভগুরু শুনি মাঝে মাঝে এখান থেকে। আসলে যত অনেকেই আসে গেস্ট, তারা তাদের কথা বলে, ভালোবাসার কথা বলে, আসলে মানে শুনলে মনে হয় যে মানে কত কিছু যে হয়, কত রকমের মানুষ যে আছে, মানে অনেকের জীবন কাহিনী জানতে পারি।
ওকে, আপনার সরলতাকে ধন্যবাদ। হ্যাঁ, ওই নামেই আগে ডাকতো আমাকে মানুষ, বহু বছর হল ওই নাম ছেড়ে এসেছি। এখন বিনা পয়সায় অন্য প্রতিষ্ঠানের প্রচার হচ্ছে, আমাকে এখন মানুষ গুরু হেতেশাম বলেই ডাকে। এনিওয়ে, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আপনি এমন এক স্টুডিওতে বসে কথা বলছেন যে স্টুডিওটা আসলেই ভালোবাসার ডেমনস্ট্রেশন যারা করতে বা দেখতে চায়, ভালোবাসার সংস্কৃতি যারা এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য সত্যি একটা একটা চমৎকার রূপক হতে চলেছে। এবং ভালোবাসার এরকম সম্মিলন মনে হয় খুব বেশি মাত্রায় দেখা যায় না ওয়ার্ল্ড মিডিয়াতে, যেখানে শুধুই ভালোবাসাকে ঘিরে এত লক্ষ লক্ষ মানুষের এরকম একটা অটো কানেক্টিভিটি থাকে। সো আমি শুনি আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে শুনতে চাইব, প্লিজ।
আমি বড় হয়েছি, আমার ফ্যামিলি, আমার মানে বড় হয়েছি আমি একটু একা একা ছোটবেলা থেকেই, বিকজ আমার মা দেশের বাইরে থাকে, ওখানে জব করে, আর আমার বাবাও মানে উনি আসলে সারাদিনই কাজে বিজি, মানে আমরা যে ভাই বোন।
আচ্ছা, আমি কি বর্ণনা দিতে পারি? মেঘলা অনেক সময় হেল্প করে এইসব বর্ণনা দিতে, হয় কি মানে কে কথা বলতেছে তার যদি একটা আদল মানুষ কল্পনা করতে পারে, মানে ইমাজিনেশনে নিতে পারে, তাহলে কানেক্ট করতে সহজ হয়। তো বর্ণনা দিতে গিয়ে ফার্স্ট যে কথাটা আমার মনে পড়লো, মানে যার যেটা নাই তার তো সেটাতে আগ্রহ বেশি থাকে, রাইট? আমার যেমন গায়ের রং অনেক বেশি ফর্সা, হাসতেছেন যে, মানে চাপা টাইপের, রাইট? ওকে, গায়ের রং যেহেতু আমার চাপা টাইপের, সো আপনার এই জিনিসটা অনেক বেশি উজ্জ্বল, তো এই জন্য বলতেছি যার যেটা নাই মানুষ সেটা বলতে পছন্দ করে। তুমি নর্মালি ভাতের সাথে তরকারি খান কি কোন ফেয়ারনেস ক্রিম খান আপনি? তাই তো দেখাচ্ছে নাকি আমি ভুল দেখতেছি এসব ক্ষেত্রে। অবশ্য মেঘলা আমাকে হেল্প করতে বারবারের জন্য মেঘলা চেয়ারের দিকে তাকাচ্ছে, বাট চেয়ারটা ফাঁকা। এই হচ্ছে আপনি, এবং আপনি যে পোশাকের যে রঙের ড্রেস পরেছেন, কি কালার বলে এটা? দেখছেন কত কি জানি আমি, শিখেছি পিয়াজ কালার। এই পিয়াজ কালারটা মনেই হচ্ছে যে এটা তৈরি হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এখন এর মধ্যে অনেকে বলবে যে গুরু শুধু এরকম ভাবে বলে, আসলে কি? অনেকে আমার কোয়েশ্চেন করে আবার, আসলে কি গুরু এরকম নাকি আপনি বাড়িয়ে বাড়িয়ে বলেন? আসলে এরকম, যদি সত্যি দেখতে যে কত বেশি গায়ের রঙের সাথে মিল মানিয়ে গেছে এই কালারটি তাকে। এই হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু মাঝারি হাইট। কেমন যেন আমি অনেক আগে একটা সিরিয়াল দেখতাম ওশিন, আমাদের নাইনটিজ এর সময় যারা বড় হয়েছে তারা অনেকেই এই সিরিয়ালটা দেখত। ওয়ান অব দ্য কিউটেস্ট ক্যারেক্টার ইন বাংলাদেশ চ্যানেলস, যেগুলো বাইরের বা দেশের সিরিয়াল যারা রিপ্রেজেন্ট করেছে তার মধ্যে অশ্বিন একটা ক্যারেক্টার ছিল, যেটি যদিও একটা বিদেশি সিরিয়াল, বাট সবাই দেখে কিন্তু তার কিউট সেই অ্যাটিটিউডের ভালো লাগায় পড়েছিল, আপনার চেহারার মধ্যে পুরোটাতেই সেই ছাপ বিদ্যমান। ওকে, শুরু করুন। বিনিময়ে কিছুই বললেন না যে আপনি কালো হলেও খারাপ না দেখতে, ইন রিটার্ন ভদ্রতা খাতিরও তো বলতে পারতেন যে যাচ্ছে আপনার কাছে।
না আসলে আমার কাছে মনে হয়েছে যে আপনি তো লাভ গুরু, সব সময় তো আপনি এগুলো নিয়েই থাকেন, সবার কাহিনী, তারপরে সবার রোমান্টিকতা, সবার মানে এগুলো দেখতে দেখতেই মানে শুনতে শুনতে মানে আপনার মধ্যে এগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ সৌন্দর্য, ভালোবাসা,
প্রেম ভালোবাসা নিয়ে থাকি সব সময়। ওকে জি প্লিজ।
তো
একা একা বড় হয়েছেন বলছি?
হ্যাঁ, আমি একা একা বড় হয়েছি। তো তারপরও আমার ফ্যামিলির সাপোর্টটা সবসময় পেতাম, যদিও বা মা বাবা দূরে দূরেই থাকতো, তারপরও যথেষ্ট। কিন্তু আমি আসলে মানে অভাব ফিল করতাম যেহেতু আমার মা বাবা দূরে থাকতো, মানে একা একা তো সবসময় মনে হতোই। তো সবসময় আমার ছোটবেলা থেকে এটা সবসময় মনে হতো যে আমার যদি একটা সঙ্গী থাকতো যাকে আমি সবকিছু শেয়ার করবো, সবকিছু বলতে পারবো। এটা আমি একটু বুঝতে শিখেছি তখন থেকে, তখন আমার মনে হয়েছে যে আমার একটা ভালো ফ্রেন্ড।
আশপাশে কাউকে জানান দেননি এটা যে এরকম কিছু চাচ্ছেন আপনি? না, আমি কেন বললাম, আমি ক্লাস বেবি, বেবি বলতে অনেক আগে যেটা ছিল প্লে গ্রুপ, ওই বয়সে আমার মনে আছে যে একটা মেয়েকে আমি রং পেন্সিল চুরি করে দিতাম। অনেক পরে পাকা হওয়ার পরে বুঝছি যে আমি সববার যে ওই মেয়েটারই রং পেন্সিল দিতাম কেন, তার মানে আমি যে কখনো ভালোবাসার গুরু হয়ে প্রোগ্রাম করবো সে বীজ খুব ছোটবেলাতেই পোতা ছিল। তাই বলতেছি, তাই আমি রিকল করতেছি যে আপনি যদি একটু জানান দিতেন এ ধরনের একটা কিউটি টাইপ মেয়ে যে কেউ সঙ্গ চায়, যদি জানান দিতেন তো আমার মনে হয় অনেকেই হয়তো দাঁড়িয়ে যেত ওই বয়সে।
না সেভাবে আসলে তখন তো আর এটা মনে হয় নাই, কিন্তু তখন জাস্ট মনে হতো সঙ্গী, যে আমার একটা ভালো ফ্রেন্ড থাকবে বা তার সাথে সবকিছু শেয়ার করতে পারবো এরকম আর কি। তো এখন এই তো এভাবে করে বড় হলাম, আমার মানে ভালোই কেটেছে শৈশব।
একটু কমা দিই, হ্যাঁ আপনার কাছে অবশ্যই আসবো, বাট আমি নিজেও কয়েক দফা বলেছি, আরেকবার শেষবারের মতো বলে নিচ্ছি আপাতত, সেটি হচ্ছে যে আমরা যে বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা FM 90.4 এর সম্পাদনায়, যে বইটির নাম ভালোবাসার বাংলাদেশ, আপনাদের এই প্রোগ্রাম রিলেটেড হাজারো ঘটনার মধ্যে সিলেক্টি 10টি ঘটনা নিয়েই বইটি সাজানো হয়েছে, যেটি 212 নম্বর স্টল বর্ণপ্রকাশের স্টল থেকে আমরা বইটা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। এবং তার আরেকটি বিকল্প ওয়ে ফরওয়ার্ড, সেটি হচ্ছে যে quickbuy.com.bd ঢাকা FM 90.4 এর সম্পাদনায় তৈরি এই বইটি আমরা পৌঁছে দিচ্ছি quickbuy.com.bd এর মাধ্যমে, অথবা আপনারা চাইলেই ফোন করতে পারেন 09611344666 এই নম্বরে। আমরা এইটির সাথে এত সোললি অ্যালাইন, এর পিছনে বড় কারণই হচ্ছে আপনারা জানেন যে প্রতি বছর আমরা শীত বস্ত্র এবং সেই সাথে নতুন কাপড় পৌঁছে দিই পথ শিশুদের কাছে, এবং আমাদের প্ল্যান এবং আমাদের উদ্দেশ্য থাকে কোন ঈদ যেন কোন পথ শিশুকে নতুন কাপড় ছাড়া করতে না হয়। সেই কাজে আমাদের এই বইটির যে প্রফিট সে পুরো অংশটাই চলে যাবে এই 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 মানুষগুলোর জন্য নতুন কাপড় সংগ্রহের প্রয়োজনে। সো এই কারণে আমাদের চেষ্টাটা অনেক বেশি বেশি, যাতে করে অনেক বেশি মাত্রায় আমরা বই আপনাদের কাছে পৌঁছতে পারি, যাতে করে এর প্রফিটটা দিয়ে আরো বেশি বেশি পরিমাণ আমরা নতুন কাপড় সংগ্রহ করতে পারি এবং পথ শিশুদের কাছে পৌঁছে দিতে পারি। আপনার কাছে যাচ্ছি, শুনছি আপনার বাকি জীবনের কথা।
আমি এমনিতে একটু গ্যাঞ্জাম কম পছন্দ করি, তো ছোটবেলা থেকে আমি একটু মানুষের সাথে মেলামেশা কম, কিন্তু আমার কেন যেন মনে হতো আমার মানে একজনের সাথে স্পেসিফিকলি, জাস্ট আমার একটা ফ্রেন্ডই থাকবে তার সাথেই মিশবো, চলবো ফিরবো, মানে আমি অত মানুষ পছন্দ করি না, যে সবসময় মানে এত গ্যাঞ্জামটা থেকে আমি একটু দূরে থাকি। তো যেটাই হোক, আমার লাইফে একটু একা একাই কাটানো হয়েছে, সবকিছু মিলায় একা একাই কাটানো হলো। তো পরে মানে আমার শুরুটা, আমি যখন অনার্স শুরু করলাম ঢাকায়, যখন আমি আমার লেখাপড়া শুরু করলাম, তখন দেখা গেল যে আমার আমার একটা ক্লাসমেট, সে আমার ক্লাসমেট, তো সে সবসময় তার সাথে আমার মানে জাস্ট ফ্রেন্ডের মতোই, আর আমি একটু বেশি মানে লেখাপড়া একটু বেশি করতাম, সারাদিনই লেখাপড়ায় বিজি, দেখা যাচ্ছে আলাদা করে ঘুরতে যাওয়ার জন্য ফ্রেন্ডের জন্য মানে আমার ওইভাবে টাইম নেই, মানে জাস্ট আমি কলেজে যাচ্ছি আসতেছি, মানে এভাবেই আমার লাইফটা আর কি। তো আমি একটা সময় ফিল করতাম, আমার একটা ক্লাসমেট ছিল, ও মাঝে মাঝে দেখতাম যে ও মাসে দেখা যায় ওকে দুই দিন ক্লাসে, ঠিক আছে, তো ওকে সবসময় আমি দেখা হইলে বলতাম যে কি ব্যাপার তুই ক্লাসে আসিস না কেন, মানে কেন জানো আমার এত স্টুডেন্ট থাকতে কারোর প্রতি আমার এরকম আমি কখনোই কাউকে বলি নাই, নিজেকে নিয়ে বিজি, ওকে কেন বলতাম, এটা হয়তো একটা অন্যরকম মায়া কাজ করতো,
আমার রং পেন্সিল দেওয়ার মতো
হয়তো বা। যাই হোক, তো এভাবে আমি ঠিকভাবে আমি চেষ্টা করতাম টেক কেয়ার করার। তো এখন আমারও এরকম হতো যে আমার ঢাকায়, যেহেতু তখন নতুন এসেছি ঢাকায়, তো ওভাবে কেউ নেই, দেখা যাচ্ছে যে আমার আমি ধানমন্ডিতে থাকি, তো ধানমন্ডির বাইরে আমার কোনো কাজ আছে যেটা আমি একা আগিয়ে করতে পারছি না, দেখা যাচ্ছে যে ওই ফ্রেন্ডকে আমি কল দিলাম একটু এসে আমার এটা করে দে এরকম আর কি, তো ওভাবে করে দিত জাস্ট এতটুকুই। তো এইভাবে চলতে চলতে আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার শেষ করলাম, সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে এসে, একদমই লাস্টের দিকে এসে আমি মানে সে আমাকে একদিন হঠাৎ করে আমাকে ডেকে বলছে যে মানে সে আমাকে পছন্দ করে। আচ্ছা, তো আমি জিনিসটা উড়াই দিছি যে এটা মানে কিভাবে কি, মানে আমি গুরুত্ব দিইনি, সে আমার সাথে ফান করতেছে, তো আমিও মানে মানে জিনিসটা ওভাবে গুরুত্ব দিলাম না। এর মধ্যে আমার যেটা হলো সেটা হচ্ছে আমার বাসা থেকে একটা ছেলে দেখলো বিয়ের জন্য, তো আমারও ব্যাপারটা এরকমই ছিল, আমার ফ্যামিলি যেটা বলবে সেভাবেই আমি ওখানে গিয়ে ওরা যে এখানে ইন্টারেস্টেড হয়, তো আমিও ওরা বলল দেখালো ভালো লাগলো সবই ওকে, সবকিছু পরিচয় মিলায় মানে পাঁচ মাস এরকম হবে, পাঁচ মাসের মধ্যে মানে আমার মানে একদম বিয়ের কথা বলতে পারেন যে একেবারেই পাকাপাকি, মানে এরকম আমার মা দেশের বাইরে থেকে আসবে এঙ্গেজমেন্ট করাই দিবে খুব অল্প সময়ের মধ্যে, ব্যাপারটা এরকম। তো হঠাৎ করে এটা আবার ওই যে আমার ওই ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ড জানতে পারে।
আসছে আপনার কাছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, টাইম চেক এর দেন ফিরে আসছে এখনই।
টাইম চেক, এখন সময় রাত ১২টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
জি হ্যাঁ, দশটা স্টেশন নিয়ে এখন ঢাকা এফ এম পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা এফ এম 90.4।
হাতে ফোন, ঝামেলা গন, লাইফটা ইজি, নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে, ফেসবুক ভিডিও সবই চলে, তোমার জন্য বোনাস রেডি, রবিতে চলে আসো আজি।
এখন মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট, 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট করুন ruby.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
ভালোবাসার বাংলাদেশ
ওকে চলে আসলাম বিরতির পর, মেঘলার মতো করে যদিও হচ্ছে না। তারপরে কিছু কমেন্টস আমরা পড়িনি। হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখো এই প্রাণ, বন্ধ দুচোখের নিভু নিভু কালোই, যে আলোয় ভেসে আসো তুমি, মনে হয় মিশে যায় তোমার আরো কাছে। আরেকবার, হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া থেকে, ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখো এই প্রাণ, বন্ধ দুচোখের নিভু নিভু কালোই, যে আলোয় ভেসে আসো তুমি, মনে হয় মিশে যায় তোমার আরো কাছে, আরো কাছে। ওকে, হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া। আরো আরো একটি কমেন্টস আপনার পড়তে চাই, সেটি হচ্ছে ব্যাক টু ব্যাক আবার হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া। বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু ভালোবাসার বাংলাদেশের সাথে আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না। সৈয়দ মিয়া তালুকদার বলেছে, একটা গোলাপ ফুলকে হয়তো সকলেই পছন্দ করে, কিন্তু খুব কম মানুষই সেই গোলাপ গাছটির সবুজ পাতাগুলোকে আলাদাভাবে পছন্দ করে, অথচ সেই সবুজ পাতাগুলোর জন্যই গোলাপ ফুলটিকে এত বেশি সুন্দর দেখায়। কল্পনা করুন, একটি গোলাপ গাছ যেটাতে একটিও পাতা নেই, কণ্টকের মাঝে শুধুই কিছু গোলাপ ফুল, এটিকে কি আগের মতো সুন্দর লাগবে? শুধু সুন্দর বলেই কাউকে ভালোবাসবেন না, তাকেই ভালোবাসুন যে আপনার জীবনটাকে সুন্দর করবে, যে আপনাকে ভালোবাসবে। ভালোবাসুন সুন্দর মনকে, সুন্দর শরীরকে না। হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া, আরেক ব্যাক টু ব্যাক এতগুলো ইনফরমেশন হিমেল। ওকে, আমি সেই বৃষ্টি চাই না যে বৃষ্টিতে বন্যা হয়, আমি সেই আকাশ চাই না যে আকাশ মেঘলা হয়, আমি এমন বন্ধু চাই না যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে। অনেক অনেক কমেন্টস, অনেক অনেক লাইক, এবং আমি আরো বেশি লাইক চাই এবং কমেন্টস চাই, যাতে করে বুঝতে পারি যে আমাদের সমস্ত ভালো লাগা ভালোবাসার সাথে আপনারা আছেন। এবং যে FB পেজটা কিভাবে আপনি খুঁজে পাবেন, তার জন্য ঢাকা স্পেস FM স্পেস 90.4 আমাদের সার্চ বারে গিয়ে সার্চ করুন, তারপর দেখুন 240,000 প্লাস লাইক যেই পেজে আছে সেটিকে সিলেক্ট করুন, এবং আমাদের পোস্ট দেওয়া আছে আজকের অতিথি বন্ধুর, সেখানে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যত বেশি লাইক দিবেন তো একটাই, এবং যত বেশি সংখ্যক আপনি চাইলেই কমেন্টস করতে পারেন। মধ্যদুপুর লিখেছেন যে, গুরু কাছে নেই বলে কি ভালোবাসা পাব না? মধ্যদুপুর, গুরু কাছে নেই বলে কি ভালোবাসা পাব না? বড়দের কাছে শুনেছি যে যত দূরে হয় তার ভালোবাসা তত নাকি গভীর হয়। যদি কথাটি সত্যি হয় গুরু, আমার ভালোবাসা যেন তোমার মনে রয়। গুরু আজকেও অনেক চেষ্টা করেছি তোমায় দেখব বলে, একবার শুধু বলবো বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার ছোট্ট দুটি চোখে তোমাকে আঁকবো বলে, কিন্তু ভাগ্য হয়নি গুরু, একবার তো ধরা তোমাকে দিতেই হবে। তোমার ভালোবাসার শিশিরে ফোঁটা দিয়ে আমার শুকনো কলিজাটাকে ভিজিয়ে তোমাকে দিতেই হবে, তা না হলে হয়তো কোনো এক কালো আবরণে ডুবে যাব, আর কেউ মনে রাখবে না গুরু তোমাকে আমি অনেক ভালোবাসি। ধন্য জীবন আমার, কত রঙে কত রূপে কত কথায় মানুষ ভালোবাসার কথা বলে, কি এক পুণ্য করেছিলাম জীবনে। আরেকবার, শুধু আমার জন্য এটা, গুরু কাছে নেই বলে কি ভালোবাসা পাব না? বড়দের কাছে শুনেছি যে যত দূরে রয় তার ভালোবাসা নাকি তত বেশি গভীর হয়। যদি কথাটা সত্যি হয় গুরু, আমার ভালোবাসা যেন তোমার মনে রয়। গুরু আজকে অনেক চেষ্টা করেছি তোমায় দেখব বলে, একবার শুধু বলবো বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার ছোট্ট দুটি চোখে তোমাকে আঁকবো বলে, কিন্তু ভাগ্য হয়নি গুরু, একবার তো ধরা তোমাকে দিতেই হবে গুরু, তোমার ভালোবাসার শিশিরে ফোঁটা দিয়ে আমার শুকনো কলিজাটাকে ভিজিয়ে তোমাকে দিতেই হবে, তা না হলে হয়তো কোনো কালো আবরণে ডুবে যাব, আর কেউ মনে রাখবে না গুরু আমি তোমাকে অনেক ভালোবাসি। ওয়াও, কিছু বলার নাই সব ভালোবাসার প্রেক্ষিতে। শুধু একটি কথাই বলার, যেভাবে ভালোবাসতে থাকুন ভালোবাসা হচ্ছে নেশার মতো জিনিস, একবার দেওয়ার পর হঠাৎ করে যদি চলে যান বড় বেশি কষ্টে থাকব আমি। আর অনেকেই মাসুম মুন্সি তানিম, দেন আলমগীর চৌধুরী, সৈয়দ মিয়া তালুকদার, মোহাম্মদ নাজমুল, মাসকাত মাহমুদ হিমেল, অদৃশ্য নাজিম, সঞ্জয় মিস্ত্রি, এই কথাটি প্রায় লিখে এবং আমারও পড়তে পছন্দ হয়। টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে, এ মন নারয় ঘরে, জানি না তুমি আসবে কবে, এ প্রাণ শুধুই তোমাকে ডাকি আমায় ভালোবাসবে বলে। এনিওয়ে, এ ধরনের কথা আপনাদের আসতে থাকুক, প্রচুর প্রচুর লাইক এবং কমেন্টস দিন, এবং স্পেশালি আপনারা যেভাবে পেজটি খুঁজে পাবেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, এবং সার্চ বারে এটি দেওয়ার পর সার্চ দিলেই দেখবেন ঢাকা এফএম 90.4 এর পেজ, যেখানে 240,000, এখন এক্সাক্ট ফিগারটা হচ্ছে 244,000 প্লাস। সেটিকে লাইক দিয়ে আমাদের কমেন্ট, অলরেডি পোস্ট একটি দেওয়া আছে ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। দেখুন একপাশে চুল ছড়ানো এলোকেশে চমৎকার সৌন্দর্যে ভরা একজন মানুষের ছবি দেয়া, সে তার সেই পোস্টে লাইক দিয়ে যত বেশি পারুন আপনি কমেন্টস করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চলে যাচ্ছি আজকের ভালোবাসার বাংলাদেশের অতিথির কাছে, শুনছিলাম তার জীবনের কথা, বলছিল যে প্রেম ভালোবাসার নহবত খুব বেশি দিনের হয়নি, 6 মাসের ব্যবধানে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সে তারপর থেকে।
আমাদের সবকিছু ঠিকঠাক, ঠিক এই টাইমে হঠাৎ করে তার বাসা থেকে তার বাবা বিয়েটা ভেঙে দিল,
ছেলের বাসা থেকে।
এবং বিয়েটা ভেঙে দিল, ওনার বক্তব্য এটাই যে এই মেয়ের জন্য তোর এভাবে তো কোনো দরকার নাই, আমি যদি এখন বলি আমার ছেলের বিয়ে দিব তাহলে তো আমার বাসার সামনে লাইন লেগে যাবে।
কারণ কি স্পেশালিটি
এটা আসলে জানি না, ওরা
অমিতাভ বচ্চন টাইপ কোনো ক্যারেক্টার যেখানে দাঁড়ায় সেখানে লাইন তৈরি হয়ে যায়,
হয়তো
নাকি অন্য কোনো স্পেশালিটি,
হয়তো বা ওনারা ছেলে অনেক সুন্দর তাই, না ব্যাপারটা তো সেরকম কিছু না, কিন্তু উনি যে আসলে ভিতরে ওনার যে কি কারণ ছিল এটা উনি আসলে ভালো বলতে পারবে। যাই হোক, তো এই কথাগুলো আমি পরে শুনতে পাই, শুনতে পাওয়ার পরে আমি তো অনেক কষ্ট পাই। যাই হোক, আমার ফ্যামিলি থেকেও, আমার মা এটা শোনার পরে আমার মা তো খুব কষ্ট পেয়েছে, এটাই স্বাভাবিক যে মানে আমার মেয়েকে কেউ এভাবে বলতেছে, এটা তো অবশ্যই কষ্ট লাগার মতো। তা আমার মা আমাকে ফোন করে বলে যে তোমার কষ্ট পাইতে হবে না, আমি আসি, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তুমি শপিং এ যাও, খাওয়া দাওয়া করো। মানে সে এত দূরে থেকেও সে যে আমাকে এভাবে সাপোর্ট করতেছে, তো আসলে মা তো মাই, এরপরে তো আসলে কিছু বলার নাই। তো আমি আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাচ্ছি। ঠিক এটা আমি ওই যে আমার যে ফ্রেন্ডের কথা আমি বললাম, সেও আমাকে, যেহেতু আমার তো ওইভাবে কেউই নাই, মানে ঢাকা শহরে ওইভাবে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল নাই, সারাদিনই আসলে এত লেখাপড়া নিয়ে বিজি থাকতাম যে মানে ওইভাবে ফ্রেন্ড সার্কেল করার আড্ডা দেওয়ার এরকম কোন ইয়ে নাই। তো সে আমাকে, সে বুঝতেছে যে আমার এখন কষ্টের টাইম চলতেছে, সে আমাকে ডাকতো, আয় একটু ঘুরে আসি, আয় একটু খেয়ে আসি, মানে এরকম। তো ওর সাথে টাইম দিতে থাকলাম আমি, তো এইভাবে টাইম দিতে দিতেও আমাকে মানে আমি আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছি, কারণ আমার কাছে এটাই কষ্ট লাগছে যে আমার একটা বিয়ে ভেঙে গেল। মানে আমি ওখানে আসলে প্রেম ভালোবাসা যে সেরকম ছিল তা না, মানে একটা বিয়ের কথা হয়েছে, মানে আমার মধ্যে অনেক স্বপ্ন তৈরি হয়ে গেছে। সেটাই তো, এটাই আমি আসলে খুব কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, তো সে আমাকে সময় দিয়ে মানে আমাকে ইজি করে নিচ্ছিল, আমি অনেক হ্যাপি হচ্ছিলাম, মানে দিন দিন আমি মানে একদমই ওকে হয়ে যাচ্ছি, এরকমই ব্যাপারটা। আমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটাইছি, দেখা গেছে যে ও আমাকে সারাদিনের মধ্যে মানে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আমাকে টাইম দিচ্ছে, শুধু ঘরে গিয়ে ঘুমাচ্ছে, জাস্ট এতটুকু। মানে আমরা খুব হ্যাপি, ঘুরতেছি ফিরতেছি, মানে খুব ভালো অবস্থা। তারপরে আস্তে আস্তে সে আমাকে আবার বলা শুরু করলো, ওই যে অনেক আগে বলতো আমি পাত্তা দিতাম না, সে আমাকে আবার বলা শুরু করলো যে সে আমাকে পছন্দ করে এরকম। তো আমি তার আগে একটা জিনিস বলা দরকার যে আমি অন্য ধর্ম বিলং করি। তো সেখানে আমি বারবার বলছিলাম যে এটা কিভাবে পসিবল, এটা তো কখনোই কেউই মেনে নিবে না, না তোর ফ্যামিলি না আমার ফ্যামিলি, এটা তো একটা প্রবলেমের ব্যাপার। আমরা ভালো ফ্রেন্ড আছি, ওকে এটাতেই ঠিক আছে, কিন্তু না, সে মানে অন্যরকম, সে আমাকে বলছে, বারবার বলছে, আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে, মানে সে এমন এমন কিছু ব্যাপার করতেছে, মানে একটু পাগল টাইপের, মানে মানুষ প্রেমে, মানে প্রেমে পড়লে ঠিক যেরকম টাইপের হয় আর কি, ঠিক এভাবে করতো। আর আর কেন যেন ওর প্রতি আমার একটা অন্যরকম মায়া ছিল এরকম। যাই হোক, তো হঠাৎ করে আমাদের কলেজে ও আবার একটা কমিটির মধ্যে ছিল, তো আমাদের কলেজে একটা মারামারি হলো, মারামারির মধ্যে ও ইনভলভ ছিল। তো ওখানে কি হয়েছে, ওই মারামারি হওয়াতে তো ওই দিন তো খুব খারাপ অবস্থা, মানে ব্যাপারটা এরকম, যেখানে যেখানে মারামারি মানে যাদের সাথে হয়েছে তারা শেষ পর্যন্ত, মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে আমরা কেস করব, মানে কেস করব, যে তখন আমরা খুব ভয় পেয়ে গেলাম যে এটা কিভাবে কি, মানে কেন এটা হবে, সামান্য একটা মারামারির মধ্যে তো এভাবে কেস হওয়ার কোনো মানে হয় না। তো আমি মানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে জিনিসটা নর্মালি একটা মিটিং হয়ে ঝামেলা তো সলভ হয়ে যেতে পারে, কিন্তু এখানে তো কেস হওয়ার তো কোনো ইয়ে হয় না। তো তারপরে তো মানে খুবই খারাপ অবস্থা, তাদেরকে মানে তারা থানায় যাচ্ছে, মানে এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। শেষে আমি সলভ করার চেষ্টা করলাম, দুই পক্ষে গিয়েই আমি কথা বলার চেষ্টা করে সলভ করার চেষ্টা করলাম, বাট এটা কোনোভাবেই হচ্ছিল না, খুব খারাপ অবস্থায় যাচ্ছিল। তারপরও শেষ পর্যন্ত আমি ওদেরকে অনেক হেল্প করেছি, লাস্টে আর কেস টেস হয় নাই। তো তখন ওরও ওদের ওরা পাঁচজন ফেসে যাচ্ছিল ওই জায়গায়, তো ওরাও মানে আমার প্রতি একটা অন্যরকম ইয়ে।
আপনি মধ্যস্থতা করলেন তাহলে কিভাবে,
কিভাবে
মানে আপনার কানেকশন ভালো, যাদেরকে চিনেন দুই পক্ষে তাদের সাথে আপনার?
হ্যাঁ হ্যাঁ, মানে আমি দুই পক্ষকে চিনি, চিনেন? হ্যাঁ, আমার কলেজেরই তারা। শুধু যে আমি হেল্প করেছি,
আপনার ইনফ্লুয়েন্সিয়াল একটা পার্সোনালিটি আছে যারা আপনার কথা শুনে, বা
ঠিক যে শুধুমাত্র আমি যে করেছি তা না, আরো দুই চারজন ছিল, তো আমিও যতটুকু পেরেছি আমি হেল্প করেছি। তো এটা আসলে ওরা আসলে ভাবতে পারে নাই যে আমি ওখানে গিয়ে মানে এভাবে ম্যানেজ করব বা ওদেরকে এভাবে হেল্প করব। যাই হোক, মানে সত্যি কথা বলতে আমি শুধুমাত্র মানে আমার ফ্রেন্ড মানে ওর কথা চিন্তা করে মানে আমার কেমন যেন একটা ওই দিনই আসলে আমি কেমন যেন একটা মায়ায় পড়ে গেছি ওই দিনই। তো তারপরে তো ও হয়তো চিন্তা করছে যে জয় আমার জন্য এটা করলো। তারপরে দেখা যাচ্ছে যে ও সেই ঝামেলাগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে ওর ওই যে মারামারি করছে, গ্লাস ভেঙে গেছে ওর। তারপরে আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম, গ্লাস ঠিক করলাম, গ্লাস কিনে দিলাম।
আপনি যখন গ্লাস ভাঙার কথা বলছেন, হাত দিয়ে তো চোখ দেখাচ্ছেন, রাইট? আমি বুঝে নিচ্ছি যে চোখের গ্লাস, কিন্তু বাইরে যারা শুনতেছে তারা ভাবতেছে কোন জানলার গ্লাস ভাঙছেন। আপনি এখন মানে থাই অ্যালুমিনিয়ামের দোকানে আছেন ওই গ্লাস ঠিক করার জন্য জানা।
আচ্ছা ঠিক আছে,
আচ্ছা চোখের গ্লাস, রাইট? ওকে, সানগ্লাস নাকি চশমা?
চশমা।
আচ্ছা, তারপর?
তারপর তো তারপরে দেখা যাচ্ছে যে আমাদের উঠা বসাটা আরো বেশি, তখন তখনই কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে, আরো আরো বেশি, মানে সিরিয়াসলি অনেক
মায়া। মায়া টু দি পাওয়ার 50 বা আরো বেশি। মায়াটা কি
আসলে জানেন
কি বলেছেন অতিথি, মানে আমাদের বন্ধুদেরকে আপনার ডাকনামের সাথে পরিচয় করিয়েছেন?
সেজুতি।
সেজুতি, সেজুতি মায়া কি? প্রেম টাইপ কিছু একটা যদি উপর থেকে আসতো, মেঘলা থাকলে তো টাম করে বুঝে নিত। অনেক প্রেম টাইপ কিছু একটা বাজানো যায় না, বহু প্রেম, মেলা প্রেম, মানে প্রেমের ছড়াছড়ি টাইপ অবস্থা। আজ মায়া নিয়ে কথা বলবো সেজুতি, রাইট? মায়াটাই বা কি? আমার কিন্তু এটা জানবার বড় বেশি ইচ্ছে হয় যে মায়া ইজ ইকুইভ্যালেন্ট টু করুণা টাইপ কিছু, নাকি মায়া ইজ ইকুইভ্যালেন্ট টু ভালোবাসা, প্রেম, ইশক, স্নেহ,
সবকিছু মিলিয়েই,
এবং সবগুলোকে একসাথে ঘুটা দেওয়ার পরেও 5000 দিয়ে গুণ দিয়ে পাঁচ যোগ করার পরে যেটা আসে সেটা হচ্ছে মায়া। আমার কাছে তাই মনে হচ্ছে,
এরকমই হয়তো।
মানে কাউকে ভালোবাসি, তাকে হয়তো সাময়িক সময়ের জন্য দূরে সরিয়ে রাখা যায়, কারো হয়তো প্রেমে পড়েছে, তাকে হয়তো কিছু সময়ের জন্য ভুলে থাকা যায়, যেটাকে আমরা বিরহ বলি। বাট মায়া হচ্ছে এমন এক কম্পমান অনুভূতির নাম যে আমার আষ্টপৃষ্ঠে সবসময় অবশ করে রাখে। মায়া হচ্ছে সেই অনুভূতির নাম যে আমার গলার মধ্যে আমার কণ্ঠটাকে বাষ্পরুদ্ধ করে রাখে। মায়া হচ্ছে সেই সেই অতি পার্থিব এক অনুভূতির নাম, যা নিউরনের প্রকোষ্ঠে যখন একটু করে বাড়ি মারে সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরে পড়ে। মায়া সামথিং এক্সট্রিম, মানে লাইক ভালোবাসা, তারপর প্রেম, তারপর এশক, তারপরের যদি কোন অতি জাগতিক অনুভূতি থাকে তার নাম মায়া। মায়া কি আপনার কাছে এরকম?
হ্যাঁ এরকমই। তারপরও আসলে আমি না বুঝি না, এখন আসলে আমার সব উলট পালট হয়ে গেছে।
আমরা গল্পে পরে যাবো, বাট যাবোই না আজ, মায়া মায়া নিয়েই থাকবো। মায়া এই শব্দটার সাথে কিন্তু অনেকে আমরা ঠিক সেইভাবে পরিচিত না। আপনাকে যদি বলা হয় যে আপনার সবচেয়ে প্রিয় বর্ণের নাম কি, বইমেলায় একুশে আমরা ফেব্রুয়ারি পালন করেছি, অনেকে দেখি এই ট্রেডিশন এবার শুরু হয়েছে, প্রিয় অক্ষর, প্রিয় শব্দ, আপনার প্রিয় অক্ষর কোনটা? ভেবেছেন কখনো? ম, ম থেকে। আচ্ছা প্রিয় শব্দ? মন। আমার কাছে বারবার মনে হয় মা অথবা মায়া, অথবা মায়া, আর শুধুই মায়া, কারণ মায়ার মধ্যেই তো মা। মায়া চাইতে ইম্পর্টেন্ট শব্দ আছে নাকি? মায়া দিয়ে সব অনুভূতিগুলোকে দারুণভাবে মানে পিকচারাইজ করা যায়, লাইক ফ্রেমে বন্দি করা যায়, লাইক আমার মায়ের যে ভালোবাসা ছোটবেলা থেকে যতটুকু আমার মনে পড়ে, আমার বাপ যে চলে গেছেন পৃথিবীর ওই পারে, যা আমাকে বেঁধে রেখেছে তার সাথে, সেটা তো মায়া, রায় যাকে আমি চরমভাবে ভালোবেসেছি, যে এখনো আমার স্মৃতিকোঠায় এসে আমাকে জানান দিয়ে যায় যে ভালোবাসা কি, সেটাও কিন্তু মায়া। আপনার আছে এরকম মায়ের কিছু অনুভূতি? কোন কোন ক্যারেক্টারগুলো মায়ের কথা বললে মাথায় আসে? মা,
বন্ধু বলতে আসলে ওই ছিল।
কোন বিশেষ ঘটনাটা আপনাকে মায়ের বাঁধনে চরম ভাবে বেঁধেছে?
আসলে এরকম ছোটখাটো তো অনেক ঘটনাই আছে
সবচেয়ে,
কিন্তু তারপরও মানে আমার কাছে মায়ের কথা বলতে গেলে আমি যে মারামারির ঘটনাটা বললাম, এটার পর থেকেই ওই যে সে মারামারি হয়েছে, চোখে বাড়ি খেয়েছে, চশমা ভেঙে পড়ে গেছে, মানে সেই পরের মুহূর্তটা আমি যখন তাকে দেখছি সেদিনই আমি কেমন যেন একটা মায়া ফিল করছি।
মানে কি অবস্থা ছিল? ক্লাস ভেঙে গেছে চোখে,
হ্যাঁ চোখ লাল হয়ে গেছে, হ্যাঁ চোখ লাল হয়ে গেছে, রাগান্বিত অবস্থা, মারামারি হয়েছে,
খুব বিক্ষিপ্ত দেখাচ্ছে,
হ্যাঁ হ্যাঁ, মানে কেমন যেন একটা ভালোবাসা, কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে,
এলোমেলো অবস্থা,
হ্যাঁ মানে আমি জানি না ওইটার আমি ডেফিনেশন করতে পারি না আসলে।
এক্স্যাক্টলি সাজুকি, ইউ জাস্ট ইউজ দ্য রাইট, এক্স্যাক্টলি দ্য রাইট ওয়ার্ড, মায়া। একটা মানুষের, কত মানুষের তো চোখ ওরকম লাল হয়ে যায়, কত মানুষ তো প্রতিদিন চোখের সামনে এলোমেলো হয়ে যায়, একজন মানুষের এলোমেলো থাকা আপনারা এলোমেলো করে দেয়, এটা মায়া না তো কি? এটা তো অবশ্যই মায়া। মায়া অ্যাকচুয়ালি রাইট ওয়ার্ড, যে একটা মানুষকে ভালোবাসার এক অতি জাগতিক পৃথিবীতে পাঠিয়ে দেয়। এটা মায়া না তো কি, যে চোখের পানিতে চোখ ভিজতেছে, এটা তো ভালোবাসা না, অফকোর্স ইস মায়া। মায়া সবসময় এক্সিস্ট করে, সে যদি ভালোবাসা এক্সিস্ট করে না, প্রেম সবসময় থাকে না, ভালোবাসা প্রেমের জন্মই হয়েছে শুধু বিয়ে হয়ে যাওয়ার জন্য, মায়া থেকে যায়, যে মায়ার বাঁধনে এখনো বাধা পড়ে আছেন। আপনার কলিজার মধ্যে যদি সুগার কোটেড কোনো পদার্থ দিয়ে আবরণ করে রাখে, তার নামই হচ্ছে মায়া, যেটি হয়তো ছেলের, ওই ছেলেটির দ্বারা পরিপূর্ণ জায়গা করে আছে। আমি জানি না আপনার ঘটনা কোন দিকে আমাকে নিয়ে যাবে, বাট আমি খুব পরিষ্কারভাবে বুঝতেছি কোন এক মায়ার বাঁধনে, কোন এক মায়ার সমুদ্রে ডুবে আছেন আপনি। শুনি,
তারপর তো ওর সাথে উঠা বসা হচ্ছে, আমরা খুব ভালোই ছিলাম, তারপরে এভাবে তো অনেকদিন চলল, ও কখনোই আমাকে ছাড়া মানে সকালবেলা উঠবে, ফোন দিবে, আমি কোথায় যাচ্ছি, আমার সাথে সারাদিন থাকতে যাবে,
সন্ধ্যা রাত দশটা পর্যন্ত আমার সাথে থাকবে, তারপরে বাসায়, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার আমার সাথে কথা বলবে। মানে সারাদিন মানে আমাকে নিয়েই সে বিজি। দেখা যাচ্ছে যে আমি তখন, হ্যাঁ ওর প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু ও যেরকম পাগলামি করত সেরকম আমি না। আমার জীবনে যে ও তো আছেই, ব্যাপারটা এরকম। কিন্তু ও কেমন যেন পাগলের মতো করত। একদিন আমি কি একটা ব্যাপারে যেন ওর সাথে একটু রাগারাগি হলো, আমি রাগ করে চলে গেছি বাসায়। ও রাত তখন তিনটা, আমি খুব তাড়াতাড়ি ঘুমায় যাই। রাত তখন তিনটা, হঠাৎ করে আমাকে ফোন দিয়ে সে ফুপায় ফুপায় কাঁদতেছে। সে আমাকে বলে যে তুই কিভাবে পারতেছিস, আমি পারতেছি না, তুই এভাবে আমার সাথে রাগারাগি করে কিভাবে ঘুমাচ্ছিস, তোর ঘুম কিভাবে আসলো। মানে কান্তে স্যার বলতেছে, আমি খুব অবাক হয়ে গেছি, মানে সামান্য একটা ঝগড়া হয়েছে, এটার জন্য মানে এইভাবে কাঁদার তো কিছু নাই, মানে ওর মনে হচ্ছিল আমি ওর কাছ থেকে হারায় যাচ্ছি, ব্যাপারটা এরকম। তারপরে দেখা যাচ্ছে যে সামান্য কোনো কিছু হইলেও কে দেবেন অস্থির করে দিত, রাস্তাতেও এরকম। আমি একটু রাগ করলে তার খুব খারাপ লাগতো।
মায়া সজ্যোতি মায়া, হাত ছাড়া হওয়ার ভয়, মায়া ছাড়া হওয়ার ভয়।
তো তখন আমার এগুলো মানে বাচ্চাই মনে হইত। আমার মনে হইত যে আমরা ভালোবাসি আছে তো দুইজনে, দুইজনের সাথে, মানে আমার কাছে এই জিনিসটা এরকম না, কিন্তু ও কিছু হইলেই খুবই অস্থির হয়ে যাইত এরকম। তো এভাবে তো চললো অনেকদিন। তারপর আমরা আশেপাশে এখানে সেখানে অনেক ঘুরতে যেতাম। তো লাস্টে একবার মানে এভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত ও হ্যাঁ আমরা ফিজিক্যালি ইনভলভ হয়ে যাই একটা সময় এসে। তো আমরা কক্সবাজার গিয়েছিলাম একবার। তো আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি।
আপনি কই থেকে কই নিয়ে গেলেন আমারে? এটা ছায়া নাকি মায়া? আমি তো এক পৃথিবীতে ভাসতেছি। এই আমার এক রোগ। মেঘলা আছিস নি, শুনতেছিস কোথা? এখানে হলে তো তোকে থাকলে আমি সাহায্য নিতাম। ওয়ান টু থ্রি গো মেঘলা। মেঘলার ওই দেওয়া জানে রেকর্ডের হাসিটা নিয়ে এসে, সম্ভব এখন ইনস্ট্যান্ট? হ্যাঁ এটাও সম্ভব, এটা যদি সম্ভব হয় আমরা একটু গান শুনতে থাকি তাহলে। আমাদের টেকনিক্যাল সাপোর্টের দায়িত্বে আছে আমাদের অনেক পছন্দের বারোই, মানে নাম বারোই আর কি।
I go. 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং স্বাদে
হাতে ফোন ঝামেলা গন লাইফটা ইজি নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে ফেসবুক ভিডিও সবই চলে তোমার জন্য বোনাস রেডি রবিতে চলে আসো আজি
এখন মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি
কি নাতাশা নতুন স্কুটি হাতে আইসক্রিম কাহিনী কি
একই বলে ফুর্তি বলে কোন আইসক্রিম কিনে তুইও পেতে পারিস স্কুটি
সিরিয়াসলি
আর প্রতিদিন গোল্ড কয়েন হ্যান্ডসেট মোবাইল রিচার্জ পোলার কোন আইসক্রিমের লিডের পিছনে ইউনিক কোড T6969 SMS করলে নিশ্চিত উপহার
দোস্ত তাহলে চল এখনই শুরু করি স্কুটি ফুর্তি
অসাধারণ ফ্লেক্সিবল কবজির দুর্দান্ত অফ স্পিনার মোতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000-এরও বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনই স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার স্পিনার খুঁজুন ভিডিও করুন আপলোড করুন তাই দেশের নাম্বার ওয়ান ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্ল্যাশ অফ ক্ল্যান্স বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd তৈরি করছে নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ
যা হয় আর কি ও যেহেতু সরাসরি নাই তাই রেকর্ডেড মেঘলাকে পেতে একটু সময় লাগে তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4 আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনি ঢাকা এফ এম এর পেজটি পেয়ে যাচ্ছেন যেখানে প্রায় 2,44,000-এর উপরে লাইক সেখানে আমাদের অলরেডি পোস্ট দেওয়া আছে সেই পোস্টে লাইক দিন এবং যত খুশি সম্ভব আপনি কমেন্টস করুন এবং আমি সুযোগ নিব আপনাদের কমেন্টস বেশি বেশি করে পড়বার সো আপনি কিভাবে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি ঢাকা দেন স্পেস দেন এফ এম দেন স্পেস 90.4 দেন আপনি 2,44,000-এর উপরে লাইক যে পেজে আছে সেই পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড হন এবং আমাদের যে পোস্টটি অলরেডি আপলোড করা আছে ভালোবাসার বাংলাদেশে সেই পোস্টে লাইক দিন এবং যত বেশি সংখ্যক কমেন্টস করুন চলে যাচ্ছি আবারও সেই লাস্যময়ী মেঘলাকে খুঁজতে রে 1 2 3 গো মেঘলা ওয়ান মোর টাইম মেঘলা ওকে মেঘলা দিস ইজ দ্য লাস্ট টাইম প্লিজ Yeah, as usual, you are outstanding. Recorded voice hook. Othoba shamna shamni, Meghla is one of the best. আমরা চলে যাচ্ছি আজকের রেগুলার অনুষ্ঠান আমরা তার আগে কিছু কমেন্টস নিতে চাই ফার্স্ট যে কমেন্টসটি অলরেডি আমি পেয়েছি সানি আকবর লিখেছেন ভালোবাসার বাংলাদেশের বই আমি সিলেট থেকে কিভাবে সংগ্রহ করব একটু যদি বলে দিতেন ভেরি সিম্পল quickbuy.com.bd সেখানে আপনি লগ ইন করলেই আপনি আমাদের বইটি সংগ্রহ করতে পাচ্ছেন অথবা সরাসরি ফোন দিতে পারেন 09611344666 এই নম্বরে ফোন দিয়ে আপনি সরাসরি কিভাবে বইটি কালেক্ট করবেন সেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং অথবা আমি তো আগেই বললাম quickbuy.com.bd সেখানে লগ ইন করলেও আপনি সরাসরি সেখান থেকেও বইটি সংগ্রহ করতে পারছেন এবং সেই সাথে আপনারা সকলেই জানেন যে 212 নম্বর স্টল বর্ণ প্রকাশনীর বইমেলায়, সেখান থেকে আপনি সরাসরি কালেক্ট করতে পাচ্ছেন ভালোবাসার বাংলাদেশের এই বইটি। এবং আমরা এগুলোর পেছনে এত বেশি ইনভলভ এই কারণে, আপনারা জানেন যে প্রতি বছর আমরা নতুন কাপড় পৌঁছে দিই পথ শিশুদের কাছে, এবং আমাদের প্রতিজ্ঞা থাকে যে কোনো পথ শিশুকে যেন নতুন কাপড় ছাড়া ঈদ করতে না হয়। যেভাবে আপনারা প্রতি শীতে কম্বল পৌঁছে দেন, যেটা আমরা পৌঁছে দিই শীতার্থ মানুষের কাছে, এবারও পৌঁছেছি। তো বরাবরের মতো, প্রতি বছরের মতো, এবারও আমরা নতুন কাপড় নিয়ে হাজির হব পথ শিশুদের কাছে। সেই নতুন কাপড় সংগ্রহের যুদ্ধে এই এই ভালোবাসার বাংলাদেশ থেকে প্রাপ্ত সমস্ত লভ্যাংশ আমরা এই এই লভ্যাংশের টাকা দিয়ে সেই কাপড়গুলো কালেক্ট করব, যাতে করে বেশি পরিমাণ কাপড় আমরা পৌঁছে দিতে পারি পথ শিশুদের হাতে। এই হচ্ছে ওভারঅল কমিউনিকেশন। আমরা চলে যাব আজকের অতিথি বন্ধুর কাছে। তার আগে আর দু একটি কমেন্টস আমি একটু নিয়ে নিতে চাই। জাহিদ আহসান আমলি, মেবি উচ্চারণে ভুল হতে পারে, লিখেছেন অল্প অল্প মেঘ থাকি, অল্প অল্প মেঘ থাকি, হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থাকে, ভালোবাসা সৃষ্টি হয়, মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়। কলিজা ভরে গেল। আবার জাহিদ আহসান এমলি অর সামথিং, নামটা ভুল হলে ক্ষমা করে দিও, বা লিখেছ দারুণ, অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়, মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়। আরেকবার, এতক্ষণে না রিদমটা আসলো, অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়, মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়। এখন ভালোবাসা পাবন যেসব পাগল প্রেমিকরা আছে, প্লিজ এটা কপি করেন আর পেস্ট মারেন, নিজের নাম দিয়ে চালিয়ে দেন, বিনা পয়সায় কিছু ভালোবাসা পেয়ে যাবেন ভালোবাসার মানুষের কাছ থেকে। আউটস্ট্যান্ডিং। ওকে, নিরন্তর ছায়া লিখেছেন, তোমার এক চোখেতে রোদেলা আকাশ, অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া, হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি, আমার চেয়ে তোমায় আমি অনেক ভালোবাসি। কলিজা ভরা লেখা। আবার এটাও, ভালোবাসা প্রবণ পাগল প্রেমিক এবং প্রেমিকার আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিনা পয়সায় কপি করুন এবং পেস্ট মারুন আর পরিণামে পেয়ে যান প্রচুর পরিমাণে ভালোবাসা। নিরন্তর ছায়ার বদান্যতায় পাচ্ছেন এত চমৎকার একটি প্যাকেজ, যেখানে লিখেছেন তিনি, তোমার এক চোখেতে রোদেলা আকাশ, অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া, হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি, আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি। বাহ! এবং মায়া নিয়ে অনেক কথা বলছিলাম, মায়া নিয়েই কবিতা নিয়ে হাজির। ওকে, লাস্ট ওয়ান, সঞ্জীব হাসান, বয়ে চলেছি খরস্রোতা নদীর বেশে, যেখানে রয়েছে চাঞ্চল্যতা, ঘিরে আছে তুখড়তা, হয়তো আবার ঝরে যাব কোনো এক শিউলি ফুলে, থাকবে না আর এই আমার অস্তিত্ব, অস্বাভাবিকতায় ছুঁয়ে দিলে হয়তো ছাপা হবে কোনো এক বিনোদনের পাতায়, চোখ আটকে পড়বে সবার চারপাশের কোনো এক অশ্লীলতায়, প্রিয়জন হয়তো করবে প্রলাপ, তবুও ছড়ে যাবে এক তুচ্ছতায়, পড়বে না মনে হাজারো ব্যস্ততায়, আমি ছড়ে যাব, মিশে যাব হাহাকারের মিছিলে। অনেক শুনে গেল। লাস্ট ওয়ান, কষ্ট দাও হিমেল খান ব্রাহ্মণবাড়িয়া, কষ্ট দাও তবে এত বেশি দিও না যা সইবার ক্ষমতা আমার নাই, দুঃখ দাও তবে এত বেশি দিও না যা বইবার ক্ষমতা আমার নাই, আমায় এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে দেয়। এনিওয়ে, অনেক ভালোবাসা মুখর কথা, বাট দ্য বেস্ট ওয়ান, অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়, মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়। আরো পাশাপাশি অনেক সুন্দর এটিও, যেটি আমি কয়েকবার পড়বার চেষ্টা করলাম, তোমার এক চোখেতে রোদেলা আকাশ, অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া, হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি, আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি। দারুণ, অনেক সুন্দর। আমরা চলে যাচ্ছি আজকের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধুর কাছে, সুনিতার জীবনের বাকি অংশটুকুর কথা।
তারপর ও আমাকে বিয়ের ব্যাপারে বলতে থাকে।
একটা ছোট্ট প্রয়োজনীয় তথ্য, আজকে কিন্তু আমরা এখনো ডিক্লেয়ার করিনি যে ভালোবাসার বাংলাদেশের শেয়ার সবচেয়ে বেশি কে করেছেন, যার সাথে আমার কথা বলার কথা। মেঘলাকে সাথে নিয়ে কথা বলবো, তাই আজকে এখনো কথা বলা হয়নি। ভালোবাসা বাংলাদেশের এই পোস্টটি গত সপ্তাহে যিনি সবচেয়ে বেশি শেয়ার করেছিলেন এবং এই সপ্তাহে ভালোবাসা বাংলাদেশের যিনি বেশি শেয়ার করবেন, এই দুইজনকে আমি নিতে চেষ্টা করব সামনের সপ্তাহে মেঘলাকে সাথে নিয়ে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে, এবং আমি কথা বলব তাদের সাথে। যাচ্ছি আপনার কাছে।
তো সে আমাকে তার ফ্যামিলির সাথে আস্তে আস্তে কথা বলাতে থাকে, যেমন তার ভাই ভাবি তার ফ্যামিলির সাথে আমার কথা বলতে থাকে। তো সে পুরোপুরি সিরিয়াস আমাকে নিয়ে, এবং আমাকে একটা মুহূর্তের জন্য সে ছাড়তে চায় না। মানে ব্যাপারটা এরকম, আমি একটু এখান থেকে বাজার করতে যাব তবুও সে আমার সাথে থাকবে। মানে ব্যাপারটা এরকম যে মানে আমি হারা যাচ্ছি তার কাছ থেকে, এরকম একটা ব্যাপার। তো এভাবে তো চলতেছে। তো একদিন বাসার থেকে মানে আমার আমার জন্য আমার জন্য বাসায় আরেকটা ছেলে দেখলো আমার বিয়ের জন্য। আমি হ্যাঁ, তো আমি তো খুব ভালো করেই জানি যে আমি বিয়ে করছি না। ও তার আগে আবার আরেকটা কথা বলিনি, যে আমার কাছে মনে হচ্ছিল যে এই ছেলেটা আমার জন্য এত করে, মানে কান্নাকাটি করছে, মানে এইভাবে মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকালকার যুগে মানুষকে তো চেনা এত মানে কঠিন, তো সেই জায়গায় আমি একটা বিশ্বাসযোগ্য মানুষ পাচ্ছি যে আমাকে হারাইতেই চায় না, এক সেকেন্ডের জন্য আমাকে আলাদা রাখতে চায় না। তো এরকম আমি একটা বিশ্বস্ত মানুষ কই পাবো? আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেশি ইম্পর্টেন্ট। মানে জীবনে টাকা পয়সার আসলে দরকার নেই, আমার কাছে মনে হয় যে আমার একটা বিশ্বাসযোগ্য মানুষের দরকার।
ঠিক তাই।
তো আমি ডিসাইডই করে নিয়েছি যে আমি ওকে বিয়ে করব, ওর সাথেই থাকবো, যত যত কিছুই হোক না কেন, যত ঝড় হোক না কেন, মানে আমার মধ্যে এটা আছে। তো এর মধ্যে আমার সেকেন্ড টাইম বাসা থেকে এটা ছেলে দেখল। তো আমি আমি আমার তো মাথায় আছে যে আমি বিয়ে করব না, কিন্তু ফ্যামিলিকে আসলে মানায় রাখতে গেলে তো আমি সরাসরি তো তাদেরকে কিছু বলতে পারছি না। তো আমার ফ্যামিলি আসছে ঢাকায়, আমি আমি গেলাম। আমি গিয়েছি এমন ভাবে, মানে কোনো সাজগোজ নাই, কোনো কিছু নাই, মানে এমন ভাবে যাতে আমাকে পছন্দ না করে, এভাবেই যাওয়া। গেলাম, মানে আমি যাচ্ছি রাস্তায়, হঠাৎ করে ওর ফোন, ও খুব ভালো করে জানে যে আমি একটা ছেলে দেখতে যাচ্ছি। তো ফোন রিসিভ করার সাথে সাথেই সে আমাকে বলতেছে আই লাভ ইউ। তো মানে এত ইমোশনালি বলছে, মানে আমি তখন মানে আমি আটকে গেছি, মানে আমি বলতেছি যে কি ব্যাপার, হঠাৎ করে এটা কেন? তখন সে বলতেছে না আসলে তোকে অনেকদিন বলা হয়নি। মানে জিনিসটা এত আবেগ নিয়ে বলল, মানে আমি ওই জায়গায় কেঁদে দিছি, কিন্তু ওকে আমি কিছু বলি নাই। আমি জাস্ট মনে মনে বলছি যে আমি তো জানি তুই এটা কেন করতেছিস, ব্যাপারটা হচ্ছে যে আমি তো নিজেই জানি যে আমি বিয়ে করব না, শুধুমাত্র যাচ্ছি আমার ফ্যামিলিকে জাস্ট মেনটেন করার জন্য, কিন্তু আমি তো তোরই আসি, মানে ব্যাপারটা এরকম। যাই হোক, ওর হয়তো মনে হচ্ছিল আমি গিয়ে বিয়ে করে ফেলবো এরকমই। তো ও খুবই আমাকে হারানোর ভয় পাইত আর কি। তো ওখান থেকে আমি শেষ, আমাকে পছন্দ করেছে মানে বিয়ে, আমার ফ্যামিলিও কথাবার্তা দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি তো শেষে আমি কোনো ইন্টারেস্টেড দেখালেন না, শেষে আমার ফ্যামিলির সাথেও টুকটাক গন্ডগোল হলো। যাই হোক, এটা করে থেমে গেল, আমি আমার মতো আছি, সবকিছু চলতেছে। এদিকে ওর ফ্যামিলির সাথে আমাকে মোটামুটি একরকম কথা বলায় দিল, ওরাও মানে হ্যাপি, ওরা সবাই খুব ভালো করে জানে যে আমার সাথে একটা রিলেশন চলছে এবং ও আমাকে বিয়ে করবে। তারপরে তো মানে ওর ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু ওকে, তারপরে তো আমরা আরো ভালো, কারণ আমি তো ওই ফ্যামিলিতেই যাব, মানে ব্যাপারটা আমার এরকম। আর যেহেতু আমি আসলে ওই একা একা বড় হয়েছি ছোটবেলা থেকে, দ্যাটস ওয়াই আমি একটা ফ্যামিলি পাচ্ছি, ওকে পাচ্ছি, মানে আমি আমার সবকিছু শেয়ার করতে পারছি, মানে আমি এটা নিয়ে এতটুকু নিয়ে খুবই সন্তুষ্ট ছিলাম। তাই একটা সময় আমরা প্ল্যানিং করি যে আমি সেন্ট মার্টিন যাব। তো কখনো যাইনি আমি, ফার্স্ট টাইম, মানে এত সুন্দর একটা জায়গা দেখব, তো এটা আমার কাছে হ্যাঁ মানে অন্যরকম একটা ব্যাপার। আর অবশ্যই এরকম জায়গাগুলো মানে ভালোবাসার মানুষের সাথে দেখার মানে একটা অন্যরকম ফিলিংস, আমি এটাই চিন্তা করছিলাম। ওর ওর মানে ও ভাবছিল যে ও শুধুমাত্র কক্সবাজারে সে ব্যাক করবে, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্সই ছিল সেন্ট মার্টিন। তো আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি, কক্সবাজার পার হয়ে টেকনাফ যেতে
যাওয়ার প্ল্যানটা কিভাবে করলেন?
যাওয়ার প্ল্যানটা মানে
বাড়ি বাসপাশ এগুলো তো ম্যানেজ করার একটা ব্যাপার।
আমি যেহেতু হোস্টেলে থাকি আমার তো একটা একা লাইফ, আর ও তো ওইভাবেই, তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা এইভাবে কোনো প্রবলেম হয়নি। আর ওর কথা ছিল যে ও আমাকে ওখানে গিয়ে বিয়ে করবে, মানে আমরা বিয়ে করে ফেলব, ব্যাপারটা এরকম। তারপর তো ওখানে গেলাম, যাওয়ার পরে ও আমাকে এত টেক কেয়ার, মানে আমি আবার গাড়িতে যেতে আমার খুব প্রবলেম হয়, আমি অসুস্থ হয়ে যাই। তো সেদিন আমার আবার এমনিতেও জ্বর ছিল, ঠান্ডা ছিল, তো সবকিছু মিলে আমি একটু অসুস্থই ছিলাম। কক্সবাজার থেকে যাওয়ার পরে টেকনাফে যেতে ওখানে রাস্তা মনে হয় অনেক খারাপ, আমরা গাড়িতে যাচ্ছি তো এত রাস্তা খারাপ। ও আমার মাথা ছিল ওর কোলে, বিকজ আমি অসুস্থ ছিলাম। তো বারবারই মানে যেহেতু রাস্তা খারাপ, যেহেতু রাস্তা খারাপ, সো আমি বারবার মানে ওর মানে কোলের উপরে আমার মাথা ছিল, তো বারবারই হচ্ছে আমি ব্যথা পাচ্ছিলাম মানে রাস্তার খারাপের কারণে। তো সে কি করলো, তার হাত আমার মাথার নিচে রেখে দিল, মানে যাতে আমি ব্যথা না পাই, ঠিক আছে? মানে ভালোবাসাগুলাই আসলে অন্যরকম, মানে আমার কাছে মনে হতো যে ও আমার যেভাবে টেক কেয়ার করে আমিও হয়তো এভাবে ওর টেক কেয়ার করতে পারি না, মানে ওর ভালোবাসাগুলো এরকমই। আমার কাছে মনে হতো যে আমি হ্যাপি, এটা নিয়েই অনেক বেশি হ্যাপি। তো এভাবে তো আমরা সেন্ট মার্টিন গেলাম, অনলি একদিন থাকলাম। আর ওর মানে আমরা যখন সেন্ট মার্টিনে যাচ্ছি ওই যে জাহাজে যখন উঠলাম, তো ওইটার ভিউটা তো অন্যরকম সুন্দর। তো ওখানে আমি আমি যেমন এমনিতে একটু অসুস্থ ছিলাম, আমি ভিতরেই বসেছিলাম, বাট ও আমাকে বারবারই মানে বাইরে নিয়ে যাবে, বাইরে বারান্দায় আমরা দাঁড়াবো। তো শেষ পর্যন্ত ওর কথাটা আমি গেলাম, যার পরে ও আমাকে বলতেছে এত সুন্দর একটা জিনিস দুইজনে যদি একসাথে দেখতে না পারি তাহলে মানে ব্যাপারটা কেমন। তো আমার কাছে মনে হতো যে আমার ভালোবাসা থাকলে আমি এটা এক্সপ্রেস করতাম না, কিন্তু ওর ওর কাছে মানে আমার অদ্ভুত লাগতো যে কেউ একজন আমাকে চিন্তা করে এভাবে মানে মানে ভালোবাসার কথাগুলো এভাবে বলে, আমার উদ্দেশ্যে বলে, মানে এটা আমার কাছে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো এভাবে আমরা সেন্ট মার্টিন গেলাম, একদিন ছিলাম, খুবই ভালো ছিলাম। ও আমার অনেক অনেক টেক কেয়ার করেছে, মানে আমাকে খাওয়া দিচ্ছে, মানে সব দিক দিয়ে, মানে আমি কি করব না করব কিভাবে চলব, তারপর আমি অসুস্থ, মানে ওখানে গরম পানি আমাকে এনে দিচ্ছে, আমি কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছি, আমাকে ওষুধ এনে দিচ্ছে, মানে পুরোপুরি মানে আমাকে নিয়ে একদম ব্যস্ত। তো আমি তো অনেক হ্যাপি আমরা সেন্ট মার্টিন থেকে,
মানে অনেকগুলো মানে আর সব মানেতে ভালোবাসা,
হ্যাঁ এরকমই। তারপর তো আমরা ওখান থেকে
বিকাল গড়িয়ে গেল, দেন সন্ধ্যা নামল।
হ্যাঁ তারপরে
ওই দিনের কথা বলছি, বিকাল গড়িয়ে গেছে অলরেডি।
তো আমরা যেহেতু ওর কথা ছিল কিন্তু যে আমরা সেন্ট মার্টিনে গিয়ে বিয়ে করব, বাট বিয়ের ব্যাপারটা বলতে গেলেই ও একটু কেমন যেন এড়িয়ে যেত, মানে টেকনিক্যালি, সেটা হয়তো আমি তখন বুঝিনি।
মানে বিয়ে তো হইল না, না
বিয়ে হয়নি,
দুপুর পার বিকাল হয়ে গেল, রাইট?
হ্যাঁ
দেন সন্ধ্যায় গানে যাওয়ার দরকার নেই, গানে চোখে চোখে পরিচয় হয়েছে, আপনার তো পরিচয়টা শেষ। এখন আসছেন সেন্ট মার্টিন, রাইট? সেন্ট মার্টিন মানে এক্সট্রিমলি রোমান্টিক একটা আবহাওয়া, তাই না? চান্তাত ছিল নাকি?
হ্যাঁ,
তো যে কেউ মার্ডার হতে বাধ্য, মানে ভালোবাসার মার্ডার বলতেছি।
হ্যাঁ আমরা একসাথে একসাথে জ্যোৎস্না দেখছি রাতের বেলা, মানে ওগুলা এখন মনে পড়লে মানে আমি আমার মনে হয় যে আমি আরেকটা বার দেখতে চাই
সন্ধ্যার পরে। না জ্যোৎস্না তো সন্ধ্যার পরে, আমার কিছু কিছু কোশ্চেন এত বুদ্ধিমানের মতো। দেন কি করলেন, একসাথে বসে, রাইট?
হ্যাঁ
পা ভিজানো, লাইক ওই যে প্রবালে বসে যে পানিতে পা ভিজিয়ে বসে এরকম কিছু? আমার মতো ভীতু মানুষকে দিয়ে প্রেম হয় না, আমার পা ভিজাতে গেলেই মনে হয় যে কিছু যদি সাপ টাপে ছো মেরে দেয় পায়ের পাতা, এই ভয় করে। বা তখন তো আর ওইসব মনে কাজ করে না, শুধুই প্রেম, তাই না? পা ডুবিয়ে বসেছিলেন নাকি বালুতে?
না, আমরা হাঁটছিলাম, মানে জোৎস্না ওর মধ্যে আমরা পানি আসছিল, আমরা হাঁটছিলাম, আমি আরো সামনে চলে যাচ্ছিলাম, পানি যদি আসছিল কিন্তু ও ভয় পাচ্ছিল, মনে হচ্ছে আমাকে মানে ঢেউ এসে নিয়ে যাবে, মানে ও আমাকে টেনে টেনে ধরে রাখছিল, মানে ব্যাপারটা এরকম।
তাই তো, যদি নিয়েই চলে যায় তার কি হবে?
হ্যাঁ, হয়তো এরকমই।
আর আকাশে পূর্ণচন্দ্রী মাছ চারিপাশ দেখা যাচ্ছে, সমুদ্রের শব্দ কি?
হ্যাঁ, ওটা তো একটা অন্যরকম। তারপর পুরো বিচে শুধুমাত্র একজন দুজন মানুষ, একদমই
যে এই বিচটা আপনার জন্য,
মনে হয় এটা আমার জন্যই,
আপনাকে ডেডিকেট করছে
এরকমই।
যে অনেকে কিনে না, সেলিব্রিটিরা বিলিয়ন ডলার দিয়ে বিচ কিনে নিয়ে তারা প্রমোদ বিহারে যায় ওই টাইপের আর কি। হাত ধরেছিল?
হ্যাঁ, সেটা তো।
কি ড্রেসে ছিলেন? লাইক বলতেই হবে না যে সালোয়ার কামিজ পরেছিলেন, যে কোনো ড্রেসই থাকতে পারেন, ড্রেসের কালারের কথা বলছি, মনে নেই?
রেড,
রেড কালার। আপনার চুল তো অসম্ভব সিল্কি চুল, এবং আপনার কমপ্লেক্সন অনেক উজ্জ্বল, চাঁদের আলোতে তো স্পষ্টই বোঝা যাচ্ছিল, রাইট?
হ্যাঁ, সুন্দর একটা বাতাস হচ্ছিল,
উঠতেছিল চুল,
চুল উঠছিল,
এই ঝাপটা গিয়ে তার মুখে পড়েনি চুলের?
হ্যাঁ, পড়েছিল।
আরো বলছে যে চুলের তোমার স্মেলটা অনেক বেটার,
তো হাজার বারই বলেছে।
দেন হোটেলে ফিরলেন, রাইট? কয়টার দিকে?
সাড়ে নটা দশটা।
খাওয়া দাওয়া তো হয়নি?
হয়েছিল, খেয়েছিলাম।
দেন ঘুম, ঘুম ক্লান্ত, ঘুম অনেক বিশ্রান্ত।
আমার সাথে একরকম
ক্লান্ত টাইপ ঘুম, ঘুমিয়ে গেলেন বাইরে, কিন্তু থালপাথাল জোৎস্না, আপনারা ঘুমিয়ে গেলেন। হাসতেছেন যে, বলি বাইরে তো থালপাথাল জোৎস্না, ঘুমে আসলেন। ড্রেস চেঞ্জ করা তো ওই অর্থে প্রয়োজন পড়ে না, ঘুমিয়ে গেলেন। সেন্ট মার্টিন, সমুদ্রের আওয়াজ ঘর থেকে মনে হয় শোনা যাচ্ছে, রাইট? একটু আওয়াজ,
আমরা ফিজিক্যালি ইনভলভ হয়ে যাইনি।
বিয়ে শাদীর ব্যাপার তো হয়নি না, ওটা কথা ছিল, বাট ওই কারণে
না, ওইটা টেকনিক্যালি অ্যাভয়েড করছিল, তখন হয়তো ওরকম একটা পরিস্থিতিতে হয়তো আমি জিনিসটা আসলে হয় নাই, কিভাবে জানো,
মানে এনভায়রনমেন্টে এরকম যে, এটা তো জোরাজোরির ব্যাপার না, নিজের ভেতর থেকে আপনার একটা আর্জ তৈরি হলো, রাইট? মানে ভিতর থেকে জোৎস্না দেখা যাচ্ছিল, ঘর থেকে বাইরের জোৎস্না এবং সমুদ্র, জানালা দিয়ে,
ব্যালকনি দিয়েই দেখা যাচ্ছিল।
লাইক চেষ্টা কি একটুক ছিল যে তুমি তুমি আমি আমি, এই যে দাগ দিলাম এরকম টাইপ, এগুলো তো প্রশ্নই আসে না এসবে?
না, আমার একটু চেষ্টা ছিল
যে আমরা আলাদা, এই যেহেতু হয়নি বিয়ের সাথে, আমরা হইলে তারপরে দাগ দিয়ে দিলাম, বাট আপনি নিজেই কখন?
কিন্তু না, ব্যাপারটা সেরকম না, কিছুটা ওর একটু জোর ছিল,
আলতো টাইপ। আপনি তো জাস্ট নিজেকে ছেড়ে দিয়েছেন, লাইক এনভায়রনমেন্ট, চারিপাশের আবহ, তার প্রশ্নে যে আপনার টান এবং আপনার নিজের যে আকাঙ্ক্ষা, একরকম ভেসে গেছেন, তাই না? এরকমই তো। দেন হয়ে গেল, তারপরে আপনি কি করলেন? দেন আপনার করে সকালবেলায় উঠলেন, কোন সময়টাতে কি কোন রকমের ফ্ল্যাশি কোন অনুভূতি কাজ করছিল যে জিনিসটা এভাবে হয়ে গেল, এটা এরকম
তারপর তো আমি বারবারই বলছিলাম যে সেদিনই তো আমরা ঢাকায় ব্যাক করছি, আমি বারবারই বলছিলাম যে আমি ঢাকায় গিয়ে বিয়ে করব। মানে কোন মানে আর কোন ধরনের কোন কথা নাই, ঢাকায় গিয়ে বিয়ে করব, মানে ব্যাপারটা এরকম। ওর ফ্যামিলিকেও মানাইতে পারলে, তারপরে তখন সে বিভিন্ন রকম কজ দেখাচ্ছে যে আসলে আমি এখনো কিছু করি না, এখনো স্টুডেন্ট, তুই স্টুডেন্ট, বাসায় এটা জানতে পারলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে বা এরকম। তো আমাকে সে বারবার থামায় থামায় রাখতেছিল।
ওকে, আমরা বন্ধুদেরকে জানাতে চাই যে আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 সার্চ বারে গিয়ে ফেসবুকে লিখে সার্চ দিন, তাহলে আমাদের পেজটা পেয়ে যাবেন, যেখানে 2,44,000 প্লাস লাইক আছে। সেখানে আমাদের পোস্ট অলরেডি আপলোড করা আছে, সেখানে লাইক দিয়ে এবং যত বেশি সম্ভব কমেন্টস করুন। তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে চাই, টুইন ব্রেক, ফিরে আসছি এখনই।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইন ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা ডাউন টুইং।
হাতে ফোন, ঝামেলা গন, লাইফটা ইজি, নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে, ফেসবুক ভিডিও সবই চলে তোমার জন্য, বোনাস রেডি, রবিতে চলে আসো আজি।
মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট, 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক, রবি।
এই কত বছর হলো রে?
6 বছর।
সে কি 6 বছরেই এত বড়?
বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মাত্র 6 বছরেই টেকনাফ থেকে তেঁতুলিয়া জয় করে নিল ঢাকা এফএম 90.4।
ঢাকা এফএম এর মতো হতে পারিস না, দেখ না 6 বছরেই কত বড় হয়ে গেছে।
Yes, বাংলাদেশ, ঢাকা এফএম এর নেটওয়ার্ক কভারেজ এখন এত বড় যে প্যাক করা যাবে না।
সমগ্র বাংলাদেশ 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা ডাউন টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
একদম শব্দ করিস না, শব্দ তো তুই করছিস। ওই যে ওই দেখ, পায়ের ছাপ।
পায়ের ছাপ তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার।
তুই এক কাজ কর, পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ বাঘটা কোথায়, আর তুই আমি পেছনে গিয়ে দেখে আসি বাঘটা কোথা থেকে এলো।
কি, আমি একা যাবো? আমাকে গাধা পেয়েছিস
তুই বন্ধু?
আমাকে বাঘের মুখে ফেলে পালিয়ে যাচ্ছিস?
আরে বাঘের মুখে রেখে তোকে পালিয়ে যাচ্ছি, আমি তো বললাম তুই এগিয়ে যা।
আরে না না, তুই কোথাও যেতে পারবি না।
বিপদে ফেলে যে বন্ধু চলে যায়, এমন বন্ধু বদলে ফেলাই ভালো। খুঁজে নাও নতুন বন্ধু মজো এফএম দোস্তিতে, আর থাকো মজো মস্তিতে। মজো এফএম দোস্তি, ফ্রেন্ডশিপ ইজ অন। মজো এফএম দোস্তি প্রতি মঙ্গলবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। অসাধারণ ফ্লেক্সিবল কবজির দুর্দান্ত অফ স্পিনার মোতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক। সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000-এরও বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমন স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার। স্পিনার খুঁজুন, ভিডিও করুন, আপলোড করুন, তাই দেশের নাম্বার ওয়ান ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট, সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্ল্যাশ অফ ক্ল্যান। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
সারা দেশে সবার সাথে ঢাকা এফএম 90.4
শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
হাতে ফোন ঝামেলা গন লাইফটা ইজি নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে ফেসবুক ভিডিও সব চলে তোমার জন্য বোনাস রেডি রবিতে চলে আসো আজি
এখন মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd তৈরি করছি নম্বর 1 নেটওয়ার্ক রবি
কি নাতাশা নতুন স্কুটি হাতে আইসক্রিম কাহিনী কি
একেই বলে ফুর্তি বোলার কোন আইসক্রিম কিনে তুইও পেতে পারিস স্কুটি
সিরিয়াসলি
আর প্রতিদিন গোল্ড কয়েন হ্যান্ডসেট মোবাইল রিচার্জ বোলার কোন আইসক্রিমের লিডের পিছনে ইউনিক কোডটি 6969 এ SMS করলে নিশ্চিত উপহার
দোস্ত তাহলে চল এখনই শুরু করি স্কুটি ফুর্তি
অসাধারণ ফ্লেক্সিবল কবজি দুর্দান্ত অফ স্পিনার মোতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000 বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনই স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ দ্য নাম্বার 1 স্পিনার স্পিনার খুঁজুন ভিডিও করুন আপলোড করুন তাই দেশের নাম্বার 1 ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্ল্যাশ অফ ক্ল্যান বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক রবি
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ
আরেক দফায় স্বাগত আপনাদেরকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভালোবাসা বাংলাদেশের আমাদের আজকের আয়োজনে সম্পৃক্ত আছেন ভালোবাসা বাংলাদেশ নামে যে বইটি বিক্রি করা হচ্ছে আপনারা চাইলেই তা quickbuy.com.bd-র মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনলাইনে এবং ফোনে অর্ডার করতে পারেন quickbuy.com.bd আপনার ঠিকানায় আমরা কিন্তু পৌঁছে দিব সেই আপনার অর্ডারকৃত বইটি এবং চাইলে আপনারা ফোন করতে পারেন 09611444666 এই বই বিক্রয়ের লভ্যাংশ পুরোটাই আমরা প্রদান করব আগামী ঈদে পথশিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণে এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব যেহেতু আমরা চাই যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন কারণ আপনারা কানেক্টেড থাকলেই আমরা বুঝতে পারি যে আমরা সঠিক ট্র্যাকে আছি যে ধরনের প্রেজেন্টেশন আপনারা আশা করেন সেটি নিয়েই আমরা হাজির হতে চেষ্টা করি আপনাদের সাথে এবং সেজন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদের ফেসবুকের সার্চ বারে গিয়ে DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের পেজটি খুঁজে পাবেন যার লাইক 244,000 উপরে সেইটি লাইক দিয়েই সরাসরি আমাদের পেজে আপনি ইনভলভ হতে পারছেন এবং আমাদের পোস্ট অলরেডি আজকে দেওয়া আছে ভালোবাসার বাংলাদেশে সেই পোস্টে আপনি লাইক করুন এবং যত বেশি সম্ভব কমেন্টস করুন এবং সেই সাথে আমি অনুরোধ করব যে আমাদের ভালোবাসার বাংলাদেশের এই পুরো আয়োজনের সাথে থাকতে ভালোবাসার বাংলাদেশের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো অ্যাক্টিভিটিস আপনারা অন করুন সেটাই আমরা চাই আমি এখন আবার ভালোবাসা বাংলাদেশের অতিথির কাছে যেতে চাই তার আগে আমি কিছু আরেক কিছু প্রয়োজনীয় তথ্য দিব বাট ছোট্ট একটি বিরতি নিচ্ছি টাইম চেকের তারপরে আমরা সরাসরি যাচ্ছি ভালোবাসা বাংলাদেশ অতিথির কাছে টাইম চেকের বিরতি
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত 1টা
সুরাইয়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোঝে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে
সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। কানেক্টেড থাকবার জন্য আপনাদেরকে যা করতে হবে তা ফেসবুকের সার্চ বারে গিয়ে DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের ফেসবুক পেজটি খুঁজে পাবেন। তারপরে আমাদের ভালোবাসা বাংলাদেশের অলরেডি পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে লাইক দিন এবং কমেন্টস করুন যত বেশি খুশি তত। এবং সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করছেন এবং গতকালকেও যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেছেন, দুইজনকে আমরা একসাথে আগামী অনুষ্ঠানে ফোনে নিতে চেষ্টা করব। মেঘলা উপস্থিত থাকবে, দুইজন মিলেই ফোনে নিয়ে চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে। এটি আমার জন্য অনেক বড় একটি প্রাইড যে আপনারা অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করেন এবং আমার পক্ষে সুযোগ হয় আপনাদের সাথে পৌঁছে যাওয়ার, আপনাদের সাথে কথা বলার। আর সময় নানি, ওভার টু দ্য গেস্ট।
তো এর মধ্যে কি হলো, ওই যে আমার, আমি তো বলেছি যে ঢাকায় এসেই আমি তাকে বিয়ে করব, মানে আর কোনো টাইম আমি নিতে চাচ্ছিলাম না। ঠিক এই টাইমে হলো কি, আমার ওই যে ছেলের সাথে আমার ওই যে পাঁচ মাস মানে বিয়ের সাদির সবকিছু ঠিক হয়েছিল, হঠাৎ করে সে আমার মাকে কল দিল। কল দিয়ে আমাকে বলে, আন্টি আই এম সো সরি, আমি যেটা করেছি এটা আমার ভুল হয়েছে, আমি আমি জয়াকে বিয়ে করতে চাই।
আচ্ছা, এখন জয়াদিকে বিয়ে করতে যাচ্ছে?
তো এখন মানে
হঠাৎ করে,
হ্যাঁ হঠাৎ করে, মানে এটা সে যে কি মনে করে বা কেন, যে আমার মনে হয় যে তার, সে যে আমার সাথে ভুল করেছে এটা মনে হয় কোন তার রিয়েলাইজেশন হয়েছে, এই কারণেই হয়তো জিনিসটা এমন। তো সে কি করল, আমার মাকে যখন বারবার সরি বলল, তখন সে আমার মা বলল যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো কিছু করার নেই, তবে ও যদি চায়, ও যদি চায় তাহলে আমাদের তো বিয়ে দিতে সমস্যা নেই, মানে বলল যে এটা ঠিক আছে আমরা কথা বলে দেখি ওর সাথে। তারপরে তো আমাকে এটা বলল, একদিক দিয়ে তো আমি এর সাথে ইনভলভই, আমার তো ওইদিকে যাওয়ার কোনো মানেই হয় না, তাহলে তো আমার এর সাথে বেইমানি করা হবে। তো এদিকে ও বুঝতে পারলো যে আমি আসলে এর সাথেই সবসময় ঘুরছি, এর সাথে হয়তো কিছু একটা, নইলে জয়া এভাবে না করার তো কোনো মানেই হয় না। তারপরে তো ও কি করল, মানে আমার মাকে বলতে থাকলো যে ওর হয়তো ওই ছেলেটার সাথে রিলেশন আছে, কিছু একটা প্রবলেম, আর যেহেতু আমি অন্য রিলিজন, হ্যাঁ তো এটা তো কখনোই আমার ফ্যামিলি মেনে নেওয়ার মতো না। এমনিতে ও আমার ফ্যামিলি জানতো যে ও আমার ভালো ফ্রেন্ড, কিন্তু এই জায়গাটা, এই জায়গায় মানে তখন ও অনেক কিছু বলতে লাগলো যে না আপনি ওকে ওর কাছ থেকে নিয়ে আসেন, নইলে যার ও অনেক ক্ষতি করে দিবে, আমি ওকে বিয়ে করব, ও বারবারই এ কথা বলছিল। তারপর তো আমার ফ্যামিলি আমার উপরে খুবই রাগান্বিত, খুবই রাগান্বিত। আমি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে না এরকম কোনো কিছুই নেই, তোমাদের আমাকে নিয়ে একদমই চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে একদমই চিন্তা করতে হবে না, এরকম কোনো কিছু হয়নি। আমি ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, তারপর অনেক গন্ডগোল হলো, আমার ফ্যামিলির মানুষ আমাকে মানে অনেক এখান থেকে সরায় আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক প্ল্যানিং করলো, প্ল্যানিং করলো, কিন্তু সবকিছুতেই মানে আমি এতটাই স্থির ছিলাম যে ওরা আসলে আমার জায়গা থেকে আমাকে সরাতে পারেনি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ফ্যামিলির সাথে আমার অনেক গন্ডগোল হয়েছে, অনেক অনেক অনেক, যেখানে মানে তাদের সাথে আমার সম্পর্ক মানে একরকম ওরা আমার সাথে সম্পর্কই ছিন্ন করে দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো ওরা আমাকে একটা সময় এসে যে মানে আমাকে ধরে বেঁধে ওর সাথে বিয়ে দিয়ে দিবে এরকমও প্ল্যানিং করেছিল, কিন্তু আমি তো আমার জায়গায় স্থির যে এটা কোনোভাবেই আমি করতে দিব না। শেষে কি করলো, এটা তো হলো না, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক একদমই নষ্ট, মানে আমার বাবা আমার মা আমাকে আলাদা করে ফোন করে বলে দিয়েছে যে তোমার সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না, তুমি যেহেতু এই জিনিসটা এটা এভাবে করলাই না, আর তাছাড়া আমরা বুঝে ফেলছি যে তুমি এই জায়গাতে ইনভলভ না হলে তোমার জন্য আমরা ছেলে দেখছি, তুমি জিনিসটাতে মানে যাচ্ছ না কোনোভাবেই, তুমি এটাতে মানে আমাদের কথা তুমি রাখতেছ না, তাহলে অবশ্যই এখানে কোনো একটা প্রবলেম আছে। তারপরে তো এভাবে হওয়ার পরে, তারপরে ওই যে ছেলে আমাকে বিয়ে করতে এসেছিল শেষে সে বাধ্য হয়ে সে তার বিয়ে শাদী হয়ে গেল, সে বিয়ে করে ফেলল। আর আমারও একদিক দিয়ে যে আমি যে কষ্ট পেয়েছিলাম একবার সে আমাকে কষ্ট দিয়েছে, সে ব্যাক করে আমাকে বলাতে না, তাকে আসলে আমি মাপও করে দিয়েছি তার প্রতি আমার যে ইয়েটা ছিল। যাই হোক, তো আমি এর সাথে তো ওকে সবকিছু ভালোভাবেই চলছে। ও এর মধ্যে সে বিয়ে করার আগে আবার সে বারবার মানে ওকে ফোন করে বারবার বলছে যে ভাই আপনি ওকে ছেড়ে দেন, আমি ওকে বিয়ে করব, আমি আপনার পা ধরছি, মানে এরকমই হয়েছে। কিন্তু ও মানে কখনো এটা ইয়ে করে নেয়নি, সে বলেছে না এটা আমি কি করে বলবো, ও যদি চায় তাহলে ও বিয়ে করুক, মানে ব্যাপারটা এরকম। তো শেষ পর্যন্ত তো বিয়ে করে ফেলল। তারপরে এদিকে ওর সাথে সবকিছু ওকে, তারপরে তো আমি বলেছিলাম যে ঢাকায় আসার সাথে সাথে আমাকে বিয়ে করতে হবে, তো সে জিনিসটাকে আমাকে মানাচ্ছে বিভিন্ন রকম ভাবে যে আমি এখনো কিছু করছি না, একটু ওয়েট কর, আমি একটু গুছিয়ে নেই, ফ্যামিলিকে বলি জিনিসটাকে একটু মানায় নেই। সে বারবার এভাবে করে জিনিসটাকে বারবার বাড়াচ্ছিল। তো একদিন কি হলো, আমার বাসায় ওর আবার আমার বাসায় একদম গার্জিয়ানের মতো, মানে আমার বাড়িওয়ালা জানে যে ওর সাথে আমার মোটামুটি বিয়ে শাদী ঠিক, আমার বাসার দারোয়ান মানে সবাই মোটামুটি একদম অপরিচিত। আমার বাসায় লাইট নষ্ট হলো ও এসে ঠিক করে দিচ্ছে, আর আমাদের বাসার মেয়েগুলো সবাই ওকে চিনে, একদম বড় ভাইয়ের মতো দেখে। তো ও সেদিন কি হলো, আমাকে সে ইমপ্রেস করার জন্য আমার জন্য একদম সেদিন আমার বার্থডে ছিল, সে আমার জন্য একদম কেক টেক নিয়ে আসছে। আসার পরে তারপরে তো ও আমাকে অনেক কিছু বলতে বলতো, মানে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি যে তার আমার বার্থডের কথা মনে আছে বা এরকম কিছু। তো সে আসলো, এসে আমরা একসাথে সেলিব্রেশন করলাম। তারপরে আমি মনে করছি যে না ঠিক আছে, ও বারবারই বলছে যে হ্যাঁ আসলেই তো ওর এখনো কিছু হয়নি, জব করছে না, বা ওকে হয়তো আমার একটা স্পেস দেওয়া দরকার। এভাবে করে ও আসলে ওইভাবে করে আমাকে ইমপ্রেস করে নিল। তারপরে ওই দিন ফোর্সলি সে আমাকে আবার আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়। শেষে আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, আমার বাসায় একটা মেয়ে ছিল আর আমাদের বাসার দারোয়ান সে বাসার বাইরে মানে কাজ করতেছিল, তো আমার চিৎকার শুনে যে আমি এত চিৎকার চেঁচামেচি করছি বাসায় এসে নক করলো, ওই মেয়েটাও আসলো। আসার পরে তারপরে তো বললো যে কি হয়েছে বা এরকম অবস্থা, আমি তখন অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে ব্যাপারটা এরকম। তারপরে আসার পরে আমি তো ওরাও শুনছে, আমিও বলছি যে ও আমার মানে আমি বিয়ের শাদী করতে চাচ্ছি বা এই জিনিসটা, সে কোনোভাবে এই জিনিসটা ইয়ে করছে না। তখন আসলে আমার শরীরের অবস্থা এত খারাপ ছিল, আমার বাসার দারোয়ানও আমাকে তাড়াহুড়া করে ওই মেয়ে এবং দারোয়ান দুইজনে মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। ঢাকা মেডিকেলে আমাকে ট্যাক্সিতে উঠাতে উঠাতেই ও কোথায় যেন চলে গেল। শেষ এরপরে হচ্ছে যে আমি হসপিটাল থেকে সেদিনই ডাক্তার দেখায় আসলাম সবকিছু ওকে, তারপরে ওর আর কোনো খোঁজ নেই, ওর মোবাইল অফ, ওর ফ্যামিলির ওভাবে কাউকে পাচ্ছি না, ওর কোনো ফ্রেন্ড সার্কেলকে আমি পাচ্ছি না, তার সাথে কথা বলতে পারছি না, কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা। এভাবে কয়েকদিন চলতে থাকলো, এভাবে চলতে চলতে শেষে আমি ওর বাবাকে পেলাম ফোনে। তারপরে আমি সবকিছু খুলে বললাম যে আপনার ছেলে এটা এটা এভাবে, তখন ওর বাবা আমাকে মানে উনি আমাকে দোষারোপ করছে যে তুমি কিরকম মেয়ে, তুমি কেন এটা এভাবে করলা, মানে ওর বাবাই আমাকে দোষারোপ করছে, ওনার ছেলের কোনো দোষ নাই, এবং উনি আমাকে কেমন যেন ব্যঙ্গ করে করে হাসছিল, মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে এরকম যে মানে আমি হয়তো আমি কোনো ভুল করেছি, মানে আমি এটা শাস্তি পেয়েছি, মানে ব্যাপারটা এরকম। এটা হলো, তারপরে তো আমি অনেক কষ্ট পাচ্ছি যে জিনিসটা আসলে কি হচ্ছে, তারপরে ওকে আমি লাইনে পাচ্ছি না, ও খুঁজে পাচ্ছি না। তারপরে তার দুদিন পরে আবার ফোন দিলাম, আবারও ওর বাবা ঠিক একই কথা বলল। শেষে থার্ড দিন আমি বললাম যে দেখেন আপনার ছেলে যদি এরকম করে, আমি ওর সাথে কোনো খারাপ বিহেভ করি নাই, অনেক কান্নাকাটি করেছি, থার্ড দিন বললাম যে দেখেন যদি এরকম হয় তাহলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব, আপনার ছেলের নামে। তখন তো উনি সেভাবে কোনো আমাকে অ্যান্সার দেও না যে তুমি হ্যাঁ এটা করে কি করবা, এখানে কি তোমার কোনো লাভ হবে, কি লাভ হবে, তুমি এটাতে কি প্রমাণ করতে চাও বা কিভাবে কি হবে। আর আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে যে ওর জন্য আমি আমার ফ্যামিলির সাথে এত সম্পর্ক আমি সব শেষ করে দিলাম, তারা টোটালি আমাকে ফোনই করে না আমার সাথে কোনো, এমনিতেই তো ছোটবেলা থেকে আমি একা একাই বড় হয়েছি, তারপরে যদি আবার এইভাবে সম্পর্কটা না থাকে তাহলে ব্যাপারটা কই গিয়ে দাঁড়াচ্ছে। আমাকে যেমন বাসা থেকে কোনো টাকা পয়সা দিচ্ছে না, যা দিচ্ছে মানে আমি চাইতে গেলে আমি আমি আমাকে গালি দিচ্ছে, মানে এরকম একটা অবস্থায় ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট। মোটামুটি আশেপাশের সবার সাথে, আমার আত্মীয় স্বজন যারা তারা সবাই জানে জিনিসটা একটা মানে খারাপ অবস্থায় চলে গেছে। তারপর তো
মানে একরকম কোনোরকমে কমিউনিকেশন বাড়ির সাথে না,
ওকে এরকমই। তারপরে তো ফ্যামিলিতে যখন এই জিনিসগুলো বললাম, তারপরে ওর বাবার সাথে আমার এভাবে তিন দিন কথা হলো। কথা হওয়ার পরে তার দুই দিন পরে তার খালু আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে উনি একজন মুরব্বী মানুষ, উনি আমাকে বলছে তুমি তোমার কি প্রমাণ আছে, তুমি কেস করে কি করবা, আর তুমি বুঝলাম না তুমি কিরকম মেয়ে যে তোমার সাথে সে রিলেশন করে সে অন্য জায়গায় চলে গেল। মানে সে আমাকে একরকম ঠেস মেরে মেরে এগুলো বলতেছিল, আমাকে শোনাচ্ছিল এবং আমাকে মানে প্রমাণ করতে চাচ্ছিল যে আমি একটা খারাপ মেয়ে। তো আমি খুব অবাক হয়েছি যে উনি একজন মুরব্বী মানুষ হয়ে রিটায়ার্ড পার্সন, উনি এভাবে আসলে আমাকে কথা বলতে পারে না। তারপরও আমার যতটুকু বলার দরকার, যেভাবে বলার দরকার, যেহেতু উনি গার্জিয়ান মানুষ, যতটুকু রেসপেক্ট রেখে কথা বলতে হয় আমি ঠিক সেভাবেই বলেছি। তো তারপরে যখন এই জিনিসগুলোতে কোনো কাজ হলো না, কোনোভাবে আমি ইয়ে পাচ্ছি না, হঠাৎ করে আমি জানতে পারি যে আমি আমি এখনো জিনিসটা শিওর না, কিন্তু তারপরে আমি জানতে পারি যে তার বিয়ে হয়ে গেছে, সে বিয়ে করে ফেলেছে। তা আমার কাছে খুব অবাক লাগলো, সে জব করছে না, সে কোনো কিছু, সে এটার জন্য আমাকে সে ইয়ে করে দিল, সে আবার বিয়ে বিয়ে করে ফেলল। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা এটা কেন এই জিনিসটা এরকম। তারপরে তো আমি তারপরে আমি কি করবো আসলে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি এতদিন আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে শাদীর এত ইয়ে করছে, আমি এগুলাকে সবগুলোকে বাদ দিয়ে দিলাম। তারপরে ফ্যামিলির সাথে আমার সম্পর্ক নষ্ট হলো, আমি ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না, আমার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট পাচ্ছি না, তাদেরকে আমি মানে কোনো রকম আমি যোগাযোগই রাখতে পারি না, একটু কথা বললেই তারা আমাকে কোনো না কোনো কথা শোনায় দিচ্ছে। তো একটা টাইমে এসে আমি আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তারপরে দুই মাস আমি একদমই অসুস্থ, মানে আমি তো একদমই খাওয়া দাওয়া করতে পারিনি, পুরা বিছানার মধ্যে পড়া, মানে আমি মেন্টালি এতটা ডিপ্রেশনে ছিলাম, মানে এই সময়টা আসলে আমার কাছে মনে হয় আমার লাইফে আসলে যা ঘটছে আমি চাই না যে আমার শত্রুরও কখনো এরকম হোক, আমি যেভাবে কষ্ট পাইছি। দেখা গেছে যে আমি রাত এভাবে ঘুমাচ্ছি, ঘুম তো হচ্ছে না, তারপরে যখন ঘুমাচ্ছি রাত এভাবে হয় তিনটায় জেগে গেলাম, কোনো একটা ওরই কোনো একটা স্বপ্ন দেখে আমি জেগে যাচ্ছি, জেগে মানে কেমন যেন একটা অস্থিরতা, এরপরে আর আমার ঘুম হচ্ছে না, আমি ঘুম থেকে উঠে নিঃশ্বাস নিতে পারছি না, মানে কি যে একটা অবস্থা গেছে আমি এটা মানে
মানে
এটা আসলে কিভাবে বলবো, আসলে বলার কিছু নাই। এটা আমার কাছে মনে হলো যে সে আমাকে মানে এই যে এইভাবে, তখন বারবার মনে হতো সে আমার টেক কেয়ার করতো, আমি খাচ্ছি কিনা, আমাকে খাওয়ায় দিচ্ছে, বারবার মনে হতো সে সেন্ট মার্টিন যাওয়ার সময় আমি ব্যথা পাচ্ছি, সে আমার মাথার নিচে এভাবে হাত রেখে দিল যাতে আমি ব্যথা না পাই, আমার এত এত জিনিস কেয়ার করে, সে আমি সে চলে গেলে মানে সে তো জানে আমার ফ্যামিলির অবস্থা, জানে আমার কখন কোথায় কখন কি হলো, সেটা তো সে জানে, সে জানে যে সে চলে গেলে আমি টোটালি একা হয়ে যাব, কিন্তু তারপরও তো সে এটা করলো, আমার কাছে মনে হচ্ছে এটা কিভাবে পসিবল। তারপরে একটা সময় আমি একটু নিজেকে একটু গুছায় নিয়ে আমি জাস্টিস ফর ওমেনে ওখানে যোগাযোগ করলাম, যেহেতু আমি এই প্রসেসিং গুলো জানি না, কখনো থানা পুলিশ এভাবে কখনো যাইনি, কিভাবে কি কি থেকে কি করব, আমার কোনো সাপোর্টও নেই, কোনো ফ্যামিলির কোনো কিছু নেই। তো তখন আমি জাস্টিস ফর ওমেনে যোগাযোগ করলাম, ওখানে তানভীর ভাই, মাহিন ভাই, ওনারা আমাকে হেল্প করেছে। আমি ওনারা যেভাবে সবকিছু বলে দিল ওরাই সবকিছু ম্যানেজ করলো। করার পরে এটা ফেব্রুয়ারির 1 তারিখে মামলাটা থানায় আসলো আর কি। থানায় আসার পরে এভাবে চলতেছে সব
মামলাটা। কিভাবে হয়েছে মানে
প্রলোভন দেখিয়ে ধর্ষণ
করেছে? হ্যাঁ। তারপর
তারপরে তো এই জিনিসটা এভাবে আসলো ফেব্রুয়ারিতে। এটা
ধর্ষণের যে আলামত বা যেসব প্রমাণাদি প্রয়োজন, আপনি যখন ধর্ষণ করার মতো অবস্থা তৈরি হয়েছিল, আপনি মেডিকেলেও গেছিলেন, তখন কি আলামতগুলো কিছু
কিছু কিছু জিনিস আলামত
পাওয়া গেছিল? এই ধরনের রিপোর্ট আছে? ওকে,
আমার রিপোর্ট আছে মোটামুটি যতটুকু ম্যানেজ করা যায়। আর তখনও তো আসলে ভাবি নাই যে আমার জিনিসটা কোথায় যাবে, মানে তখন তো আসলে এত চিন্তা করে, মানে একটা সময় এসে যে আমি কেস করব বা এত দূরে,
সেগুলো আপনার ভাবনায় ছিল না?
কিন্তু আমার কোনো ভাবনা ছিল না।
ডাক্তারের কাছে যখন ট্রিটমেন্টে যান, সেখানে এই প্রসঙ্গগুলো আসছিল?
এই প্রসঙ্গগুলো তো আসছিল।
তাদের এক্সামে নাকি এই জিনিসগুলো ধরা পড়েছিল?
জি।
তারপর
তারপরে ওদের যেই মানে ইয়েটা আছে প্রেসক্রিপশন, ওখানে তো লিখে আছে এই যে ফিজিক্যাল অ্যাসল্ট। তারপরে তো আমি থানায়, এটা ফেব্রুয়ারির প্রথম দিকে আসলো, তো ওরা কিভাবে কিভাবে যেন জেনে গেল যে আমি কেস করেছি। আমি জানি না যে এটা কোন দিক থেকে খবরটা পেল। পাওয়ার সাথে সাথেই ওরা প্রথমে 1-2 দিন আমাকে, মানে যাদের সাথে আমার যোগাযোগ, ওর ফ্রেন্ড সার্কেল বা যাদের মাধ্যমে আমাকে বলতে পারে, তাদেরকে দিয়ে আমাকে, মানে ওর বাবা, ওর বাবা বলার চেষ্টা করছে যে মেয়েটা কেন এরকম করছে, একটু মানে কথা বলার, মানে কথা বলে দেখো যে জিনিসটা কি হচ্ছে, এভাবে জাস্ট 1-2 দিন আমার কানে আসছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে ওদের হয়ে কেউ আমার সাথে কথা বলুক। ওরা মানুষকে দিয়ে বলছিল, আমি ভাবছি ওদের মধ্যে থেকে কেউ কিছু বলুক। তারপর থেকে দেখছি যে ওরা একদমই চুপচাপ, মানে কোনো সারা শব্দ নাই, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। একটা কেস হয়েছে, ওরা যদি এটা জানতে পারে তাহলে ওর তো চুপচাপ হয়ে থাকার কথা ছিল না। তারপরে তার কিছুদিন পরে থানা থেকে আমাকে, আমার তদন্ত করার জন্য আসলো আমার বাসায়। তো এসআই যিনি, তিনি প্রথম প্রথম আমাকে একটু, মানে একটু বিহেভটা একটু রুড, কিন্তু আমার কাছে মনে হয়েছে যাই হোক পুলিশ তো, পুলিশরা তো একটু অন্যরকমই হয়, যে কারণে আমি জিনিসটা অত গুরুত্ব দিই নাই। তারপরে এভাবে 1 সপ্তাহ প্রায় চলে গেল। ওরা যেমন পুলিশের ওইভাবে, যেমন আমি একটা মামলা করেছি, তার যে তদন্ত করবে, আমার সাথে কথা বলবে বা এরকম কোনো কিছু, কেমন যেন এরকম, মানে আমার মনে হচ্ছিল একটা গ্যাপ, কিছু একটার গ্যাপ, কিছু একটা হচ্ছে বারবার। এটা যখন মনে হচ্ছে, একদিন আমি ওনার সাথে বসলাম, আমি ওনাকে ডেকে আমি বসলাম, যে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম যে জিনিসটা এখান থেকে এভাবে এভাবে জিনিসটা হলো। তখন উনি আমাকে বলছে যে আপনার তো এরকম আরো 1-2টা ছেলের সাথে আমি ছবি দেখেছি। আমি বললাম যে এগুলো আপনাকে কে দিল বা কোত্থেকে কি পেলেন, আমার তো এরকম ধরনের কোনো কিছু নেই। তখন সে বলছে যে হ্যাঁ এরকম 2-3টা ছবি। আমি বললাম যে ফ্রেন্ড সার্কেলদের সাথে তো, ফ্রেন্ড সার্কেলদের সাথে তো কত ছবি আমার তোলা হয়, কিন্তু ছবিগুলো না দেখে তো আমি বলতে পারছি না। তারপরে আমি টুকটাক আমার যেগুলো ঘটনা সেগুলো আমি ওনার সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ আমার কাছে মনে হয়েছিল যে এরকম কোন একটা প্রবলেম, কারণ ওরা আমাকে অনেক টাকা অফার করেছে, মানে ওদের পক্ষ থেকে এসআই কে বলেছে যে আপনি কত টাকা চান, এসআই এটা আমাকে বলে দিল। যাই হোক, তো আমার তখনই ভয় লাগছে যে ওরা এত এত টাকা দিয়ে, এই জন্যই হয়তো বা ওরা চুপচাপ, আমি জানি না যে জিনিসটা কি হলো, যেখানে ওদের ওদের এত সাপোর্ট আছে, ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি ওকে সাপোর্ট দিচ্ছে, ও যাতে জেলে না যায় বা ও কোনো কিছুতে না ফাঁসে, কিন্তু আমার তো এরকম ধরনের কোনো কিছু নেই।
কি অবস্থা সব মিলিয়ে এখন? কি অবস্থা
এখন? তো ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে কেমন যেন জিনিসটা কেমন যেন আগাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর এসআই এসআইও আবার আমার মেডিকেল করিয়েছে, ওটার রিপোর্ট এখনো আসেনি, হয়তো আসবে। আমি যাই না, এসআইও আমাকে বলছে যে রিপোর্ট আসতে আসতে 2-3 মাস লেগে যায়। আমার কথা হলো যে এতদিন কেন লাগবে, হাইয়েস্ট 15-20 দিন, এর বেশি তো লাগার কথা না। উনি যে কেন এই কথাটা বলছে আমি বলতে পারবো না। তারপরে উনি আমাকে বারবারই শোনাচ্ছে আপনি আমার দিক দিয়ে ফেয়ার থাকেন, ওরা আমাকে অনেক টাকা অফার করেছে কিন্তু আমি মানে এরকম কোনো কিছু করব না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জিনিসটা লেন্দি লেন্দি, মানে কোন দিক দিয়ে হয়তো একটু।
কেমন আছেন এখন সেজুতি, সব মিলিয়ে কি নিয়ে ব্যস্ত আছেন, আপনার মাথা কি নিয়ে এঙ্গেজড? আচ্ছা আগে কি করতেন?
আমি কিছুই করছি না মাঝখানে, করছি না মানে প্রথম প্রথম আমি একটা ডেন্টাল চেম্বারে প্র্যাকটিস করতাম। মাঝখানে তো এই যে এইসব হয়ে যাওয়ার কারণে আমি অনেক দিনই অসুস্থ, এখন যেমন আমি একদমই কিছু করছি না।
আপনি একজন ডেন্টিস্ট, রাইট?
হ্যাঁ
হ্যাঁ, ওকে।
সেটা তো তারপর তো আর এরকম কোনো কিছু না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওরা একদমই চুপচাপ, মানে আমার কেস।
আপনার বাড়ির সাথে কোনো কমিউনিকেশন আছে?
না, আমার বাবার সাথে কোনো কমিউনিকেশন নেই। আমার মা হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল 2 দিন আগে, ফোন দিলেই আমাকে গালাগালি করার জন্য জাস্ট ফোন দেয়,
কোন রকম কোনো যোগাযোগ নাই। কি আছে এখন আপনার সাথে, মানে কি নিয়ে বেঁচে আছেন, কি নিয়ে সময় কাটে
এখন?
মামলা তো মামলার পথে চলছে, যেগুলো সম্বন্ধে আপনি।
হ্যাঁ, আসলে আমি এটা নিয়েই চিন্তা করি যে মানে মামলা চলছে, মানে এটা নিয়েই মানে আমার মাথা সারাদিন, যে এত কিছু হলো, আমি আমার পুরো লাইফটাই ওর পিছনে শেষ করে দিছি। আমার এত এত সময়, আমি বিয়ে করি নাই, এতদিনে আমার একটা ভালো লাইফ হতে পারত। তো সে জায়গায় আমি মানে একরকম আটকে আছি যে শেষ পর্যন্ত এই মামলাতেও যদি আমি কোনো একটা ভালো সলিউশন না পাই, তাহলে মানে কই গিয়ে দাঁড়াবে জিনিসটা, তাহলে তো আমি আবার হেরে গেলাম।
ছেলের সাথে কি কোনো কমিউনিকেশন হয়েছে এর মধ্যে?
না, ও টোটালি আমার সাথে কথা বলে না। আর ও হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা, তারা হচ্ছে আমার এসআই কে আমাকে আমার ফ্রেন্ড সার্কেলের 2-3 জনের সাথে আমার ছবি দিয়েছে, নর্মাল ছবি, ঠিক আছে, দিয়ে বলেছে যে এদের সাথে রিলেশন। তারপর আমি এসআই কে প্রমাণ করে দিয়েছি যে ওরা আমার ক্লাসমেট, আপনি কথা বলে দেখেন, এভাবে আমি সাক্ষী দিয়ে দিয়েছি। তো ওরা জিনিসটাতে ক্লিয়ার, যে জিনিসটা আমি বললাম
ওই ছেলের সাথে কোন রকম কোন কমিউনিকেশন
না, ওর সাথে কোনো কমিউনিকেশন নেই,
এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়
না, তবে না দেখা সাক্ষাৎ হয়নি, ফোনেও কোনো কথা নেই। কিন্তু সে দেখা যায় যে ইনডাইরেক্টলি একদিন আমাকে একজন ওর একটা ফ্রেন্ড আমাকে বলেছে যে জয়া কি করবে, ও কিভাবে কি কেস করবে, আমি ওকে প্রস্টিটিউট বানায় ছেড়ে দেব। তো এই কথাটা শুনে আর কি বলার থাকতে পারে, একটা সময় একটা মানুষ মানে আমি কিভাবে ভালো থাকব, মানে এটা নিয়ে সারাদিন চিন্তা করত, সারাদিনই আমার সাথে পড়ে থাকত, আর এখন সে আমাকে খারাপ বানানোর কাজে লিপ্ত, মানে কিভাবে আমাকে খারাপ বানাবে, নিজে বাঁচার জন্য কি করবে। তো এটাই কি আসলে ভালোবাসা?
সে ছেলে কি বিয়ে করেছে?
এটা আমি শুনেছি কিন্তু আমি শিওর না, তার সাথে কোনো যোগাযোগ নাই, কোন রকমই যোগাযোগ নাই। ওর ফ্রেন্ড সার্কেলদেরকে বলে দিয়েছে যাতে আমার সাথে কথাবার্তা না বলে, মানে সবকিছুর মানে একটা দূরত্ব আর কি, তাকে পাওয়ারও কোনো অপশন নেই। মাঝখানে শুনেছিলাম যে সে বরিশালে থাকে, ওখানে জব করে, আমি গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি, মানে কোন রকমই কোন রকম কমিউনিকেশন।
এখনো তো ছুটতেছেন আপনি?
হ্যাঁ, আমি
ছুটছেন কিসের জন্য, তাকে আবার পাওয়ার জন্য?
মনে হয় যে আসলে
নাকি আপনার
ওই যে একটা মায়া, ওটা আসলে এখনো কাজ করে।
মামলা দিয়ে পাওয়া যাবে মায়া? দুটোই মত দিয়ে, মামলা এন্ড মায়া পাওয়া যাবে?
আমার কাছে মনে হয় আমি সব
দেখুন, মামলা আদালত এগুলো তো বাংলাদেশের অনেক সম্মানের জায়গা, যেগুলোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা তো নাই, আমি জাস্ট একটা অনুষ্ঠান করি, ট্রিপিক্যাল অনুষ্ঠান। ওখানে আইনের গতিতে আইন চলতেছে, আইনের মাধ্যমে জানা যাবে কি হবে বা কি হবে না। বাট অ্যাপার্ট ফ্রম মানে কোর্ট আর অন্য কিছু, আমি অন্য কিছু বিষয় নিয়ে একটু হয়তো কথা বলতে চেষ্টা করব আপনার সাথে। সো মামলা মামলার পথে চলুক। এটাও সত্য যে যে ব্যক্তিকে নিয়ে কথা বলছেন আপনি, কি নাম তার?
সোহেল।
যে নাম, যে নামের কথা আপনি বললেন, আমরা চেষ্টা করি বোথ পার্টিকে প্রোগ্রামে নিয়ে আসতে। সে যদি কখনো আমাদের সাথে কথা বলতে চায়, আমাদের স্টুডিওতে আসতে চায়, তার কথা বলতে চায়, তো অফকোর্স আমরা সেই সুযোগটা তাকে দিতে চাই, যাতে করে এখান থেকে সেও তার পক্ষে যে কথাগুলো বলার সেটা যেন বলতে পারে। কারণ বোথ পার্টির রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি জরুরি। তো আমি এই আদালত,
আমি নিজেও জানতে চাই,
আপনিও জানতে চান, এই ঘটনাগুলো কেন ঘটল,
কেন ঘটল, কেন জিনিসটা এমন হলো, আমি তো আমার সবকিছুই মানে তার জন্য দিয়ে দিয়েছি,
তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেশনটা কি সেটা আমরা জানতে চাই, সেই সুযোগটা আমরা করে দিতে চাই। যদি সে এখনো ফোন দেয় বা আমাদের ফোন রেসপন্স করে, বা সে যদি কথা বলতে চায় কখনো কোন অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, সে যদি আমরা অনুষ্ঠান শেষ করব, বাট শেষ মুহূর্তে কিছু কথা জানবার আছে, যেগুলো আদালত মামলা কোর্ট এসবের বাইরে থেকেও, এসবের বাইরে থেকেও কিছু কথা জানবার মন চায়। যে যে কথা বলছিলেন যে ওর পেছনে যে এখনো ছোটা, এখনো যে ওকে ওকে আপনি টুইটার যেভাবে ফলো করে সেভাবে যে ফলো করছেন অদৃশ্যভাবে, সেটি কেন? শুধুই তাকে শাস্তি দেওয়ার জন্য, যে জীবনে যা অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি তাকে আবার ঘরে ফেরার পথটা দেখিয়ে দেওয়ার জন্য?
আমার
আপনার প্রবলেম হচ্ছে যে একদম বিগিনিং থেকে অনেক কিছু আপনি বুঝতেই পারেন না, আপনার ডিসাইডিং ফ্যাক্টরগুলো খুব অস্পষ্ট। ব্যক্তিত্ব বললে ভুল শোনাবে, সিদ্ধান্তের জায়গাতে আপনি একটু দৃঢ়চেতা কম। আপনি এর আগেও বুঝতে পারতেন না যে এই ছেলেটার সাথে আমার আসলে কোন রিলেশনশিপ ডেভেলপ করতেছে। এক পর্যায়ে ভালোবাসা হোক প্রেম হোক, এটার নাম মায়া বলে মায়াবন্ধনে জড়িয়ে পড়লেন, রাইট? এখন এত কিছু ঘটার পরেও আপনি মামলা করেছেন, ব্যাপারটা নিয়ে এখন কোর্ট কাচারি এসব পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে। ওর সিচুয়েশন, এর চাইতে ওর সিচুয়েশন তার হতে পারে না। এখন আপনি পরিষ্কার না যে আপনি আসলে কি করতেছেন এবং এগুলো থেকে এক্স্যাক্টলি আপনি কি চান। আপনার হারিয়ে যাওয়া সোহেলকে সত্যি কি খুঁজে বেড়াচ্ছেন? সত্যি কি সোহেলকে আপনার চেনা ওই পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাকি পথগুলো বন্ধ করার চেষ্টা করছেন, নাকি আপনার স্বপ্নের সাথে প্রতারণা করার জন্য আপনি অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন? কোনটা জানেন না, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন, তাই তো? আপনার স্বপ্নগুলো এলোমেলো করে দেওয়ার জন্য। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে আমার মনে হয়, দেখেন আপনি এখনো কিন্তু কনফিউজ, এই জায়গাগুলো নিয়ে আমি কথা বলতে চাই, কারণ আইনের জায়গাগুলো নিয়ে কথা বলার তো ইখতিয়ার নাই আমার, আর আমি বলতেও পারি না, ওই যোগ্যতাও আমার নাই। বাট এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যে আইনের ব্যাপার দিয়ে যদি একটা সমাধান আসেও, এই সমাধানগুলো যদি না হয় যেগুলো নিয়ে আমি কথা বলছি, আপনি কিন্তু ওই জগদ্দল পাথর থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি যে এক ঘূর্ণিপাকের মধ্যে পড়েছেন সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন না। তার জন্যই আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই, উইথ ইয়োর পারমিশন। এখনো কিন্তু কনফিউজড আপনি, কিছুক্ষণ আগেই বললেন কি এক মায়ার বাঁধনে হয়তো এখনো পড়ে আছি, তাই তাকে খুঁজে বেড়াচ্ছি। 5 সেকেন্ডের বিরতিতে আপনি আবার বললেন যে আমি আসলে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছি, প্রতিহিংসার জন্য, প্রতিশোধের জন্য, কেন আমার স্বপ্নের সাথে প্রতারণা করেছ, রাইট? দুটোই কিন্তু আপনি বললেন, ঠিক না বেঠিক?
হ্যাঁ, এটা ঠিক,
দুটোই বললেন। তা এক দুটোই কথা কিন্তু সাংঘর্ষিক। যদি আপনি সত্যি তাকে ফেরানোর জন্য এসব প্রচেষ্টা করে থাকেন, মায়ার বাঁধনে পড়ে থাকেন, তাহলে প্রতিহিংসা পরায়ণ হওয়ার কোন সুযোগ নেই। তার মানে স্টিল আপনার ডিসাইডিং ফ্যাক্টরগুলো প্রপারলি কাজ করছে না। স্টিল আপনার সিদ্ধান্তহীনতায় ভোগার যে রোগ আছে সে রোগটা আছে এখনো। স্টিল কোর্ট যদি আপনার সপক্ষে সমস্ত রায় দেয়ও, তাও আপনার নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়ার মতো ব্যক্তিত্বের দৃঢ়চেতা ব্যক্তিত্ব বা সিদ্ধান্তের দৃঢ়তা এখনো তৈরি হয়নি। তার মানে জীবনে আরো অনেক বেশি ভুগতে হবে তাহলে আপনাকে। আমার কথা কি পরিষ্কার বুঝতে পারছেন আপনি? বুঝতে কি পারছেন আমার কথাগুলো?
হ্যাঁ আমি বুঝতে পেরেছি।
বাট আমার কি মনে হয় জানেন?
না, আমার কাছে মনে হয় যে যারা ভালোবাসে তাদেরই আসলে সারা জীবনে ভাবে ভুগতে হয়।
সে তো আপনি অন্য আর এক কথা বললেন, ভালোবাসেন তাদেরকে ভুগতে হয়, এটা ইন জেনারেল একটা কমিউনিকেশন দিলেন। বাট আমি বলেছি দুইটা বিষয়, আপনি নিজেই তো এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে আপনি ভাইয়ার ভালোবাসার বাঁধনে এখন আছেন নাকি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন, কোনটা সত্য সে সম্বন্ধে আপনি নিজেই তো পরিষ্কার না। বাট আপনাকে আমি একটা অবয়ব দিচ্ছি, দেখেন তো এই অবয়বটা চিনতে পারেন কিনা। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থার একটা বর্ণনা দিচ্ছি, দেখেন তো মিলে কিনা আপনার সাথে। আপনার অবস্থার আমি বর্ণনা দিচ্ছি, আপনি শুধু বলবেন যেটা মিলতেছে কিনা আপনার সাথে। যদি আপনি সৎ ভাবে চিনতে চেষ্টা করেন, একটা দৃশ্য সামনে নিয়ে আসছি, আপনি যদি সত্যতা দিয়ে চিনতে চেষ্টা করেন তবে চিনতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এটাই আমি। জীবনে আপনি সে যদি ভালোবাসাকে খুব কাছ থেকে দেখা হয়ে ওঠেনি, ভালোবাসার তো বিভিন্ন ফর্মুলেশন আছে, খুব ছোটবেলায় ভালোবাসা আসে বাপা মায়ের হাত ধরে, একটু বড় হলে তাও বাবা মার হাত ধরে ভাই বোনের সান্নিধ্যে, আর একটু বড় হলে বন্ধু বান্ধব, আর একটু বড় হলে ভালোবাসা প্রেম, আরো অনেক বড় হলে সন্তান, তারও বড় হলে সমস্ত কিছুর সাথে স্পিরিচুয়াল কানেকশন, দেন পৃথিবী থেকে চলে যাওয়া। আপনার এই ঘটনাগুলো জীবনে খুব বেশি মাত্রায় ঘটেনি, লাইক পরিবারের সাথে যে আপনার প্রবলেম কানেকশনে যে একটা সমস্যা অভাব ছিল, লাইক আপনি চাইলে বাবা মার সান্নিধ্যে থাকতে পারতেন না যেহেতু তাদেরকে বিদেশ বিভাগে থাকতে হতো। আপনার এই ভালোবাসা প্রবণ মন, আট দশজন বন্ধু বান্ধবীরা যেভাবে ভালোবাসার সান্নিধ্যে বড় হচ্ছে, আপনার মন সবসময় কিন্তু এই ভালোবাসাটাকে খুঁজে পেতে চেষ্টা করেছে। ভেতরে ভেতরে কাঠখোট্টা হয়ে গেছেন আপনি ভালোবাসা না পেয়ে পেয়ে। আর সে যদি অন্য একটা সহজ সরল কোমল একটা মন, একদম বাচ্চা একটা মন, পাগলের মতো, লোভীর মতো, আদষ্ট ছেলে মেয়ের মতো সেরকম ভাবে ভালোবাসায় শিক্ষিত হতে চেয়েছে, তারও কলিজা ঠান্ডা করতে চেয়েছে বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়। সেও চেয়েছে যে তার মা তাকে আদর করে বুকে তুলে নিক, কপালে চুমু দিক। তার অনুষ্ঠানগুলোতে যখন স্কুলের বিভিন্ন রকমের প্যারেন্টস ডে আউট বা এই ধরনের বিভিন্ন রকমের অকেশন যখন বাসায় আসত, তখন এভাবে তাকে খুশিতে মারতে মন চাইছে, কিন্তু সবসময় তার মধ্যে সেই সুযোগটা হয়নি, সেই ভালো লাগাগুলো পায়নি। তারপর জীবনের একটা ফেজে গিয়ে যখন স্বপ্ন দেখা শুরু করেছে সে, তখন এই ছেলেটির আবির্ভাব, এই ছেলেটির প্রেজেন্স, এই ছেলেটির আপনার প্রতি কেয়ারিংনেস, যেটি আপনাকে মনে করিয়েছে যে এই অভাব, এই মায়ার যে অভাব, ভালো লাগা ভালোবাসার যে অভাব, যে কোনো ফরম্যাটেই হোক এখন পূরণ হচ্ছে, সো এটা পূরণ হতে থাক। কিন্তু তার মানে এই না যখন বৈবাহিক সম্পর্ক আপনার কাছে এসেছিল তখন মন থেকে আপনি ওটাকে রিজেক্ট করতে চেয়েছিলেন, আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করতে চেয়েছিলেন যে ভালোবাসার চরম অনুদান, ভালোবাসার সবচেয়ে বড় প্রভাবক, ভালোবাসার সবচেয়ে বড় নিয়ামক, পৃথিবীতে যে রিলেশনশিপের মধ্য দিয়ে ছেলে এবং মেয়েরা ভালোবাসার সবচেয়ে বড় ডেমনস্ট্রেশনের সুযোগটা পায়, বড় প্ল্যাটফর্মে যে সুযোগটা পায় আমি পেতে যাচ্ছি, ওখানে আপনি আর একবার প্রত্যাখ্যাত হলেন, ঘাত পেলেন, কষ্ট পেলেন, আপনার নাজুক সেজুতির নাজুক এবং ভালোবাসা পাওয়ার জন্য লোভাতুর যে মনটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ছেলেটি প্রেমে ভালো লাগায় ভালোবাসায় না, ভালোবাসায় রিজেকশন হয়ে এসেছেন ছোটবেলা থেকে, কি স্নেহের ক্ষেত্রে, কি ভালো লাগার ক্ষেত্রে, কি বাবা মার ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে, সে রিজেকশন পেতে পেতে ফাইনালি রিজেকশন আপনি আর নিতে পারেননি, তখন আপনার কোথাও না কোথাও স্টে করাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছিল। কোথাও না কোথাও ল্যান্ড করাটা খুব বেশি দরকার হয়ে পড়েছিল, কোথাও না কোথাও পা ফেলাটা খুব বেশি দরকার হয়ে পড়েছিল। তাই ওই ছেলেটির ভালোবাসায় পা ফেলাটা যতটুকু না জরুরি ছিল তার চাইতেও বেশি জরুরি ছিল আপনার কোথাও না কোথাও স্টে করা, কোথাও না কোথাও পার্ক করা, কোথাও না কোথাও কারো হাত ধরা। কারণ আপনি নিজের সাথে আপনি সেজুতি আর কুলিয়ে উঠতে পারছিলেন না, আপনি হাঁপিয়ে উঠেছিলেন ভালোবাসাকে খুঁজতে খুঁজতে। তাই ভালোবাসা পাওয়ার জন্য, প্রেম পাওয়ার জন্য, প্রেমময় একটা সম্পর্ক করার জন্য যে ধরনের রিলেশনশিপ আপনি ডিজার্ভ করেন বা আপনি এক্সপেক্ট করেন সেটি মনের সাথে না মিললেও আপনি তখন ওই জায়গাতে ল্যান্ড করে ফেলেন, যেহেতু আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনি একেবারেই হাঁপিয়ে উঠেছেন। তাই দেন ভালোবাসার ডেমনস্ট্রেশন শুরু হল, যতটুকু না ভেতর থেকে ভালোবাসা তার চাইতে ভালোবাসার অভিনয়ের সাথে মিশে পড়লেন আপনি। এবং এই জিনিসটি অপর দিক থেকেও যে ছেলেটি আপনার সাথে এই কাজগুলো করেছে, আমার যতটুকু শুনে মনে হয়েছে যে সেও কিন্তু একরকমের ডেমনস্ট্রেশন ভেতর দিয়েছিল, যাতে করে আপনাকে যে চেয়ে আসছে আর্লি এজ থেকে সেই চাওয়ার এক্সট্রিম ডেমনস্ট্রেশনটা সে নিতে পারে, বা আপনিও এক্সট্রিম ডেমনস্ট্রেশনটা আপনার কাছ থেকে পেতে পারে। এক্সট্রিম সে যদি কি নিজের মতো করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিতে পারে, দিনের পর দিন চোখে মুখে যে রিজেকশন আপনি দেখিয়েছেন ওই ছেলের ক্ষেত্রে আর সে যে রিজেকশন পেয়েছে সামনাসামনি, সেটিকে কাছ থেকে দেখা, একেবারে আপনাকে পরিপূর্ণভাবে জয় করে নেওয়া, যাতে করে তার মনের যে আকাঙ্ক্ষা, তার মনের যে লিপসা যেটা ছোটবেলা থেকে তার ভিতরে ছিল, যে কোনো উপায়েই হোক, ভালোবাসা বা কেয়ারিংনেস বা স্নেহ বা টান, যে ডেমনস্ট্রেশন দিয়েই হোক, আপনাকে পরিপূর্ণভাবে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ওকে পেয়ে বসেছিল, যেটা নেশার পর্যায়ে ছিল। সেজন্য আপনার জন্য শুধু হাত কোলে করে নেওয়া তো দূরের কথা, এক আঙ্গুলের পর দাঁড়িয়ে থেকে যদি আপনাকে টেকনাফ থেকে তেঁতুলে নিয়ে যাওয়া লাগে তাও নিয়ে যেত, কারণ আপনাকে পরিপূর্ণভাবে পাওয়াটা তার বাকি ছিল। পরিপূর্ণভাবে পাওয়াটা তার কাছে নেশায় পরিণত হয়েছিল, যে নেশা তৈরি হয়েছিল খুবই আর্লি এজে। এবং যা হয়, নেশা যখন তৈরি হয়, কেউ যখন রিজেকশন দিতে থাকে তখন বিপ্লবের উপরে প্রতিঘাত পড়লে বিপ্লব যখন অতি বিপ্লবী হয়ে ওঠে, ঠিক সেরকমভাবে নেশা তখন বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আপনার গায়ের গন্ধ, আপনার শরীরের স্পর্শ, আপনার সামনে দিয়ে হেঁটে যাওয়া, আপনার শরীরের কোনো বাঁক ওকে পাগল করে তোলে। ওই আগুনে সে পড়তে চেয়েছিল একেবারে পাগলের মতো, জন্মান্ধের মতো আপনার প্রেমে, আপনার প্রেম বলবো না, আপনার নেশায় মগ্ন হয়েছিল। সেই সুরা কখন পান করব, পরিপূর্ণভাবে কবে পাওয়া হবে, যেদিন ওর পৌরুষ ওগুলো পেয়ে শান্তি পাবে। এক হচ্ছে এতদিনের তৃষ্ণা মেটানোর লিপসা, এতদিনের তৃষ্ণা কাছ থেকে সুধা পান করার আনন্দ, এবং সেই সাথে এতদিন যে রিজেকশন হয়েছে, বিভিন্নভাবে প্রত্যাখ্যাত হয়েছে, রিফিউজ হয়েছে, তার পৌরুষে যে লেগেছে, সে পরিপূর্ণভাবে সেটাকে পেয়ে তার পৌরুষকে জানান দিতে চায় যে আমি সোহেল, আমি ব্যর্থ না, আমি সাকসেসফুল, আমি এমনই অতি পুরুষ, আমি এমনই কালপুরুষ, আমি চাইলেই পেতে পারি। এই যে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা, এই যে নিজের নেশাকে পাওয়ার জন্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, সেই পৌরুষ তার শান্তি পেয়েছে। এক হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স পেয়ে, আপনার ভালো লাগায় গোসল করে, আরেকটা হচ্ছে সে যা রিজেক্টেড হয়েছিল, সে যে ব্যর্থ না, সে যে অপাঙ্কতেও না, সে যে উচ্ছিষ্ট না, সে যে একটা কোন সম্প্রদায় বলে ওইটা, কায়স্থ সম্প্রদায়ের না, সেও যে ব্রাহ্মণ, সে প্রমাণ করে ছেড়েছে। আমি কি বোঝাতে পারতেছি কথাগুলো? এটা ছিল তার তরফ থেকে যেটা আমার রিয়েলাইজেশন হয়েছে আপনার কথা শুনে, আর আপনার তরফ থেকে হচ্ছে যতটুকু না প্রেমের প্রয়োজন ছিল এই সম্পর্কটা তৈরি করার জন্য, তার চাইতে আপনি হাঁপিয়ে উঠেছিলেন ভালোবাসা নামক জিনিসটাকে স্পর্শ করার জন্য। তাই প্রেমের পুরোসুর না বাসি বাজলেও আপনি ওখানে ল্যান্ড করেছিলেন যে আমি আর ভালোবাসার পেছনে দৌড়াতে পারতেছি না, ওকে ডান, ওকে নিয়ে এসোই, আমি এখান থেকে হলেও ভালোবাসা পেতে চাই। রাইট, জীবনে প্রথম ভালো লাগায় ভাসলেন কক্সবাজার টু সেন্ট মার্টিন, এই যে ড্রিমিং জার্নি, এটিকে আপনাকে পাগল করে তুলল। অদ্ভুত রকমের ড্রিমিং এক অনুভূতি, অদ্ভুত রকমের এক্সট্রিম লেভেলের ভালোবাসা। সেদিন যদি সত্যি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া না হতো, সেদিন যদি ঝড় উঠত, সেদিন যদি সত্যি কোনো মহা বিপদ সংকেত দেখানো হতো, সেদিন যদি আপনাদের যাত্রাটা ক্যান্সেল হতো, সেদিন যদি ফিরে যেতেন আপনারা আপনাদের ডেস্টিনিতে ওখান থেকে, সেদিন যদি আকাশে চাঁদ না উঠত, সেদিন যদি আপনারা এত বেশি সুস্থ না থাকতেন, সেদিন যদি পরস্পরের স্পর্শ আপনাকে পাগল করে না তুলত, সেদিন যদি একসাথে থাকা না হতো, সেদিন যদি নিজের বাঁধটাকে এত বেশি আলগানা করে দিতেন, সেদিন যদি ভালো লাগার এই সুরা এভাবে পান না করতেন, সেদিন যদি তার পরিপূর্ণভাবে আপনাকে পাওয়া না হতো, সেদিন যদি আপনার নিজের বাঁধনিটা আলগা না করে দিতেন, সেদিন যদি এইভাবে নিজেকে সোপে না দিতেন, সেদিন যদি নিজেকে এভাবে ভালো লাগায় মত্ত না করতেন, সেদিন যদি এরকম উচ্ছ্বাসে না ফাটতেন, সেদিন যদি বৈবাহিক সম্পর্কের বাইরে বাইরে নিজের শরীরকে এভাবে নিলাম না করতেন, সেদিন যদি নিজে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে সমস্ত রকমের ন্যায় অন্যায়কে পেছনে না ফেলতেন, সেদিন মুহূর্তের দুর্বলতায় নিজের শরীরকে যদি উজাড় না করে দিতেন, সেদিন যদি নিজের ক্ষুধাকে নিবৃত করার জন্য পাগল না হতেন, ওর নেশা ভাঙত না, আজও সেই সোহেল আপনার পায়ে পায়ে ঘুরত। সে নেশা ভাঙত না, সে নেশা দুইটার নেশা, এক হচ্ছে আপনার মতো এত স্টুপসে একজন মেয়েকে পাওয়ার নেশা যা তৈরি হয়েছে খুব ছোটবেলা থেকে দিনে দিনে তিলে তিলে, আরেকটি নেশা হচ্ছে আপনাকে জয় করার নেশা, যে রিজেক্টেড হয়েছে বহুবার দফায় দফায়, তাই পৌরুষে লেগেছে, আমি এত মূল্যবান আমি কখনো হারতে পারি না, আমাকে জয় করতেই হবে, নিজের জন্য হলেও জয় করতে হবে, আই অ্যাম দ্য বেস্ট। তার পৌরুষকে জিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য পেছনে পেছনে ঘুরেছে, জীবনের শেষ হাটটা হারলেন নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে, নিজের বাঁধনটাকে আলগা করে দিলেন, মুহূর্তের দুর্বলতায় ভেসে গেলেন কোন অপরিচিত মানুষের শরীরে, যতক্ষণ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হননি নিঃসন্দেহে পর পুরুষের শরীরে ভেসে যাওয়ার মতো কোন ধর্ম আপনি বিলংস করেন না, রাইট সেজুতি? ভাসিয়ে দিলেন নিজেকে, যদি না করতেন আজও পায়ে পায়ে ঘুরত, আজও দেবী মনে করে সকাল সন্ধ্যা পুজো দিত, যখনই পাওয়া যেত তখনই পুজোর জন্য আপনি সেজুতি নামের ফুলটা বাসি হয়ে যেত ওর কাছে, যার মধ্যে ছিল সত্যি শুধু নিজেকে জেতানোর আর আপনাকে আপনার ভালো লাগার সমুদ্রে গোসল করার নেশা। ভালোবাসা প্রেম বলতে যা বোঝায় সেটা কখনই কোনোভাবে উপস্থিত ছিল না, আমার রিয়েলাইজেশন এটা, আমার ব্যাখ্যা এটা। আর আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, শুধুই হাঁপিয়ে ওঠা ভালোবাসার জন্য, ছোটবেলা থেকে লোহাতুর হয়ে ওঠা একটু স্নেহ পাবার জন্য, কাঙাল হয়ে থাকা মানুষের ভালোবাসায় নিজেকে আবিষ্ট করবার জন্য, পাগলের মতো যে জিনিসটা পাওয়ার জন্য বারবার ছুটে গেছেন, বাধ্য হয়ে তখন ওই রকম একজনের কাছেই নিজের সমস্ত ভালো লাগা ভালোবাসাগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে তার সাথেই মনটাকে সঁপে দিয়েছেন। তার মধ্যে যতটুকু না প্রেম আর ভালোবাসা ছিল তার চাইতে বেশি ছিল কিছু একটা ভালোবাসা নামক জিনিসটা পাওয়ার আশা। সেই জিনিসগুলো যখন সত্যি সত্যি তেমনটা হয়নি, আপনার জীবনটাকে যখন খুবই সন্তর্পণে প্ল্যান করে এলোমেলো করে দিয়েছে, নিজে তো ভালোবাসা নামক জিনিসটা দেয়নি, বরং বিভিন্নভাবে আপনার কাছে যে ভালোবাসাটা আসতে চাচ্ছিল সেই ছেলেটির কথা বলছি, পাঁচ মাস সম্পর্কের বিরতিতে আবার যে ফিরে আসে, সেই ছেলেটি যখন পাগলের মতো আপনার হাত ধরবার চেষ্টা করছিল সেটিকেও সে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে, তখন আপনি বুঝে গেছেন যে ভালোবাসার ডেমনস্ট্রেশন নিয়ে এসে আমার কাছে শুধুই আমার জীবনটাকে এক্সপিরিয়েন্স করে গেছে, আর আমি লোভাতুরের মতো যে ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে ছুটেছি এই ছেলের কাছে, সেই ছেলেটা তো দেয়নি, বরং গোটা পৃথিবীর ভালোবাসাকে আমার কাছ থেকে আড়াল করে রেখেছে। আপনার এই কষ্টটাই আপনাকে ছেড়ে কুড়ে খাচ্ছে, এই কষ্টটাই ওর প্রশ্নে আপনাকে ক্ষুব্ধ করে তুলেছে, এই কষ্টটাই আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। এই যে পুরো বর্ণনাটা দিলাম, আপনার কাছে কি মনে হয় পুরো বর্ণনাটা সঠিক নাকি বেঠিক?
হ্যাঁ সঠিক,
দুই পক্ষ থেকে বর্ণনা দিয়েছি, একটা সোহেলের পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে, পুরো বিষয়টাকে আপনার কাছে কি মনে হয়েছে?
ঠিক আছে, এটাই সঠিক। আর হ্যাঁ, ব্যাপারটা এরকমই, আমি ছোটবেলা থেকে মানে
সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে যে আসলে আমি আপনাকে প্রথমেই কোয়েশ্চেন করেছি যে আমি একটা অবয়ব আপনার সামনে তুলে ধরব, যে অবয়বটাকে আপনি সৎ যদি হন আপনার সততা দিয়ে বলার যদি শক্তি থেকে থাকে সুযুতি, তাহলে আপনি চিনতে পারবেন যে অবয়বটা আপনি, আপনি এবং আপনি। আমি কি ঠিকভাবে আপনাকে চিত্রায়িত করতে পেরেছি, মকবুল ফিদা হোসেনের মতো করে আর্ট করতে কি পেরেছি আপনার ক্যারেক্টারকে? পেরেছি, পেরেছি কি? যা বলেছি আপনি কি সত্যি এরকমই যেভাবে বর্ণনা দিয়েছি? তাহলে তো আর কথা বাড়ানোর কিছু নাই। আমি কোর্ট কাচারি দিয়ে হিসেব নিকেশ হয়, জীবন দাঁড় করিয়ে রাখা যায়, জীবন দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু কোর্টের না, প্রমাণের ভিত্তিতে কোর্টে হিসেব নিকেশ হবে। কিন্তু দুয়ে দুয়ে চারের হিসেব নিকেশ দিয়ে তো আর জীবন চলে না। একটা জীবনকে সামনের দিকে প্রণোদিত করে তো নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো অনেক বেশি জরুরি, আমি এরকম জরুরি কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলেছি, যেখানে নিজের স্বরূপ এবং যে ঘটনা ঘটিয়ে চলেছে আপনার সাথে তার স্বরূপটা জানবা খুব জানাটা খুব বেশি জরুরি। তাই আমি সোহেলের স্বরূপ জানানোর চেষ্টা করেছি, আমার মতো করে যা শুনেছি তার প্রেক্ষিতে আপনারও স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি। পরিষ্কার? নিজের স্বরূপটা যদি আপনি একটু সাউন্ড দেন, আর লোকে তো বুঝবে না, এটা তো অডিও মিডিয়াম, রাইট? নিজের স্বরূপটা যদি আপনি দেখে থাকেন আর তার স্বরূপটাও যদি দেখে থাকেন, এখন সিদ্ধান্তটা কি নেওয়া উচিত আপনি তো বুঝে ফেলা উচিত। ঠিক বলছি না ভুল বলছি? কোর্টের মাধ্যমে যে বিচার নেবেন বা বিচার করবেন সে তো আছেই, এর বাইরে আপনার মানসিক সিদ্ধান্ত, যেহেতু আপনার প্রবলেম হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা, আপনার সমস্যা হচ্ছে সিদ্ধান্ত দৃঢ়চেতা মানসিকতাটা আপনার মধ্যে একটু প্রবলেম আছে। যেটা প্রবলেম আছে সেটা আমি কিন্তু প্রমাণও করে দিয়েছি। আপনি হয়তো একটা কথা বললেন যে মায়ের পেছনে, আবারই 5 সেকেন্ডের মধ্যে আপনি বলছেন যে না মায়া না, এটা আসলে প্রতিহিংসা থেকে নিয়েছি। আসলে বিষয়টি কি সেটা পরে আমি বর্ণনা করে আপনাকে যখন বললাম, আপনি বললেন যে এক্স্যাক্টলি এটাই আমি। তাই যদি হয় তাহলে তো আপনাকে সিদ্ধান্ত নেওয়াটা এখন সহজ করে দিলাম। আপনি যদি সত্যি বুঝতে পারেন যে এই স্বরূপটা আপনি আর এই স্বরূপটা সোহেল, তাহলে তো আপনার সিদ্ধান্ত নিতে এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। মানসিকভাবে একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে তো আপনার সমস্যা হওয়ার কথা না এখন, রাইট সেজুতি?
আমার মনটাকে নিয়ে আসলে এভাবে কেন খেললো আমার?
আপনি ওটার জন্য অফকোর্স যে লাইনে গেছেন আপনি যেতেই পারেন, ইটস ইউর রাইট।
তার উপর আরেকটা কথা আমি একটু মানে বাদ দিয়ে গিয়েছি, যেটা হচ্ছে যে আমি ধরে নিলাম আমাকে তার ভালো লাগছে না, সে চলে গেছে আমাকে ছেড়ে, ওকে। কিন্তু লাস্টে যখন আমি খবর নিতে থাকলাম, ওর একটা ফ্রেন্ড, ওর খুবই ক্লোজ ফ্রেন্ড, অনেক রকম অনেক খুঁজে ওনাকে আমি পেয়েছি, শেষে উনি আমাকে আরো কয়েকটা মেয়ের কথা বললো।
ডাজন্ট মেক এনি সেন্স, ওকে ঠিক আছে, আমি অনুষ্ঠান শেষ করবো, কার সাথে কি সম্পর্ক করেছে ডাজন্ট মেক এনি সেন্স, এখন আর কোনোভাবেই সেন্স মেক করে না। সো আপনি কোর্টে গেছেন, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যেটা হবার সেটা তো হবেই, আপনি আমরাও চাই যে আপনার সাথে জাস্টিস হোক, বাট সিদ্ধান্তের পরে কি, কোন ডিরেকশন থেকে আপনি আপনার জীবনটাকে ভাববেন, এটি তো খুব জরুরি। এখন কোর্ট তো বাকি সবকিছু আপনার ঠিক করে দিবে না, দিবে কি? পেছনে যা ঘটেছে সামনে যা ঘটবে সেই ডিরেকশনগুলোকে তো আপনাকে সেট করতে হবে। সেই ক্ষেত্রে যে বর্ণনা আপনার সামনে উপস্থাপিত হল তার ভিত্তিতে নিঃসন্দেহে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার এখন পরবর্তী জীবনটাকে কিভাবে দেখা উচিত, এই সিদ্ধান্ত তো নিতে পারেন আপনি। আপনার কি কোনোভাবেই মনে হয়, এই প্রশ্নটা আসলে অবান্তর, আর কোনোভাবেই এই ছেলেটির ভালোবাসার বলতে যা বুঝাচ্ছিলেন, প্রেম বলতে যে উপস্থাপনাগুলো আপনার কাছে মনে হয়েছে, এখন তো ধরতে পেরেছেন তার মধ্যে যতটুকু না প্রেম ছিল বা ভালোবাসা ছিল তার চাইতে অন্য বিষয়গুলো অনেক বেশি ছিল, পরিষ্কার তো? আপনি যদি ব্যাপারটা এরকমই হয়ে থাকে যেভাবে আপনি বললেন আর আমি যেভাবে উপস্থাপন করলাম, তাহলে তার কাছে প্রেম খুঁজতে যাওয়ার কি আর কোনো মানে হয়?
আসলেই মানে হয় না।
দিস ইজ দ্য নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনার, ইনফ্যাক্ট ফার্স্ট এটাই, আপনার নিজেকে নিয়ে যা ঘটে গেছে তা ঘটে গেছে, আপনি কনসেন্ট্রেট করছেন আপনার ব্যক্তি জীবনকে নিয়ে, একজন ডেন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেছেন আপনি, সোফার ইজ গুড, ভালোভাবে এই জিনিসটা অন্তত ধরে রাখতে পেরেছেন, শুরু করেছেন আপনি, বাকি জীবনটা আপনার কর্মময় হোক সে প্রার্থনা তো আমাদের আছে। সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে আসুক সেটাও আমরা চাই। ভালোবাসার নামের যে রূপ এবং রং আপনি দেখেছেন তার বর্ণনা আমি দিলাম, স্বরূপ বললাম, এটা আর যাই হোক এটা ভালোবাসা এটাকে বলে না। এটা বুঝতে কি পেরেছেন আপনি? বুঝতে কি পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন যে এই জিনিসটার অধপতনের সময় এক্স্যাক্টলি কোন জায়গা থেকে শুরু হয়েছিল? টের কি পেয়েছেন? পৃথিবীর মধ্যে নৈসর্গিক দৃশ্যগুলোর অন্যতম হচ্ছে আকাশের চাঁদ। কাল হয়ে গেছিল আপনার জন্য। পৃথিবীর নৈসর্গিকতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সমুদ্র। বিষাক্ত ছিল আপনার জন্য। পৃথিবীর সবচাইতে ভালো লাগার, অনেক বেশি আনন্দের, দারুণ বেশি আবেগ মথিত হওয়ার জন্য উপরে চাঁদ, চমৎকার সমুদ্রিক বাতাস এবং সে চাঁদের রিফ্লেকশন সমুদ্রের পানিতে অভিশাপ ছিল আপনার জন্য। এত কিছু ভালো লাগা যদি একসাথে না হতো হয়তো সেদিন আপনার বাঁধনি আলগা হতো না। যে বাঁধনি আপনাকে পারমিট করেছিল একটা অপরিচিত, যার সাথে আপনার কোনো বৈবাহিক সম্পর্ক নাই, এমন একজনের শরীরে নিজেকে সঁপে দিতে। এত কিছু যদি অনুকূলে না থাকত, নরপিশাচের মতো আপনাদেরকে পাওয়ার জন্য যারা বিভিন্ন রকমের নাটক সিনেমায় মদ্য থাকে, এদের ভালো লাগাকে চরিতার্থ করার জন্য হয়তো নিজেকে এভাবে সঁপে দিতাম না। আফসোস সে যদি আপনি যে মুহূর্তে আমার স্টুডিওতে এসেছেন, যারাই আমার স্টুডিওতে আসছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য দায়ী হচ্ছে এই ঘটনা। নেশা কেটে যায় যখন পরিপূর্ণভাবে পাওয়া হয়ে যায়, যার পিছনে সত্যিকার অর্থেই মায়া থাকে না, শুধুই ভালোবাসার ডেমনস্ট্রেশন থাকে, পাওয়া যখন হয়ে যায় নেশা কেটে যায়। পৃথিবীর সমস্ত চাইতে দামি ফুলটাকেও তখন বড় বেশি বাসি মনে হয়, যে ফুলে আর যায় হোক পুজো দেওয়া যায় না, তাই ঘরে নিতেও যায় না। যে ফুলের পুজো হয় না সে ফুল কেউ ঘরে নিতে চায় না। অনুরোধ করি, সে যদি আপনাকে সামনে রেখেই অনুরোধ করি, পৃথিবীর কোন দুর্বলতা, কোন রকমের অ্যাক্টিভিটিস, কোন অভিনয়, এই যে স্যাক্রিফাইসের কথা বারবার বলছেন আর কাজ কষ্ট পাচ্ছেন আর কাঁদতেছেন, হোয়াট ডাজ ইট মিন? দ্য হেল একজন হাতের পরে আপনার মাথা নিয়ে রাখছে, ঘেন্না লাগতেছে না নিজেকে এটা ভেবে যেগুলো অভিনয় ছিল আপনাকে পাওয়ার জন্য? এবার ভালো লাগতেছে কি সেটা ভেবে? কিছুক্ষণ আগেই কিন্তু ভালো লাগাই কেঁদেছেন আপনি, যে কেমনে আমি একটু ভুলব, ও আমার মাথায় রাস্তাটা খারাপ ছিল, মাথা যখন হাত দিয়ে ধরে রাখল, এত সহজ সরল ভাবে কেন ভাবেন আপনারা? আপনাদের ভিতরে কিভাবে সুই পোকা হয়ে ঢুকে যায় মনে হয়, পোকা টোকা হয়ে ঢুকে যে আপনাদেরকে বুঝায় যে এগুলো ইট ডাজন্ট মেক এনি সেন্স। যখন আপনাকে বলতেছে সে যদি এরকম হাজারো লাখো মেয়ে এভাবে শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের ডেমনস্ট্রেশন দেখে দুর্বল হয়ে যায়, এত সহজ সরল কেন আপনারা? কত ভাবে বুঝাবো, বাড়ি বাড়ি গিয়ে নক করে বলবো যে সব দেখে বিশ্বাস করো না, দিস ইজ নট লাভ, লাভ সামথিং স্পিরিচুয়াল। কেন পাগল হয়ে যান? এত সরলতা কেন আপনাদের মধ্যে? আপনারা কেন একটু কঠিন ভাবে বাঁকা ভাবে ভাবতে পারেন না? রাস্তা খারাপ, হাত দিয়ে মাথা ধরে রাখল, আর আপনি সবকিছুকে তার কাছে চিন্তা করলেন যে হি ইজ দ্য বেস্ট, আমার জীবনে সবচাইতে ভালোবাসা আর সবচাইতে নির্ভরতার সূতিকাগার তা দিয়ে, সেটার কারণে আপনি যে জিনিসটা বাজি ধরলেন, আপনি কয়েক জনম জন্ম নিলে কি আপনি আপনার আব্রু ফিরে পাবেন? আপনার সতীত্ব কি কোনো কিছুর বিনিময়ে ফিরে আসবে? বৈবাহিক সম্পর্কের বাইরে যে জিনিসটা জমা দিয়ে আসলেন, যে নপুংসুক, যে মেয়েদেরকে যেমন অনেকে বলে পতিতা বলে ডাকে, সে পুরুষ পতিতাও কিন্তু সমাজে ঘটতেছে, এটা কি জানেন আপনি? যারা বিভিন্ন রকমের নাটক সিনেমা করে ওই ফুলের মধুটা পাইতে চায়। আপনার ওই জিনিসটাকে পাওয়ার জন্য মাথা তো হাত দিয়ে ধরা তো ব্যাপার, আরো কিছু যদি করা লাগে, একাঙ্গনের পর দাঁড়ায় থাকা লাগে, কয়েকজন তাও দাঁড়ায় থাকবে যদি বিনিময়ে সে বহু বছরের সাধনার ধন সে সতীত্বটা পায়। তাই বলে কি আপনি ছেড়ে দিবেন নিজেকে? তাই বলে কি আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস, সবচেয়ে মূল্যবান যে সম্পদ, হাজারো বছর জন্ম নিলেও যে সম্পদ ফিরে আসবে না, সেটা আপনি নিলাম করে দিবেন? এত সহজভাবে চিন্তা কেন করেন আপনারা? এত সরল কেন আপনারা? যেখানে প্রেম নাই, যেখানে ভালোবাসার গভীরতা নাই, যেখানে মায়া নাই, যেখানে শুধুই নাটক, যেখানে শুধুই অভিনয়, নিজের পুরুষকে বিজয়ী দেখবার অভিপ্রায়, আপনাকে পরিপূর্ণভাবে পাওয়ার অভিপ্রায়, সেজন্য কিছু কিছু ডেমনস্ট্রেশন। আমি তো বলি যে এরকম ধরনের ডেমনস্ট্রেশন দেখলেই, এরকম ধরনের অতি আবেগী আবেগী কোন অ্যাক্টিভিটিস দেখলে সাথে সাথে চ্যালেঞ্জ করেন বয়ফ্রেন্ডকে, যে হোয়াট হেল, এগুলো করার কোনো মানে হয় না, কি বোঝাতে চাচ্ছ এগুলো দিয়ে তুমি? আমাকে আমার মাথা ধরার এমন কিছু নাই, যুগ পাল্টেছে, ওইভাবে ভাববার কোনো কারণ নাই। ভালোবাসার তীব্রতা যেখানে কম, প্রেম যেখানে অমূলক, সেখানে কোনোভাবে যদি সেই সতীত্ব পাওয়া হয়ে যায়, বড় বেশি ফিকে লাগে তাকে, বাসি হয়ে যায়, পুজো হয় না এ ফুলের, তাই ঘরে নেওয়া যায় না। এভাবেই ঘটছে নিরন্তর একটার পর একটা ঘটনা। আর কত ঘটবে, কখন বন্ধ হবে, সে যদি কি লাস্ট?
অসাধারণ ফ্লেক্সিবল কবজি, দুর্দান্ত অফ স্পিনার মোতায়া মুরলীধরন লাগাতার বোলিং করে গেলেও তার প্রতিটি বোলিং অ্যাকশন থাকত একই রকম আক্রমণাত্মক। সব ধরনের ক্রিকেট ফরম্যাটে প্রথম সর্বমোট 1000-এরও বেশি উইকেট নেবার রেকর্ডটা তারই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমনই স্পিনার খুঁজতেই চলছে রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার। স্পিনার খুঁজুন, ভিডিও করুন, আপলোড করুন, তাই দেশের নাম্বার ওয়ান ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক রবিতে মাত্র 89 টাকায় পাচ্ছেন 1 GB ইন্টারনেট, সাথে আছে ফ্রি ফেসবুক ও ক্লাশ অফ ক্ল্যান। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছে নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
হাতে ফোন, ঝামেলা গন, লাইফটা ইজি, নেট সারাক্ষণ সুপার ডুপার বোনাস আছে, ফেসবুক ভিডিও সব চলে তোমার জন্য, বোনাস রেডি, রবিতে চলে আসো আজি।
মাইক্রোম্যাক্স Q398 ও Q351 ফোন হাতে রবি নেটওয়ার্কে আসলেই থাকছে সর্বোচ্চ 12 GB ইন্টারনেট, 360 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে এবং 90 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
বইমেলায় যাব,
কিন্তু কখন, কবে?
হাজার হাজার বই,
কোনটা রেখে কোনটা পড়বো?
চলছে অমর একুশে গ্রন্থমেলা 2017। কার বই, কি নিয়ে, কোন প্রকাশনা, সব জানতে শুনুন
ঢাকা FM and rockumari.com presents বই কথা, powered by newsbangladesh.com।
রবি থেকে বৃহস্পতিবার রাত 9টায়, শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়, শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
যমুনা রেফ্রিজারেটর, টাইম চেক, এখন সময় রাত 2টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ,
বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, বিদায় নিচ্ছি একদম। অলরেডি আমরা 35 মিনিট সময় বেশি অতিক্রান্ত হয়েছে, সে যদি শেষ মুহূর্তে,
তো আমি আমি আবার আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাই। আমি চাই যে আমার আগের মতো আবার সবকিছু সুন্দর হোক। আর আমি সবচাইতে বড় কথা হচ্ছে আমি শেষ পর্যন্ত যা বুঝতে পেরেছি যে সবচাইতে আগে নিজেকে ভালোবাসাটা আসলে বেশি জরুরি। তো এখন আমি সবচাইতে বেশি নিজেকেই ভালোবাসি, তাই বলে মানুষকে ক্ষতি করে নয়, নিজেকেই ভালোবাসি, নিজের জন্যই এখন যা করি নিজের জন্যই করি।
মরিচিকার নেশা কি কেটেছে?
আসলে এখন যে সোহেল তার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, কিন্তু আগের সেগুলো মনে করে একটা হ্যাঁ আমি ভাবি, আর মাঝে মাঝে মনে হয় এগুলো মনে করলে মাঝে মাঝে হাসি পায়, মানে একটা অন্যরকম, মানে অন্যরকম একটা পৃথিবীতে আমি চলে যাই।
আমার প্রোগ্রাম সার্থক তখনই যদি এই স্টুডিও থেকে বের হওয়ার পর সোহেলের সাথে তৈরি হয় স্মৃতিগুলো মনে করলে আপনার যদি গান আগুলায় তাহলে সত্যি আমি অনেক বেশি ব্যর্থ ভালোবাসার গুরু হিসেবে প্রোগ্রাম করার জন্য। আপনার বমি বমি ভাব আসা উচিত, বমি হওয়া উচিত, গা গুলানো উচিত ওই ধরনের অনুভূতির কথাগুলো মনে করে, কারণ জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা এত বেশি ইম্পর্টেন্ট না যে ঘটনার কনসিকুয়েন্স বাজে কিছু হতে পারে। সো যে ঘটনার হাত ধরে বাজে ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছেন সেই ঘটনাগুলো যত বেশি মধুরতম হোক না কেন সেটা মনে করলে আপনার বমি আসা উচিত, গা গুলানো উচিত, ঘিন ঘিন করা উচিত, কি ছিল আমার সাথে এগুলো এই চিন্তা করে। আমি কি ভুল বলছি? প্রার্থনা করি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম আপনার কাছে আসুক। দোয়া করি আর নতুন করে অনুষ্ঠানকে নিয়ে এভাবে আমাদের অনুষ্ঠানের এরকম পরিস্থিতি পড়তে না হোক, প্রার্থনায় থাকি যে এরকম সরলতার সুযোগ আর কোন সোহেল নানেক এক্সপেক্ট করি। ভালোবাসা প্রেমের সম্পর্কটা এরকম বাজারীকরণ কেউ না করুক, ঘেন্না লাগে এইটার সাথে, এই উদাহরণটা অনেক বেশি যায় মনে হয়। ইদানিংকালে তো ঘেন্না লাগে শরীরকে পুঁজি করে যারা ব্যবসা করে রাস্তাঘাটে তারা দেখছে হিজাব পরে ঘুরতেছে, এ নতুন ট্রেডিশন দেখতেছে, হিজাব পরে ওই পতিতাবৃত্তির কাজ করতেছে যেসব মেয়েরা, এটা আবার কোন স্টাইল আমি বুঝি না। সো এটার কথাটা বললাম এই কারণে, হিজাবের মতো এত মূল্যবান একটা জিনিস, এত ধর্মীয় গাম্ভীর্যের একটা রিফ্লেকশন, একটা প্রতীক, যেটাকে এইভাবে ব্যবহার করছে রাস্তার পতিতারা নিজেদের সেফটির জন্য। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যারা পতিতাবৃত্তির সাথে জড়িত তারা হিজাব পরে তার ক্ষোভদের ধরার চেষ্টা করতেছে, নোংরামির চূড়ান্ত প্রকাশ দিচ্ছে ইদানিংকালে। ঠিক সেই রকম ভাবে কিছু পুরুষ পতিতা সমাজের মধ্যে এত বেশি বেড়ে গেছে যারা ওই ধরনের পোশাকি ভালোবাসার অভিনয় অহর্নিশ করে চলেছে, ডেমনস্ট্রেশন এমন ভাবে দিচ্ছে যে সেই যেন ভালোবাসাটা সত্যিকারের সত্যিকাগার আতুর ঘরটি যেখান থেকে ভালোবাসা পয়দা হয়, পরবর্তীতে যখনই ফুলের মধু খাওয়া হচ্ছে সাথে সাথে সে ভালোবাসা পুরাতন, বড় বেশি ফেক, বড় বেশি ফিকে মনে হচ্ছে, বাসি বা ফুল দিয়ে আর পুজো দিতে মন চায় না তাই তখন সে অন্য ফুলে বসতেছে। এই ঘটনার পুনরাবৃত্তি খুব বেশি বেশি করে হচ্ছে, স্পেশালি যারা এই ধরনের রিলেশনশিপে আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এরকম বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখায় মুখের উপর অপমান করে দেন যে এত বেশি প্রেম ভালোবাসা দেখানোর কিছু নাই, ভালোবাসা ভেতরে থাকুক, যা বুঝার বড় বড় ক্রাইসিস আসবে জীবনে, আমি তখন বুঝে নেব সত্যি তুমি আমাকে ভালোবাসো কি না। জীবনে বড় বড় বাঁক আসবে তখন অনুভব অটোমেটিক হয়ে যাবে সত্যি তোমার আমার প্রশ্নে প্রেম আছে কিনা। জীবনে এমন কিছু নহবত তৈরি হয় স্রষ্টা দেন যখন অটোমেটিক বুঝে যাব আমাদের মধ্যে সত্যি প্রেম আছে কিনা। এক্সট্রিম লেভেলের সিচুয়েশন তৈরি হয় যখন পরস্পরকে ছেড়ে যাওয়ার মুহূর্ত চলে আসে, তখন এক্সপিরিয়েন্স করব সত্যি মায়ার বাঁধনে আমরা বেঁধেছি কিনা। একজনও যদি ভালোবাসার মানুষ থাকে, সত্যিকারের যারা ভালোবাসাকে ধারণ করে বহন করে, একজনের জন্য হলেও আমি উচ্ছ্বসিত হয়ে বলবার চেষ্টা করব আপনাদের ভালোবাসার ফেরিওলা। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সবুজে বেষ্টারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক তফাই মরি। আচ্ছা কে ডাকে এত রাতে, কার আওয়াজ শুনি, ভালোবাসার ফেরিওয়ালা চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহার হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
Exclusively on FusionBD.com.